সায়ন দেখে মেয়েটার হাতে একটা নীলচে রঙের বুনো ফুল।
এই ফুলটার ইংরেজি নাম কি জানেন? ব্লু উইট, ডাইনির ফুল। জঙ্গলে দাবানল লেগে সব ঝলসে যাওয়ার পর যখন আবার সব শান্ত হয়, তখন সবার আগে এই ফুলটা জন্মাতে দেখা যায়। জঙ্গল তখন ভরে যায় এই ফুলে। এদিকে এই ফুল ফোটার কথা নয়, তাওয়াজ খুঁজে পেলাম।
সায়ন অবাক হয়ে চেয়ে থাকে ফুলটার দিকে। মৌলি সামনের দিকে পা বাড়ায়। চারাগাছের ঘন সবুজ কচি পাতা স্পর্শ করে যায় ওর পা। পায়ে নূপুর করে মেয়েটা। তার রুঞ্ঝন আওয়াজ ক্রমশ এগিয়ে যায় সামনের দিকে।
রাতের শেষে বনের ধারে নীল আলোতে ঘরে আধারে মায়ার ছায়া নাকি মানুষের ছল ছড়াচ্ছে এই মৃত্যুর বিশ্চল। চাঁদের আলো ধরে কি যায় রক্তের তাকার ইশারায়। মায়ের কোল আজ কেন শূন্য হলো, ডাইনির মন্ত্র নাকি অন্য কিছু ছিল? ডাইনি কি ভাসে ওই রাতের আকাশে, নাকি রক্তে ভেজা কুয়াশার ফুল হাসে? ভয়ের আড়ালে খুঁজে তার বসে কি ডাইনি, নাকি কুয়াশার ফুল?
গপ্প মিলে ঠিক কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠিক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধ্যে 6টাতেও জিএমটি শর্টস। গপ্প মিলে ঠিকের আজকের গপ্প শায়ক আমানের লেখা কুয়াশার ফুল প্রথম পর্ব। এই গপ্প প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক।
দেখো, অনেকদিন থেকেই গঙ্গার ওপরে সন্দেহ হচ্ছে আমার, কিন্তু কিছু বলতে পারছি না। কারণ
কারণটা বলার জন্য দিলীপবাবু সময় নিলেন বটে, কিন্তু সায়ন আসার সময় দেখে এসেছে কারণটা।
কোথায় চলে আসি? আরে লাইন এসো।
আরে বুড়ো মানুষকে একটু আগে যেতে দিবি না বাপ?
ও হো, ভোর থেকে দাঁড়িয়ে আছি। যাও যাও যাও, পেছনে যাও।
কোনো দরজা খুলল না যে। ওরে মদন, দেখবে তো।
আজ মঙ্গলবার, পিলপিলিয়ে লোকজন জড়ো হয়েছে গঙ্গাদের পুরনো লজ্জড়ে বাড়িটার সামনে। লাইনের দৈর্ঘ্য দেখে সায়নের চোখ কপালে ওঠে। বেশিরভাগই গরিব খেটে খাওয়া গ্রাম্য লোক, এক একজনের এক এক রকম সমস্যা। কেউ কেউ ভুগছেন কোনো দুরারোগ্য রোগে, কেউ আবার প্রতিনিয়ত ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। গঙ্গা মিনিট দুয়েক সময় নেয়, কিছু ছোটখাটো জড়িবুটি কিংবা টোটকা বলে দেয়, তাতেই নাকি চমৎকার কাজ হয়। হাসি মুখে দরজার গোড়ায় কপাল ঠুকতে ঠুকতে বাড়ি ফিরে যায় রোগীর বাড়ির লোকজন। দক্ষিণা এতই সামান্য যে চাষাভুষো থেকে শুরু করে ভিখিরি কারোর ট্যাঁকি হালকা হয় না। গঙ্গা সত্যি অলৌকিক ক্ষমতাধারী হোক বা ভণ্ড, এরা সকলেই তাকে স্নেহের চোখে দেখে। তাই সরাসরি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া এ অঞ্চলের পুলিশের পক্ষে মুখের কথা নয়।
কিন্তু আমি যে নিজের চোখে দেখেছি, আর গ্রামের অনেকেই দেখেছে।
আপনারা ঠিক কি দেখেছিলেন বলবেন জেঠু?
দিলীপ দস্তিদারের সঙ্গে সায়নের সম্পর্ক ওর বাবার সূত্রে। সায়নের বাবা বিপ্লব মজুমদার কর্মজীবনে ছিলেন দুঁদে লয়ার, দিলীপ দস্তিদার ছিলেন তাঁর অভিন্ন হৃদয়ের বন্ধু। দুজনে একই গ্রামে বেড়ে উঠেছেন, একই স্কুলে পড়েছেন। বিপ্লব মজুমদার পড়াশোনায় ভালো ছিলেন, স্কুল পেরোতেই ওদের গ্রাম মতিপুর ছেড়ে পড়াশোনা করতে শহরে চলে আসেন। দিলীপ থেকে যান গ্রামেই, পড়াশোনা তার আর হয়নি। এলাকার হোমরা চোমরা বলে নাম ছিল, তার উপর স্থানীয় জমিদার বংশের ছেলে, বাবার পয়সার অভাব ছিল না। রাজনীতি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে বেশি সময় লাগেনি। মাঝের এতগুলো বছর কাছাকাছি না থাকলেও দুই বন্ধুর সম্পর্ক খারাপ হয়নি। রাজনীতির ময়দানেও পদে পদে আইনবেত্তা বিপ্লব মজুমদারের পরামর্শের দরকার পড়ত দিলীপ দস্তিদারের। যে কোনো ঝামেলায় পড়লে নির্দ্বিধায় বাল্যবন্ধুর স্মরণে হাজির হতেন তিনি। তাই ছোট থেকেই সায়ন দিলু জেঠুকে দেখে আসছে বাড়িতে আসা যাওয়া করতে। বছর দুয়েক হল সায়ন আইন পাশ করে বেরিয়েছে। বিস্তর পড়াশোনার খুব একটা ইচ্ছে ওর ছিল না, ছোট থেকেই ও একটু কল্পনা প্রবণ। একসময় একটা গানের দলে যোগ দিয়েছিল, দেখা গেল সেখানে বাঁশিতে কম, গাঁজার ছিলিমে টান দেওয়া বেশি হয়। নেশারুদের পাল্লায় পড়তে পড়তে কোন রকমে বেরিয়ে আসে সায়ন। তবে গাঁজার নেশা কাটিয়ে বেরিয়ে এলেও অন্য একটা নেশা ততদিনে ধরেছে সায়নকে, মেটাল মিউজিক। আর সেই মেটাল মিউজিক থেকেই উইচক্রাফট আর ভুডুইজম নিয়ে বিস্তর লেখাপড়া। শেষে বাপের ধাতানি খেয়ে শিক্ষিত বংশের কুলাঙ্গার হিপি হয়ে লটা পাশ করে। তবে পাশ করলেও কালো কোট আর সাদা স্ট্যাম্প পেপারের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবন যে তার জন্য নয়, সেটা সায়ন মজুমদার গোড়াতেই বুঝেছিল। কি করে ভেবে ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে, এমন সময় একদিন সকালবেলা দিলু জেঠুর আগমন। জেঠুর সঙ্গে মিনিট খানে কথা বলেই ডাক দিল বাবা,
বাবুরে এদিকে আয় একবার, দিলু কথা বলতে চাইছে তোর সাথে।
সায়ন উঠতে না উঠতেই চায়ের কাপ হাতে দিলীপ দস্তিদার নিজেই ঢুকে পড়েন ওর ঘরে। দিলীপ দস্তিদারের চেহারাটা খানিক গোলগালি বলা চলে, চেহারা তুলনায় গলার আওয়াজ ফিনফিনে, পঞ্চাশের কোটায় বয়স। স্বাভাবিকভাবেই কপাল প্রশস্ত হয়ে এসেছে, গায়ের রং তামাটে। চেহারায় শিক্ষা দীক্ষার ছাপ না থাকলেও একটা চাপা দম্ভ আছে।
কথাটা তোমার বাবাকেই আগে বলেছিলাম, বয়স থাকলে নিজেও যেতে চাইত, কিন্তু এই বয়সে এত দূর গিয়ে।
ব্যাপারটা কি?
দিলীপ দস্তিদারের মুখে যেন একটা কালো ছায়া নেমে আসে, কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে।
প্রায় প্রতি বছরই বুঝলে দু একটা করে সদ্যজাত বাচ্চা আমাদের আর এই আশপাশে গ্রাম থেকে উধাও হয়ে যাচ্ছে।
সে কি?
হ্যাঁ, গত 10 বছরে অন্তত তাও 16টা বাচ্চা এইভাবে গায়েব হয়েছে, কাউকে আর খুঁজে পাওয়া যায়নি।
10 বছর থেকে এসব হচ্ছে? পুলিশ কি করছে এতদিন থেকে?
ওই যে বললাম, আমাদের গ্রামটা ছোট হলেও আশেপাশে গ্রাম মিলিয়ে ধরলে বিশাল এলাকা। তো এতদিন যিনি এসপি ছিলেন তিনি আগের মাসেই বদলি হয়ে নতুন একজন এসেছেন। তিনি পুরনো কেস ফাইল ঘেঁটে টেটে আবার নতুন করে তদন্ত শুরু করেছেন। অবশ্য তদন্তের সেরকম কিছু নেই, কাজটা কে করছে সেটাও বোঝা গিয়েছে।
তাহলে তো মিটেই গেল, আপনার হাতে প্রশাসন, অ্যারেস্ট করে নিন।
ব্যাপারটা অতটা সোজা নয় সায়ন, তাছাড়া সমস্ত ব্যাপারটা পুলিশকে বোঝানো অসম্ভব।
বেশ, আমাকে বোঝান তবে।
আমার যদ্দূর মনে হয় গঙ্গা যে সব করছে সে একজন কি বলি বলতো, যাকে বলে ডাইনি।
দিলীপ দস্তিদারের সেদিনের একটা কথাও বিশ্বাস করেনি সায়ন। কথায় কথায় রং চড়িয়ে মিথ্যে কথা বলাই তো রাজনীতির লোকেদের রুজি রুটি। তবে ডাইনি আর উইচক্রাফট নিয়ে এককালে নিজের কিছু আগ্রহ ছিল বলে গ্রামে আসতে রাজি হয়েছে সে। তাছাড়া গ্রামের দিকে আসাও হয়নি বহুদিন। আজ এখানে এসে থেকে অবশ্য বুঝতে পারছে বাবার মুখে গ্রামের যে অবস্থা সে শুনেছিল তা আর নেই। পাকাপোক্ত বাড়ি গজিয়ে গ্রামের আমেজ মাখা একটা আধা মফস্বল জায়গাটা। দিলীপ দস্তিদারের বসার ঘরে বসেই আড্ডা হচ্ছিল সকাল থেকে।
সেদিন একটা কাজে আমার শহরে যাওয়ার ছিল, কিন্তু কি কারণে যেন যাওয়া হলো না এখনো তো মনে পড়ছে না। তা আমি এই ঘরেই ঘুমোই, বাতের ব্যথাটা বেজায় বেড়েছিল তাই ঘুম আর আসে না। এবং মাথার কাছে দক্ষিণের জানলাটা খোলা থাকে, হাওয়া আসছিল খুব, তাতে কেমন জ্বলো এই স্যাঁতস্যাঁতে ভাব। ভাবছি জানলাটা বন্ধ করে দেব, কিন্তু কি আলিশি যে লাগছিল সেদিন। মনটা জানলার দিক থেকে সরিয়ে পাশ ফিরে শুতে যাচ্ছি, এমন সময় বাইরে থেকে মনে হলো একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছে। প্রথমে অতটা গা করিনি, পাঁচিলের ওপারই গোবিন্দদের বড় বউয়ের মেয়ে হয়েছে এই মাসখানেক আগে, সেই হবে ভাবলাম। কিন্তু পরে খেয়াল করলাম আওয়াজ যতটা জোরে আসার কথা তার চেয়ে ঢের বেশি জোরে শোনা যাচ্ছে। তেড়ে হাওয়া দিচ্ছিল ঠিকই, কিন্তু তার জন্য তো আওয়াজ এত জোরে শোনা যাওয়ার কথা নয়। বুঝলাম আওয়াজটা বাড়ির ভেতর থেকে আসছে না আসছে বাইরে থেকে, তার চোখ ব্যাপার। বাচ্চাটার কান্না শুনে মনে হলো সে মাকে দেখে নয় কোনো বিপদে পড়ে কাঁদছে বুঝলে। আমি আর বিছানায় পড়ে থাকতে পারলাম না, গা ঝাড়া দিয়ে উঠে পড়লাম। কি হলো রে বাবা? জানলার সামনে গিয়ে দাঁড়িয়ে মুখ বাড়িয়ে দেখলাম, চাঁদের আলো ছিল সেদিন। দেখলাম গোবিন্দদের বাড়ির উঠোন পেরিয়ে একটা মেয়ে মানুষের ছায়া দ্রুত সরে যাচ্ছে, আর সেই ছায়ার কোলেই পুটলি করে ধরা আছে একটা বাচ্চা। তা আমি বুঝলাম এ নিশ্চয় চুরি করেছে বাচ্চাটাকে। আর দাঁড়িয়ে না থেকে তড়ি ঘড়ি গেট খুলে বাইরে বেরিয়ে এলাম। কে রে বাবা? ছুটে ওদের বাড়ির সামনে গিয়ে উঠোনের পেছনের দিকটাই উঁকি দিয়ে প্রথমে কিছুই দেখতে পেলাম না। কে বলে এটুকু বুঝলাম ওদের ঘর লাগোয়া নারকেল গাছটা তলায় কি যেন নড়ে নড়ে উঠছে। বাচ্চার আওয়াজটা হঠাৎ করেই থেমে গেছে। আসার সময় বুদ্ধি করে হাতে টর্চটা নিয়ে গেছিলাম, সেটা জ্বালিয়ে সামনে ফেলে দেখি একটা হিংস্র জানোয়ারের মতো দেখতে প্রাণী, খয়েরি কোঁকড়া কোঁকড়া চুল আর মুখটা মানুষের মতোই, কিন্তু আর কেমন যেন অন্য রকম। ও যে দেখেনি তাকে বোঝানো যাবে না বুঝলে। চার হাত পায়ে একটা বাচ্চার উপর ঝুঁকে পড়েছে, আর সে যে কি বিভৎস দৃশ্য! সমস্ত শরীরের চামড়া কুচকোনো, চোখ নয় যেন চামড়ার উপরে ওই ধরো 1 ইঞ্চি করে চিরে দিয়েছে কেউ, তার ভেতর কেবল ওই সাদা রং দেখা যাচ্ছে। মাগো, আমার নাকের নিচ থেকে রক্তে ভরে আছে মুখটা, বাচ্চাটার মাংস আর রক্ত ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে।
সায়ন বুঝল সেদিনের স্মৃতি মনে করে আজও ভিতরে ভিতরে কেঁপে যাচ্ছেন তিনি। কি করলেন তারপর?
আমি তো তখন পাথর, অদৃশ্য দেখে আর কিছু করার কথা মাথায় ছিল না আমার। আমাকে দেখেই হাসতে শুরু করেছিল ডাইনিটা। আমি এক ছুটে পালিয়ে ঘরের ভেতর ঢুকে পড়েছিলাম।
গ্রামের বাকি যারা দেখেছে বললেন, তারাও কি একই জিনিস দেখেছে?
জায়গা আলাদা, ঘটনা আলাদা, কিন্তু দৃশ্য ওই এক। ও তুমি তাতে জিজ্ঞেস করলেই বুঝতে পারবে।
সায়ন কিছুক্ষণ চুপ করে বসে থাকল। বাইরে সকালের আলো ঝলমল করছে। দিলীপবাবুর ঘরের দক্ষিণ দিকের জানলাটা এখন খোলা, সেটা দিয়ে বাইরে একটা বাড়ির উঠোন দেখা যাচ্ছে। আপাতত সেদিকে তাকালে সেদিন রাতে এমন কিছু ঘটেছিল বলে বিশ্বাসই হয় না।
কিন্তু ওই প্রাণীটা, ডাইনিটা যে গঙ্গা, সেটা আপনি জানলেন কি করে?
গঙ্গার গলায় 3টে লম্বা চেরা দাগ আছে।
সেগুলো প্রাণীটার গলাতেও ছিল?
হ্যাঁ, আর সেটাও শুধু আমি না বুঝলে, সবাই দেখেছে। তাছাড়া গ্রামের সবাই জানে গঙ্গা স্বাভাবিক মানুষ নয়, কারো সঙ্গে মেলামেশা নেই, ছোট থেকে এই গ্রামেই আছে, কিন্তু নিজে চোখে ওকে দেখেছে হয়তো গুটি কয়েকজন।
যা বাবা, তাহলে চিকিৎসা করে কি করে?
বছর 10 থেকে একটা মেয়ে আছে, ওই এই কম্পাউন্ডার গোছের, সেই বাইরে থেকে দেখে রোগীদের বিদায় করে দেয়। একান্ত এই দরকার না হলে গঙ্গার টাকা পাওয়া যায় না।
আচ্ছা, লোকজন যে এত ভিড় করছে তার কিছু তো একটা ফল আছে নিশ্চয়ই। তার মানে ডাইনি হোক আর যাই হোক, ওষুধ ঠিকই দেয়।
সে থাকলেও থাকতে পারে, এবার ভালো সেজে থাকার জন্য একটা মুখোশ তো লাগে। কম্পাউন্ডার মেয়েটি শিক্ষিত, কোথা থেকে জোগাড় করেছিল জানি না, ওর ওই মিষ্টি মিষ্টি কথা শুনে এই লোকজন অর্ধেক সুস্থ হয়ে যায়, একেবারে গলে যায়। আর দুজন মিলে এইভাবেই ধান্দা চালায়।
আচ্ছা, এই গঙ্গাদের ফ্যামিলি এখানে কতদিন থেকে আছে?
সে ভারী অদ্ভুত ব্যাপার বুঝলে, মস্ত ইতিহাস। এবার কতটা সত্যি আর কতটা জল তা অবশ্য বলতে পারবো না।
তবু শুনি।
150 বছর আগের কথা হবে, তখন ওই জমিদারি আমল, আমাদের পূর্বপুরুষ সতীনাথ দস্তিদার তখন জমিদারি এই অঞ্চলের। তার মস্ত এক প্রাসাদ ছিল গ্রামের মাঝে, বিরাট অবস্থা। এই সতীনাথের ছেলে হঠাৎ করেই পড়ল এক মারণ অসুখে। দিনে দিনে কি যেন তার গা থেকে রক্ত শুষে নিতে লাগলো। সে সময় জমিদার উপযুক্ত ওয়ারিশ না রেখে গেলেই ব্রিটিশ গভর্নমেন্ট সব সম্পত্তি হস্তগত করে নিত। একে পুত্র শোক, তার উপর যোগ হলো সর্বশান্ত হওয়ার ভয়। সতীনাথের খাওয়া ঘুম সব উধাও হল। এই সময় জমিদার বাড়িতে উপস্থিত হলো এক 40 বছরের চাষা, নাম কালীপদ। সে বলল তার বউ নাকি কিছু গোপন মন্ত্রতন্ত্র জানে, সে মন্ত্র বলে জমিদারের ছেলের অসুখ সারিয়ে দিতে পারবে। শুধু তাই নয়, আসন্ন বিপদের সম্ভাবনা থেকে শুরু করে খরা বন্যা বজ্রপাত অবধি সবকিছুর পূর্বাভাস নাকি দিতে পারবে তার বউ। বদলে তাকে কেবল 2 জিনিস দিতে হবে। এক, এই গ্রামে থাকার জন্য তাদের একটা দোতলা বাড়ি তৈরি করে দিতে হবে। আর ওরা আগে যে গ্রামে থাকতো সেই গ্রামের লোকেরা নাকি তার বউকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল, তাদের হাত থেকে ওদের রক্ষা করতে হবে। আর জমিদার তখন দিশেহারা, অবস্থা তাই করলেন। 2 দিন অন্তর কালীপদর বউ সেই এক হাত ঘোমটা দিয়ে সতীনাথের ছেলেকে দেখতে আসতো, হাতে একটা ওই থলে গোছের কি যেন থাকত। সে ঘরে ঢোকার আগে ঘর ফাঁকা করে দেওয়ার কড়া নিয়ম ছিল। এই বিশ্বাসে কাজ দিল ম্যাজিকের মতো। ছেলে সেরে উঠল, জমিদারি ফুলে ফলে ভরে উঠল। আগের গ্রাম থেকে ডাইনির খোঁজে কেউ এলো না অবশ্য, আর এলেও তাকে ফিরিয়েই দিতেন জমিদার মশাই। এদিকে কালীপদর খাতির হলো দেখার মতো।
সে তো হবেই, তার মানে গঙ্গার ফ্যামিলিতেও উইচক্রাফটের একটা ইতিহাস আছে। বেশ, আচ্ছা ইনি বিয়ে থা কিছু করেননি?
না, বললাম না লোকজনের সঙ্গেই তেমন একটা মেশে না। নয় নয় করে বয়স হতো প্রায় 50 ছুঁতে চলল। পিতৃপুরুষের বাড়িখানা বুকে করে আগলে রেখেছে, ওটা ছাড়া আর অন্য টাকা পয়সা কিছু আছে বলে তো মনে হয় না।
সায়ন চেয়ার থেকে উঠে জানলার সামনে গিয়ে দাঁড়াল, তারপর দূরের দিকে তাকিয়ে থাকতে থাকতে বিড়বিড় করে বলল,
মনে যা দাঁড়াচ্ছে তা হল একা মহিলা, 50-এর আশেপাশে বয়স, উইচক্রাফটের হিস্ট্রি আছে ফ্যামিলিতে, জড়িবুটির চিকিৎসা জানেন এবং সাথে পাঁচে থাকেন না, ডাইনি হওয়ার যোগ্য প্রোফাইল বটে। বেশ, এবার বলুন আপনি আমায় ঠিক কি করতে বলছেন?
তোমাকে আমি কিছু করতে বলিনি বাবা, আসলে আমি গেছিলাম তোমার বাবার কাছে কিছু পরামর্শ চাইতে। সেটা তো পাওয়া গেলই, জানতে পারলাম ডাইনি টাইনি নিয়ে তোমার নাকি আগ্রহ আছে, তাই আর কি। রবীন্দ্রদের বড় বউটা 2 বার গলায় দড়ি দিতে গেছিল, আমরা গ্রামের লোকেরা কোন রকমে তাকে শান্ত করে রেখেছি। তুমি তো শিক্ষিত ছেলে, আইন নিয়েও পড়েছ, দেখো না যদি কিছু করা যায়। আমরা তো আমাদের মতো চেষ্টা করছি।
গঙ্গার এগেনস্টে এতদিনে কোনো প্রমাণ হাতে আসেনি আপনাদের?
ওর বাড়িটা সার্চ করা দরকার আগে, কিন্তু সেটা কি চাইলেই পারা যাবে? দেখে তো এলে রোজ কত লাইন পড়ে, আশপাশে অন্তত 3টে গ্রামের লোক ওর ওষুধ খেয়ে বেঁচে আছে। এবার দুম করে ওর বাড়িতে পুলিশ গেলে, মানে আমাকেও তো জনসমর্থনের ব্যাপারটা মাথায় রাখতে হয় নাকি?
দেখুন জেঠু, আমার তো এটা সিরিয়াল কিলিং এর কেস মনে হচ্ছে। মহিলা যদি ওরকম কাজ করেও থাকে তবে সেটা কোনো মানসিক সমস্যা থেকেই করছে। ওর সঙ্গে একবার আলাপ জমাতে পারলে ভালো হতো।
ওটি হওয়া মুশকিল আছে বাবা, একেবারেই মুখ দেখা বন্ধ করে দিয়েছে যে। তবে আমি সঙ্গের মেয়েটিকে মাঝে মধ্যে হাটে বাজারে দেখি, তার থেকে কিছু জানলেও জানা যেতে পারে। তবে আমি জিজ্ঞেস করেছিলাম, ফল হয়নি কিছু। মেয়েটি গঙ্গাকে একেবারে যক্ষের মতো আগলে রাখে, আর চালাক চতুর মেয়ে, ও পেট থেকে গোপন কথা বের করা সহজ না।
এতক্ষণে এই ডাইনির ব্যাপারটা বিরক্ত লাগতে শুরু করেছে সায়নের। সারা দিনের জার্নিতে শরীরও ক্লান্ত হয়ে আছে কিছুটা। সে আর কথা না বাড়িয়ে উঠে পড়ে। দিলীপ দস্তিদারের স্ত্রী কলকাতায় থাকেন মেয়েকে নিয়ে। দিলীপ বাবু একাই থাকেন। মাঝে মধ্যে একটা কাজের মেয়ে এসে ঘরদোর পরিষ্কার করে দিয়ে যায়, আর আছে একটি রান্নার মেয়ে। সে একটু আগেই রান্না করে বাড়ি চলে গেছে। বাড়ির দোতলাটা একেবারেই ফাঁকা। সেখানেই একটা বড় সড়ো ঘর ছেড়ে দেওয়া হয়েছে সায়নকে। আসবাব সামান্যই, আয়না ছাড়া আছে একটা বড় খাট, একটা পড়াশোনা করার টেবিল আর একটা চেয়ার। তবে এ ঘরে সব থেকে মজার জিনিস হল জানলাটা। বিরাট খোলা জানলা, গ্রিল টিলের বালাই নেই। ভিতর থেকে একটা কাঁচের পাল্লা দেওয়া আছে কেবল। খোলা জানলার সামনে গিয়ে দাঁড়ালে গ্রামের অনেকটা অংশ চোখে পড়ে। বাড়িটা একটু নিরিবিলি আর ফাঁকা জায়গায়। আশেপাশে খুব বেশি বাড়িঘর নেই। সামনেই একটা বাচ্চাদের স্কুল, তার ছাদটা বেশ বড়। স্কুলের পাঁচিলে ঝুলছে সর্বশিক্ষা অভিযানের বোর্ড। এখানে আসার পর থেকে বাবা ফোন করেছিল দুবার। তাকে ডাইনির ব্যাপারটা খুলে বলে খানিক হাসাহাসি করেছে দুজনে। ছোট থেকে বাবার সঙ্গে একেবারেই বন্ধুত্বের সম্পর্ক ছিল না সায়নের, কিন্তু মা ছেড়ে চলে যাওয়ার পর থেকেই রাশ ভারী ধমক দেওয়া বাবা সায়নের বন্ধু হয়ে যায়। একটু ঘুমিয়ে পড়েছিল সায়ন। ঘুম যখন ভাঙল তখন বিকেল নেমে গেছে। যে মেয়েটা ঘরের কাজ করে তার সঙ্গে একটা বাচ্চা মেয়ে আসে, সকালেও দেখেছিল। ভারী মিষ্টি গড়ন মেয়েটা, বয়স 7-8 বেশি না। সে চা দিতে এসে দরজার কাছে দাঁড়িয়েছিল। সায়ন হাতছানি দিয়ে ডাকতে পায়ে পায়ে জড়িয়ে কোনো রকমে ভিতরে এসে চাটা টুলের ওপর রাখল। সায়ন সেটা হাতে নিতে নিতে জিজ্ঞেস করল, কি নাম কি?
কুসুম। এ বাবা,
কি হলো?
মা বিস্কুট দিতে বলেছিল, খেয়ে ফেলেছি। যেটু ক্রিম বিস্কুট খেলে বকে আমাকে।
যা, কি হবে তাহলে?
তুমি যেটুকে বলে দেবে না তো?
সায়ন মাটিতে পড়ে থাকা ব্যাগটা হাতে তুলে চেন খুলতে খুলতে বলে,
দেখি দাঁড়াও, দেখি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা।
ট্রেনে আসার সময় একটা ক্রিম বিস্কিটের প্যাকেট কিনেছিল সায়ন, সেটার কথা ভুলে গিয়ে আর খাওয়াই হয়নি। ব্যাগ থেকে বের করে এনে বিস্কিটের প্যাকেটটা কুসুমের হাতে তুলে দেয় সায়ন। ও নাকটা আঙুল দিয়ে একবার নেড়ে দিয়ে বলে, এই যে,
হাফ তোর হাফ আমার, রাজি?
রাজি।
কুসুম ভারী খুশি হয়। এতক্ষণে তার একটু আগের লাজুক ভাবটা কেটে গেছে। বিছানার উপর ধুলোমাখা পা তুলে বসে সে প্যাকেট ছিঁড়ে বিস্কিট খেতে শুরু করে। সায়ন হেসে ওর মাথার চুলে একবার আঙুল বুলিয়ে দেয়।
এই আর কি খেতে ভালো লাগে তোর?
আপেল। আমি সবসময় আপেল খাই।
তাই নাকি? হ্যাঁ রে কুসুম, শুনলাম তোদের গ্রামে নাকি ডাইনি আছে, তুই দেখেছিস নাকি?
আমি দেখিনি, মনি দেখেছি।
মনি? কে মনি?
আরে ওই যে নিশিকুরের নাতি গো, মনিকান্ত, আমাদের স্কুলে পড়ে না।
ও মনি, আচ্ছা।
সায়ন বোঝে কুসুমকে আর প্রশ্ন করে লাভ হবে না। মোট তিনটে বিস্কিট আর প্লেটে ঢেলে কিছুটা চা খেয়ে কাল আবার এসে বিস্কিট খাবে এবং সে কথা জেঠুকে বলা যাবে না, এরকম একটা চুক্তি করে সে চলে যায়। রাত 10:30 নাগাদ আলো নিভিয়ে শুয়ে পড়ে সায়ন, কিন্তু ঘুম আসে না। এমনিতেই এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস তার নেই, তার উপর দুপুরের দিকে অসময়ে কিছুটা ঘুম হয়ে গেছে। অবতা আলো জ্বালিয়ে বই পড়ার চেষ্টা করে কিছুক্ষণ, কিন্তু তাতেও মন বসে না। শেষে আলো নিভিয়ে ফোনটা হাতে নিয়ে বালিশে মাথা দেয়। ডান দিকের বড় জানলাটা খোলা, সেটা দিয়ে ভিনভিনে একটা হাওয়া আসছে, ঝি ঝি ডেকে চলেছে এক টানা। দূরে অন্ধকারে ডুবে থাকা দিগন্তে হাওয়ায় দুলন্ত নারকেল আর তাল গাছের মাথা দেখা যাচ্ছে। সেদিকে একবার চোখ ফিরিয়ে আবার ফোনের স্ক্রিনের দিকে তাকাতে যাচ্ছিল সায়ন, হঠাৎ একটা ব্যাপার খেয়াল হয়ে আবার ওর মাথাটা জানলার দিকে ঘুরে গেল। মনে হয় যেন জানলার বাইরের অন্ধকারে শরীর ডুবিয়ে কেউ চেয়ে আছে ওর দিকে। এক টানা চোখের পাতা পড়ছে না তার, অস্বস্তিটা চেয়েও সরাতে পারে না সায়ন। কেউ দেখে চলেছে ওকে, এক মনে দেখে চলেছে।
আচ্ছা বলতো, কিসের গল্প শুনবি?
ডাইনির গল্প, সেই যে সেই বইটা থেকে।
ছোট্ট সায়নের কথা শুনে মা সুপর্ণা হেসে ফেলেন।
তো শুধু একটাই বই চেনা, আর এই যে এত বই কিনে দিলাম সেগুলো পড়তে ইচ্ছে করে না?
আমার তো পড়তেই ইচ্ছা করে না, শুধু শুনতে ইচ্ছা করে।
তা বললে কি চলবে বাবা, নিজেকে তো পড়তে হবে, মা কি চিরকাল পড়ে দেবে?
বলে হাত বাড়িয়ে টেবিলের ড্রয়ার খুলে ভিতর থেকে পুরনো ঝুরঝুরে পাতাওয়ালা বইটা বের করে আনেন সুপর্ণা।
তুমি ব্যাগ গুছিয়েছো কেন মা? আমরা ঘুরতে যাব।
হ্যাঁ যাব তো।
কোথায় যাব
সেটা তো এখন বলবো না তোকে, তোর বাবা বাড়ি আসুক তারপর জানতে পারবি। আচ্ছা তোর কোথায় যেতে ইচ্ছে করে?
জঙ্গলে।
জঙ্গলে কেন?
আঙুল দিয়ে বইটা দেখিয়ে দেয় সায়ন।
জঙ্গলে ডাইনি থাকে মা।
মায়ের হাত থেকে বইটা নেয় সায়ন। মরা ডাইনির অভিশাপ, এটাই সায়নের প্রিয় বই। পড়ার আগে কিছুক্ষণ উল্টে পাল্টে বইয়ের ছবি দেখেও, শেষে প্রচ্ছদে এসে এক মনে তাকিয়ে থাকে উপরের রঙিন ছবিটার দিকে। কয়েকটা মরার খুলি আর একটা কঙ্কাল সার ন্যাড়া গাছ আঁকা রয়েছে সেখানে, পেছনে কয়েকটা বাদুড় উড়ছে। তবে সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা হলো সেই গাছের সামনে দাঁড়িয়ে থাকা এক ডাইনি। তার নাকটা খাড়া, চোখ দুটো গাঢ় হলুদ, হাত দুটো সামনের দিকে তুলে লিকলিকে আঙুল বাড়িয়ে সে যেন এক্ষুনি সায়নকে ধরতে আসবে। সায়ন এই ছবিটা বারবার দেখে। এইরকম ডাইনি কি সত্যি কোথাও আছে? ও মনে মনে ভাবে, ছবির উপর আঙুল বোলাতে বোলাতে প্রশ্ন করে,
মা ডাইনি সত্যি হয়?
যারা বিশ্বাস করে ডাইনি বলে কিছু আছে তারা খারাপ লোক।
তাহলে এই বইটা যে লিখেছে সে খারাপ লোক?
না বাবা, বইতে কিছু লেখা মানে সেটা যে সত্যি তার তো মানে নেই। আমরা এমনি এমনি অনেক কিছু লিখি, যেমন এই ধরো না, তুমি স্কুলে রাফ খাতার পেছনে লিখেছিলে না, তোমার আমাকে স্কেল দিয়ে মারতে ইচ্ছে করে।
সায়ন শুয়েছিল, এবার উঠে বসে পড়ে, তারপর লজ্জিত মুখে মায়ের দিকে তাকিয়ে বলে,
কি তুমি ওটা পড়ে ফেলেছ?
ছেলের থুতনিতে হাত রাখেন সুপর্ণা।
ওমা এতে লজ্জার কি আছে, তোমার আমার উপর রাগ হতেই পারে। তবে যাদের আমরা ভালোবাসি তাদের উপর হওয়া রাগটাকে ভালো করে লুকিয়ে ফেলতে হয়, যদি তারা দেখে ফেলে তাহলে তাদের মন খারাপ হয় তো।
সায়নের বুকের ভেতর কেমন একটা কষ্ট হয়, ও মাকে ভীষণ ভালোবাসে। ছোট থেকেই মায়ের খুব ন্যাওটা। বাবা মা দুজনেই চাকরি করে, তবে বাবা মনে হয় বেশি চাকরি করে। বাড়িতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। মা অফিস থেকে চলে আসে তাড়াতাড়ি। ওর স্কুল না থাকলে ওকে ভাত খাইয়ে দেয়, চুল আঁচড়ে দেয়, দুপুরে ঘুম পাড়িয়ে দেয়। আর সব থেকে ভালো কাজ যেটা করে সেটা হল গল্প বলা। সায়ন মন খারাপ হলে মাঝে মধ্যেই জড়িয়ে ধরে মাকে, তারপর বুকের ওপর মাথা রেখে চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর আবার কোথায় যেন চলে যায়। বেশিক্ষণ মাকে ছাড়া থাকলেই মনটা কেমন যেন ভারী ভারী লাগে। ওর ছবি দেখা হয়ে এলে সুপর্ণা গল্প পড়া শুরু করেন।
এই যে শোন, এক দূর গ্রামে ছিল এক সুন্দরী ডাইনি।
ডাইনি সুন্দরীও হয় নাকি?
ডাইনি তো কল্পনা বাবা, তুমি যেরকম ভাববে সেরকমই হতে পারে, কেমন?
আচ্ছা তারপর?
কিন্তু সেই ডাইনিটা আসলে ডাইনি ছিল না।
তাহলে কি ছিল?
সুপর্ণা তাকিয়ে দেখেন বইতে ডাইনির সম্পর্কে যা লেখা আছে সেগুলো ছেলেকে এই বয়সে না শেখানোই ভালো।
সে ছিল এক রাজার মেয়ে, খুব চঞ্চল,
একদম সায়নের মতো।
তার অনেকগুলো পোষা বিড়াল ছিল, সেগুলো খুরখুর করত তার পায়ের কাছে, তাদের নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে বেড়াত।
গল্প শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে যায় ছেলেটা। ওর চোখের সামনে ভেসে ওঠে ধুধু মাঠ, তার উপর একটা ছোট্ট কুটির, একলা থাকে একটা বাচ্চা মেয়ে, সারাদিন বেড়ালের মিউ মিউ শুনতে পায়, আর কাউকে চেনে না। তার কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ে সায়ন। ওর ঘুম যখন ভাঙে বইটা তখন পাশে পড়ে আছে। ডাইনিটা সেভাবেই বইয়ের ভেতর থেকে তাকিয়ে আছে ওর দিকে। সায়ন হাত রাখে ডাইনিটার মুখে, যেন ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে ডাইনিটার। বাইরে তাকিয়ে সায়ন দেখে বিকেল নেমে গেছে। এই সময় অন্যদিন খেলতে যায়, কিন্তু আজ টিপটিপিয়ে বৃষ্টি নেমেছে। সেই বৃষ্টির মধ্যে ওদের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা গাছগুলো ভিজছে। সায়নের শিশু মনটা কোন অজানা কারণে বিষণ্ন হয়ে যায়। রাত্রিবেলা যখন সবাই বাড়ি থাকে তখন বৃষ্টি এলে ভারী ভালো লাগে ওর, কিন্তু এখন তো মা নেই। বাড়ির লোকেরা বাড়িতে থাকলে মন খুশি থাকে ওর। বাবা এখনো ফেরেনি, গোটা ফ্ল্যাটটা ঘুরে দেখে ও। অন্যদিন এই সময়টায় খেলতে না গেলে ও কার্টুন দেখে কিংবা বারান্দায় গিয়ে চুপ করে বসে থাকে। আজ ওয়াকম্যানে গান চালিয়ে শুনতে চেষ্টা করল, সেটাও ভালো লাগল না। বাইরে কেমন ঘ্যান ঘেনিয়ে বৃষ্টি পড়ছে আজ, একদম ভালো লাগছে না মনটা। বাবা কখন আসবে কে জানে। খানিক পরে ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠতে ছুটে গিয়ে সেটা রিসিভ করতে ওপাশ থেকে দাদুর গলা ভেসে এলো।
কি করছিলে তুমি দাদু ভাই?
গান শুনছিলাম, এখন জামা কাপড় পরা শুরু করব।
জামা কাপড় পরবে? কোথায় যাবে তুমি?
মা বলেছে আমরা সবাই মিলে আজ বেড়াতে যাব। আচ্ছা দাদু, কোথায় ভালো জঙ্গল আছে জানো?
তোমার মা একটা ডাইনি।
হঠাৎ দাদু মায়ের উপরে রেগে গেল কেন সায়ন বুঝতে পারল না। দাদু কি খারাপ লোক? ওর আর কথা বলতে ইচ্ছে করে না, দু একটা হু হ্যাঁ করে রেখে দেয় ফোন। মোজাটা পরে আয়নার সামনে গিয়ে দাঁড়াল সায়ন, নিজের মুখের দিকে ভালো করে তাকাল, মনে মনে ভাবল ও যখন বড় হবে তখন কেমন দেখতে হবে ওকে। সায়নের খুব ইচ্ছে ওকে ঋত্বিক রোশনের মতো দেখতে হোক, কিন্তু ওর নাকটা অতটা চোখা নয় আর চোখের মণিটাও কটা নয়। মনে পড়ল মরা ডাইনির অভিশাপের প্রচ্ছদে ওই ডাইনিটা চোখ কটা, নাকটাও চোখা। আচ্ছা ওই ডাইনিটাকে তাহলে ঋত্বিক রোশনের মতো দেখতে নয় কেন? সায়ন অনেকক্ষণ ধরে ভেবেচিন্তে বুঝতে পারে ডাইনিটার সঙ্গে সত্যিই ঋত্বিক রোশনের অনেক মিল আছে। পরক্ষণেই একটা খেয়াল আসে ওর মনে, মনে হয় ডাইনিটাকে ও আগে কোথাও দেখেছে। ওর মাথাটা গুলিয়ে যায়। আস্তে আস্তে ঘড়ির কাঁটা এগোতে থাকে। বাবা যখন রাতে বাড়ি ফেরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। আজ বৃষ্টি থামার কোনো বিরাম নেই। কলিং বেল বাজতেই শয়ন দরজা খুলে দেয়। কাক ভেজা হয়ে ঘরের ভেতরে ঢুকে আসে বাবা। শয়ন টেবিল থেকে নিয়ে এসে তোয়ালেটা এগিয়ে দিতে দিতে বলে,
এই নাও বাবা। মা কোথায় গেছে বাবা? আমরা বেড়াতে যাব না।
বেড়াতে?
বিপ্লবের মুখটা থমথমে দেখায়। বৃষ্টির জলে ভিজেছে বলেই বোধ হয় মুখটা কেমন যেন চুপসে শুকিয়ে আছে।
কে বেড়াতে যাবে?
মা বলছিল কোথায় যেন বেড়াতে যাবে, ব্যাগ গোছাচ্ছিল। আমরাও যাব তো বাবা?
বিপ্লব আর কিছু বলে না, গা হাত পা মুছতে মুছতে সোজা বাথরুমে ঢুকে যায়। শায়ন বেশ কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর আবার একবার আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে। চুলটা আঁচড়ে নেয়, মুখের উপর একটু পাউডার মেখে ফর্সা হয়ে নেয়। তারপর বাথরুম থেকে বেরিয়ে আসে তার বাবা। শায়ন বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে,
কি গো, তুমি জামা কাপড় পরবে না? দেরি হয়ে যাবে তো।
আমরা কোথাও যাচ্ছি না শায়ন, তোর মা একাই যাচ্ছে, আর ফিরবে না।
আর ফিরবে না মানে কোথায় যাচ্ছে?
তোর মা আর আমাদের সঙ্গে থাকতে চায় না বাবা, এটাকে ডিভোর্স বলে।
আমাদের সঙ্গে থাকবে না তো কার সঙ্গে থাকবে?
অন্য একজনের সঙ্গে।
তোমার মতো একজন না আমার মতো একজন?
আমার মতো একজন। একদিন হয়তো তোর মতো একজনও আসবে।
আমার মতো একজনের সঙ্গে থাকবে যখন, তখন আমার সঙ্গে থাকবে না কেন?
কথাটা বলেই গটগট করে হেঁটে নিজের ঘরে ঢুকে যায়। তারপর সোজা এসে শুয়ে পড়ে ওর বিছানায়। বিছানায় তখনও পড়ে আছে সেই গল্পের বইটা, মরা ডাইনির অভিশাপ। বইটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে শায়ন।
কোথায় গেল?
কোনো অজানা কারণে ওর চোখ দিয়ে জল নামে আছে। সেই ঝাপসা চোখের মধ্যেই কোথায় যেন হারিয়ে গেছে ডাইনিটা। দরমার ঘরে শুয়ে ঘুমোচ্ছিল জগন্নাথ। রাত হয়েছে, এতক্ষণে মদের নেশাটা ছুটে গেছে ওর। উঠে দেখতে পায় ওর বউটা মেঝের উপরেই পড়ে আছে। একটু আগেই জগন্নাথ রাগের বসে নেশার ঘোরে ওর মাথায় সাঁড়াশির বাড়ি মেরেছিল। তখন থেকে সেই যে পড়েছে আর ওঠেনি।
মরে পড়ে গেল নাকি?
খাট থেকে পা বাড়িয়ে একবার ঠেলা দেয় বউকে।
বেঁচে আছিস?
ইট ভাটায় কাজ করে জগন্নাথ। টাকা পয়সা যা পায় তার বেশিরভাগই ঢেলে দেয় মদ আর মেয়ে ছেলের পেছনে। বউ প্রথম প্রথম বারণ করত, অভিমান করত। তখন ওর শরীরে মজা ছিল, তাই সে বারণ শুনত জগন্নাথ। ধীরে ধীরে সেই টানও আলগা হয়ে আসে, পুরনো দিন ফিরে আসে। এইসবের মাঝে ফেঁসে গেছে বাচ্চাটা, তাকে কোথায় যেন ভালোবেসে ফেলেছে জগন্নাথ। ওইটুকুনি বাচ্চা একটা সময় বড় হবে, হাত পা ছুঁড়বে, ওকে বাবা বলে ডাকবে। জগন্নাথ নিজে কোনোদিনও কাউকে বাবা বলে ডাকতে পারেনি। ওর মা কোন ভাগাড় থেকে ওকে তুলে এনেছিল ও নিজেও জানে না। কাজেই পিতৃপরিচয় নিয়ে কোনোদিন মাথা ঘামায়নি জগন্নাথ। কোমরে ভর দিয়ে উঠে বসে চারদিকটা খেয়াল করে ও। বউ বেঁচে আছে যখন তখন ও নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই। আজ সকালেই বাচ্চাটার ঝোলার জন্য বস্তার কাপড় দিয়ে একটা দোলনা তৈরি করে দিয়ে গেছে নিজের হাতে, তার উপরেই দুলছে বাচ্চাটা। ও একরকম বউয়ের হাত মারিয়েই সেদিকে এগিয়ে যায়।
কি কি খোকাবু, কি দেখছ?
বাচ্চাটা চুপ করে রয়েছে, অথচ ঘুমোচ্ছে না। তার দৃষ্টি জানলার দিকে, যেন জানলার বাইরে কিছু একটা আগ্রহ টেনে ধরেছে ওকে। বাচ্চার পেটে হাত দিয়ে একটা খোঁচা মারে জগন্নাথ।
ঘুম নেই কেন, খিদে পায়?
মুখ নামিয়ে বাচ্চার পায়ের পাতায় একটা চুমু খায়। বাচ্চাটা কিন্তু ঘুরে ফিরে সেই জানলার দিকেই তাকাচ্ছে।
হে পুচকে, কি দেখছিস বলতো তুই?
সেদিকে তাকাতেই জগন্নাথের মনে হয় জানলার দিক থেকে একটা ছায়া যেন হুট করে সরে গেল। এতক্ষণ যেন জানলার বাইরে থেকে কেউ বাচ্চাটাকেই দেখছিল, হঠাৎ লুকিয়ে পড়ল। মনে সন্দেহ জাগে জগন্নাথের। সে পায়ে পায়ে জানলার কাছে এগিয়ে যায়। জানলায় গ্রিল নেই, কোন রকমে দরমার ফাঁক দিয়ে একটা কাপড় ঝোলানো আছে, সেটা ডান দিকে সরানো। ভালো করে সেখানে দাঁড়িয়ে বাইরেটা দেখে জগন্নাথ।
দেখলাম
চাঁদের আলো আসছে বাইরে থেকে, ওদের বস্তিটা ঝকঝক করছে সেই চাঁদের আলোয়। গভীর রাত হয়েছে মনে হয়, কোথাও কোনো লোকজন চোখে পড়ছে না, কেউ তো নেই। অবশ্য যে দাঁড়িয়েছিল সে ঘরের অন্যদিকে লুকিয়ে পড়ে থাকতে পারে।
কে এখানে?
দেখে বাচ্চাটা একটা নির্দিষ্ট দিকে আঙুল তুলে ধরেছে। ঘরের সেদিকে কোনো জানলা নেই। চাঁদের আলোয় জগন্নাথ বুঝতে পারে সেখানে দাঁড়িয়ে রয়েছে কেউ। দরমার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো আটকে রেখেছে একটা মানুষের অবয়ব। দ্রুত পায়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে জগন্নাথ।
জগন্নাথের ঘরে চোখ বসানো কোন বাপের ব্যাটা রে?
বাইরে এসে ঘরের চারিদিকটা ঘুরেও কাউকে দেখতে না পেয়ে জগন্নাথ বাড়ির মধ্যে ফিরে আসে।
ভুল দেখলাম নাকি? শুয়ে গিয়ে
ছেলেকে দোলনায় শোয়াতে গিয়ে চমকে ওঠে জগন্নাথ। দোলনা নিজের থেকেই দুলছে। তাহলে কি, ও যখন বেরিয়েছিল তখন ওর বউ দুলিয়েছে ওটা? বউয়ের কাঁধটা পায়ে করে ঠেলে জিজ্ঞেস করে,
এ মাগি জেগে আছিস?
মেঝে থেকে কঠিন গলার স্বর ভেসে আসে, তবে জগন্নাথের বউয়ের মুখ থেকে নয়। সে এখনো আগের মতোই মেঝেতে উল্টে পড়ে আছে। শব্দটা এসেছে খাটের তলা থেকে। বাচ্চাকে বিছানার উপর রেখে জগন্নাথ মেঝেতে বসে উঁকি দেয় অন্ধকারে ভর্তি খাটের তলায়। সেখানে কেউ বসে বা শুয়ে থাকলে বাইরে থেকে দেখতে পাওয়ার কথা নয়। পকেট থেকে ফোনটা বের করে কোনো রকমে টর্চটা জেলে খাটের নিচে ফেলে জগন্নাথ।
কে সারা কে?
কিন্তু চারপাশটা ঘুরিয়ে দেখে সেখানে কেউ নেই। এমন সময় একটা ঠান্ডা শীর্ণ হাত ওর গোড়ালিটা চেপে ধরে। মুখ ফিরিয়ে দেখে হাতটা ওর বউয়ের।
কি
সংঘটেছিস?
জগন্নাথের পেশি বহুল পায়ের আঘাতে তার বউয়ের শরীরটা ছিটকে সরে যায়। তার চোখের দিকে চোখ পড়তেই থমকে যায় জগন্নাথ। প্রচন্ড ভয়ে দুই চোখে, কিন্তু সেই ভয়ের কারণ জগন্নাথ নয়। এক দৃষ্টে পেছনে সেই খাটের দিকে তাকিয়ে আছে ওর বউ। কাউকে দেখতে পেয়েছে সে সেখানে? দৃষ্টি লক্ষ্য করে ধীরে ধীরে মুখ ফেরায় জগন্নাথ। মাথা ঘুরিয়ে যা দেখতে পায় তাতে ওর রক্ত হিম হয়ে যায়। বিছানার ওপর ওর দিকে মুখ ফিরিয়ে বসে আছে এক অদ্ভুত দর্শন নারী মূর্তি। সমস্ত গায়ে একটা নীলচে আভা, মুখের বেশিরভাগটাই মাথা থেকে নেমে আসা কোঁকড়া কালো চুলে ঢাকা। তার ফাঁক দিয়ে জ্বলতে থাকা চোখের ভেতর ব্লেড দিয়ে চেরা ক্ষতর মতো চোখের মণি, মুখের নিচের অংশে ছোপ ছোপ রক্তের দাগ। জগন্নাথ চিৎকার করে ওঠার আগেই নারী মূর্তি বাচ্চাটার পা ধরে তুলে নেয়। সজোরে কেঁদে ওঠে বাচ্চাটা, দরমার ওই ঘর ছেড়ে গোল চাঁদের গায়ে গিয়ে গেল, ধাক্কা খায় সেই চিৎকার। জগন্নাথ ভয়ে পিছিয়ে গেছিল, বউকে ঠেলা মারে নিথর পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে বিছানা থেকে এক লাফে নেমে আসে সে, আবার একটা লাফ মেরে উঠে পড়ে জানলার উপর। পর মুহূর্তে বাইরে জ্যোৎস্না মাখা রাতে হারিয়ে যায়। বউয়ের আর্ত চিৎকারে হুশ ফেরে জগন্নাথের, চকিতে শরীরে প্রাণ আসে তার। দ্রুত জানলা দিয়ে লাফিয়ে বাইরে নেমে তারপর দৌড়তে থাকে সেই ডাইনির পেছন পেছনে, কিন্তু সে যেন হাওয়ার উপর পা দিয়ে উড়ে চলেছে। হাওয়ার ঝাপটায় তার চাদর। কয়েক সেকেন্ডের মধ্যে বাড়ি ঘরের মাঝখান দিয়ে দৌড়তে দৌড়তে কোথায় যেন উধাও হয়ে গেল নীলচে নারী মূর্তি। চারিদিকে তাকিয়ে চিৎকার ছেড়ে কেঁদে ওঠে জগন্নাথ। ওর চিৎকারে আশেপাশের বাড়ি থেকে লোক বেরিয়ে এসেছে ততক্ষণে, তারপর হম্বিতম্বি করে ছুটে আসে এদিকে। জগন্নাথকে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে দেখে তাদের মধ্যে একজন চিৎকার করে ওঠে,
কি হয়েছে রে জগা?
আরে আমার বাচ্চাকে নিয়ে পালিয়েছে গো।
কে পালাইছে গো? কে পালাইছে?
ডাইনি, ডাইনি।
আজ মাগে শেষ থেকে যাবো। শাবুনটা নিয়ে আয় তো লাখার মার।
ডাইনি যেদিকে মিলিয়ে গেছে, গ্রামের লোক লাঠি সোঁটা যা পায় সম্বল করে দৌড়ে যায় সেদিকে। সবার বাড়ির আনাজ কানাজ খুঁজে ফেলা হয়, যাদের পাকা বাড়ি তাদের ছাদে উঠেও দেখা হয়, কোথাও কেউ নেই, এমনকি কোথাও বাচ্চার কান্নার আওয়াজও নেই। গেল কোথায় ডাইনিটা? সারা পাড়া জুড়ে হইচই কিছুক্ষণ পর শান্ত হয়ে যায়। কয়েকজন মিলে পুলিশে খবর দিতে যায়। এলাকার বোদ্ধারা জগন্নাথকে আশ্বাস দিয়ে আবার নিজের ঘরে ফিরে যায়। ঘরে ফিরে এসে জগন্নাথ দেখে ওর বউ বসে আছে বিছানার উপরে, গায়ের কাপড় এলোমেলো, চোখে কান্নার জল শুকিয়ে আছে, শরীরটা আতঙ্কে মাঝে মাঝে শিউরে উঠছে।
ডাইনিতে নিয়ে গেছে ছেলেকে।
জগন্নাথের বউ উঠে কুলুঙ্গির নিচ থেকে সরাৎ শব্দ করে কিছু একটা টেনে বার করে। জগন্নাথ তাকিয়ে দেখে সেটা একটা বড় কাটারি। কবে থেকে এটা লুকিয়ে রেখেছিল জগন্নাথ জানে না।
ও কাটারি তুই কোথা পেলে?
তোর জন্য রেখেছিলাম বেগমদাদা। এই দিকেই আজ ওই ডাইনি মাগির আমি শেষ করব।
জগন্নাথ দ্রুত উঠে তাকে থামিয়ে কাটারিটা হাত থেকে কেড়ে নেয়।
আরে
কিন্তু সদ্য ছেলে হারানো মাকে আটকাতে হিংসা খেতে
হয়।
আরে ডাইনিকে তুই খুঁজে পাবি কোথায়? কার গলা কাটবি তুই?
যে পাবো না কেন? তুই দেখতে পাসনি? তুই দেখতে পাসনি ওকে? আমি তুই চিনিস না নাকি? মাকি গঙ্গা ছাড়া আর কেউ না। ওকে যেতে দে, যেতে দে বলছি আমাকে।
তুই একটু স্থির হয়ে বস না। আমি মরাল মশাইকে বলছি, তুই শান্ত হয়ে বস, আমি দেখছি।
আমার কোল থেকে তেলে কেড়ে দিলি গঙ্গা। আরে আমি নাম দিলাম গঙ্গা। Yeah!
গভীর রাতে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল গুপি। আজ সন্ধে থেকে ওর মনটা ভালো নেই। গ্রামের মন্দিরের পুরোহিত মাধববাবুর চেলা গুপি। ছোট থেকেই গুপির চেহারাটা দশাশয়ী আর মাথাটা ঠিক ততটাই ভোঁতা। খানিকটা সেই কারণেই কোনো কাজটাজ বিশেষ জোটেনি ওর। শেষে দিলীপবাবু ওকে মাধব ভট্টাচার্যের সঙ্গে কাজে লাগিয়ে দেন। মাধব ভট্টাচার্য একা মানুষ, বিয়ে করেননি। গুপি সর্বক্ষণ তার সঙ্গে সঙ্গেই থাকে। খাওয়া দাওয়া আর মাস গেলে কিছু টাকা পায়, তাতে ওর কোনো রকমে চলে যায়। তাছাড়া পুরোহিত মশাই এর আশেপাশে থাকলে গায়ের লোক বাড়তি সম্মানও করে। এই সম্মান জিনিসটার প্রতি খানিকটা লোভ আছে গোপীর। এতদিন তাই কাজ মুখ বুঝে করে আসছিল সে, কিন্তু ইদানিং মাধব পুরোহিতকে একেবারেই পছন্দ হয় না গোপীর। কথায় কথায় তেড়ে ফুড়ে ওঠেন, গালমন্দও করেন। আজ মনের ভুলে ওর হাত থেকে কাঁসার থালা পড়ে গেছিল। বেশি কিছু ছিল না তাতে, কয়েকটা পূজোর ফুল আর সামান্য কিছু দুব্য ঘাস। তাতেই ওর বাপ্পা বাধ্য করলেন,
বলদের বাচ্চা, পূজোর জিনিস ফেলে দিলি, হাতে কুড়ি হোক, এইটুকু কাজও করতে পারিস না ঠিক করে, অকম্মা দূর হ তুই, বসে বসে খালি গিলবে আর গতর ফোলাবে।
ভরত মশাই অমন বলছেন কেন? আমি কি ইচ্ছে করে ফেলে দিয়েছি নাকি?
আবার কথা, গেলি এখান থেকে, বের হ বলছি।
গুপির আজ কিছুটা রাগই হয়েছিল। একে গুরুজন, তার উপর পুরোহিত মানুষ বলে কিছু বলতে পারেনি। দশটা নাগাদ ছুটি হয় তার। পুরোহিত মশাই তার ঘণ্টাখানেক পর বাড়ি ফেরেন। ভারাক্রান্ত মন নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল গুপি। ও ঠিক বাঁদিকে সুঁড়ের বন, বাঁশ আর বুনো লতাপাতার জঙ্গল। খুব একটা বড় নয় কিন্তু বেশ ঘন। বাচ্চারা যাতে এদিকটায় না আসে সেজন্য এলাকায় কিছু গল্পগাথা চালু আছে এই জঙ্গলটাকে নিয়ে। গুপি অবশ্য তেমন একটা ভয় পায় না, রোজই জঙ্গলের পাশ দিয়ে ফেরে এসে একবার মাত্র এই জঙ্গলের দিকে ফিরে তাকিয়ে আবার মাটির উপর খসখস আওয়াজ তুলে হাঁটতে থাকে গুপি। গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নেয়। শীত পড়েছে জঙ্কি, জঙ্গলের দিক থেকে আসা মৃদু বাতাসটা আজ যেন একটু বেশি শীতল। ঠান্ডায় গুপির দাঁতগুলো পর্যন্ত কেঁপে উঠছে। গুনগুন করে একটা গান ধরে গুপি, নতুন একটা সিনেমার গান। সে গান শুনতে ভালোবাসে। প্রায় সঙ্গে সঙ্গেই জঙ্গলের ভেতর থেকে একটা পায়ের শব্দ ভেসে আসে গোপীর গানে। শুকনো পাতার ওপর পায়ের খুব অল্প নড়াচড়ার শব্দ। গোপীর সন্দেহ হয় আওয়াজটা এসেছে কোন দুপেয়ে প্রাণীর নড়াচড়ায়। গোপীর কাছে ঘড়ি নেই, কিন্তু ও জানে এখন অন্তত রাত সাড়ে দশটা বেজে গিয়ে থাকবে। এই সময় তো এখানে লোক ঘুমিয়ে কাদা হয়ে যায়, আর জেগে থাকলেও জঙ্গলের দিকে কারোর আসার কথা নয়। তবে কে দাঁড়িয়ে আছে সুনের বনের ভেতর? নাকি ভুল শুনল? গুপি এ নিয়ে মাথা না ঘামিয়ে আবার ফিরতিপথ ধরতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আবার আসে শব্দটা। এবার ওর মনে হয় যেন ইচ্ছে করে ওকে শোনাবার জন্যই আওয়াজটা করছে কেউ। ও মুহূর্তে ঘুরে তাকায়, হাতে টর্চটা জঙ্গলের দিকে ফেলে উঁচু গলায় হাঁক দেয়,
কে কে আছো ওখানে?
গুপি লম্বায় ছ ফিটের আধ ইঞ্চি বেশি, চওড়া কাঁধ, একসময় বালির বস্তা বইত দু কাঁধে দুটো, কাঠের বাক্সের মতো নিরেটার ধারালো মুখ। গায়ের জোরে সে মানুষ থেকে বুনো প্রাণী, কাউকেই ভয় পায় না।
কে রয়েছ? বেরিয়ে এসো।
একটা ছায়া মূর্তি ইতস্তত পায়ে জঙ্গলের অন্ধকার ভেদ করে একটু একটু করে এগিয়ে আসে। ধীরে ধীরে টর্চের আলোয় শরীরটা স্পষ্ট হয়, মানুষটাকে চিনতে পারে গোপী।
আরে মণি!
মণি হল নিশি খুড়োর নাতি, সদ্য মাধ্যমিক দিয়েছে। গোপীর সঙ্গে ভালোই আলাপ, মাঝে মাঝে মন্দিরে আসে দাদুর সঙ্গে। গুপি ওকে প্যাড়া খেতে দেয়, গল্প করে। কিন্তু সে এত রাতে এখানে কি করছে? অবশ্য আগেও এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখেছে ওকে। বাপ মা কেউ মেঝে নেই, দাদু শয্যাশায়ী, ফলে ওকে দেখার কেউ নেই। সুযোগ পেলেই যখন তখন বাড়ি থেকে বেরিয়ে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। কিন্তু তা বলে এত রাতে? গুপি দুপা এগিয়ে গিয়ে হাত রাখে ওর কাঁধে।
কিরে, তুই এত রাতে জঙ্গলে কি করিস?
চলে এসেছি।
চলে এসেছিস মানে? কার সাথে এসেছিস?
হ্যাঁ, একাই। বাড়িতে আমার ভাল লাগে না, দাদু খালি বকা দেয়, দুচ্ছাই করে, তাই চলে এসেছি।
চা, বাড়ি চা, রাত বিরাতে এখানে থাকলে বিপদ আছে।
মনি আর কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করে। তার হাবভাব দেখে মনে হয় সেও বাড়ি ফিরতেই চাইছিল।
কিসের বিপদ?
কথাটা অত শত ভেবে বলেনি গোপি, কিন্তু উত্তরটা দিতে গিয়ে একটা কথা মাথায় এলো, সেটাই উত্তর বলে চালিয়ে দিল সে।
দিলুবাবু বলছিল এই গ্রামে নাকি মাঝে মাঝে বাচ্চাদের কেউ তুলে নিয়ে যায়।
গুপি আর চোখে লক্ষ্য করে এ কথাটায় মনির মধ্যে কোনো পরিবর্তন আসে না।
তোমারও যেমন বুদ্ধি, আমি যাদের ভয় পাবো কেন? যাদের তুলে নিয়ে যায় তারা সব বাচ্চা, আমি তো বড় হয়ে গেছি।
বাবা, তা তুই জানিস কাদের তুলে নিয়ে যায়?
না জানার কি আছে, কাদের তুলে নিয়ে যায় জানি, কে তুলে নিয়ে যায় তাও জানি।
গুপি দাঁড়িয়ে পড়ে ওর দিকে তাকায়। ছেলেটা যেরকম কল্পনাপ্রবণ, তাতে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলা আশ্চর্যের নয়। আবার রাত বিরেতে যেমন বনে বাদারি ঘুরে বেড়ায়, তাতে নিজের চোখে কিছু দেখেও থাকতে পারে।
কে নিয়ে যায় বলতো?
কেন, গঙ্গা?
তুই কি করে জানলি?
উফ, বড্ড বক, কি করে আবার? আমি দেখেছি, আর নিজের চোখে দেখেছি।
কি দেখেছিস?
দেখলাম গঙ্গা বাচ্চা চুরি করলো, তারপর একটু হাসলো, একটু কাঁদলো, তারপর ঝাঁটাই উঠে আকাশে ভাসতে ভাসতে কোথায় যেন চলে গেল, আর দেখতে পেলাম না।
গুপি নিশ্চিত হয় মনি গ্রামেরই কারো মুখে হয়তো গঙ্গার ব্যাপারে কিছু শুনেছে, তাই বাকিটা বানিয়ে নিয়েছে। গঙ্গা ছেলে চুরি করে সেটা যদি বা মেনে নেওয়া যায়, সে ঝাঁটায় করে রাত বিরেতে উড়ে বেড়ায়, এ কথা একদমই হাস্যকর।
তোর যত বানানো গাল গপ্প।
গপ্প? বিশ্বাস করছো না তো, আমি আরো দেখেছি যা কেউ দেখেনি, একটা নীল রঙের আলো।
আচ্ছা মণিবাবু, ধর একদিন এমন হলো ছোট বাচ্চাদের খেয়ে খেয়ে ডাইনির আর মন ভরল না, তখন তো একটু বড়দের উপরেই ঝাঁপাবে, কি বল? তখন তো তোকেও খেতে চাইবে।
তুমি গঙ্গাকে ডাইনি বললে কেন? ও তো ডাইনি নয়।
সে কি? তুই তো নিজেই বললি ওকে বাচ্চা খেতে দেখেছিস।
তুমি কিচ্ছু জানো না, ডাইনিরা বাচ্চা খায় না, ডাইনিরা অনেক মন্ত্রতন্ত্র জানে। ওদের হাতে একটা গাছের ডাল থাকে, সেটা দিয়ে মানুষকে কুকুর, ছাগল, ভেড়া বানিয়ে দিতে পারে।
বাবা, ডাইনিদের নিয়ে অনেক পড়াশোনা করেছিস দেখছি।
করবো না কেন, আমার তো এসব পড়তে ভালো লাগে। আচ্ছা গোপীদা, তুমি আমাকে একটা কথা বলো তো।
কি?
এই ডাইনিরা সবসময় বুড়ি হয় কেন? অল্প বয়সী ডাইনিদের ছবি তুমি কখনো দেখেছ?
গুপির বিশেষ পড়াশোনা নেই, তার উপর ডাইনির ব্যাপারে তো একেবারেই নয়। ও আগে যে গ্রামে থাকতো সেখানেও ডাইনি সন্দেহে এক বুড়িকে এক ঘরে করে দেওয়া হয়, তার মুখটা মনে পড়ে যায়। আজ অবধি ডাইনি সন্দেহ যাদের যাদের উপর করা হয়েছে তারা সবাই বয়স্ক মহিলা। অল্প বয়সী মানে ওই 20-25 বছরের মেয়েরা ডাইনি হয়েছে বলে খুব একটা শোনা যায়নি। ও মাথা নেড়ে দেয়।
না ভায়া, দেখিনি।
তাহলে একটা জিনিস বুঝছো কি, ডাইনি হয়ে কেউ জন্ম নেয় না, হয়ে যায়। যেমন স্পাইডারম্যান হয় না, কিন্তু ডাইনি হয় কি করে?
এই, অত জেনে কাজ নেই তোর। মোট কথা, রাত বিরেতে এভাবে বাড়ি থেকে চলে আসবি না, বুঝলি? যে যাই বলুক, তুই বাড়ি থেকে
বিদা। ওই দেখো।
মনি অবাক হয়ে আকাশের দিকে আঙুল তুলে দেখায়, চকিতে মুখ তুলে আকাশের দিকে তাকায় গুপি, কিন্তু কিছু দেখতে পায় না।
দেখলি? হ্যাঁ দেখলি, কি যেন একটু উড়ে গেল।
গুপির মনের ভিতরে কে বলে ওঠে এই মাত্র যেন হাওয়ায় বিকট একটা শব্দ করে ওর মাথা ঠিক উপর দিয়ে কিছু একটা জঙ্গলের একদিক থেকে আরেক দিক পার হয়ে গেছে। কোনো পাখি কি? কিন্তু যে পাখি হোক সে তো এত তাড়াতাড়ি উঠতে পারবে না। একটু থতমত খায় গুপি, তারপর চতুর্দিকটা ভালো করে একবার দেখে নিয়ে আবার মনির মুখের দিকে তাকায়। ওর মুখে কিন্তু কোনো বিকার নেই, ঘাটে একটু ঝমঝম করে। রাস্তার একপাশে পড়ে থাকা একটা লাঠি কুড়িয়ে নেয়।
ডাইনিদের হাতেও এরকম একটা লাঠি থেকে গুপি দা, ওরা সেই দিয়ে যে কাউকে পাথর বা
চুপ কর। বহুদূর থেকে ক্ষীণ একটা শব্দ ভেসে আসে, একটা বাচ্চার কান্নার শব্দ। আশেপাশের কোনো বাড়ির ভেতর থেকেই আসছে শব্দটা, সন্দেহ নেই। ব্যাপারটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু তাও একটু আগেই আকাশে কিছু একটা উড়ে যাওয়ার শব্দ, তারপরে শিশুর চিৎকার, দুটো মিলে একটা অদ্ভুত আশঙ্কার মেঘ ঘনিয়ে এলো গোপীর মনের ভেতর। ও কান খাড়া করে শোনার চেষ্টা করল। মনির হাত ধরে একবার টান দিল গোপী।
এই তাড়াতাড়ি পা চালাতো, আর কোনো কথা না।
মনটা কেমন যেন কু ডাকতে শুরু করলো গোপীর। বাচ্চাটার কান্নার মধ্যে কি যেন একটা আছে, এমন করে কোনো বাচ্চাকে আগে কাঁদতে শোনেনি গোপী। ও মনস্থির করে নেয় কোন বাড়ির বাচ্চা কাঁদছে সেটা একবার দেখা যাবে, কিন্তু সেখানে মনিকে নিয়ে যাওয়া কি ঠিক হবে? এত রাতে ওকে একা বাড়ি যেতে দিতে ইচ্ছে করছে না। শেষে সাত পাঁচ ভেবে ঠিক করে ওকে নিয়েই একটিবার দেখে এসে আবার বাড়ি পথ ধরবে।
মনি একবার আয় তো আমার সঙ্গে, কোন বাড়িতে বাচ্চা কাঁদছে দেখি চল।
মনি আপত্তি করে না, কান্নাটা এক টানা হয়েই চলেছে, রাতের খোলা হাওয়ায় ছড়িয়ে পড়ে দিক বিদিকে ভেসে যাচ্ছে আওয়াজটা। গোপীর বুকের ভিতর আশঙ্কার মেঘ ঘনীভূত হয়। এই এলাকার সব বাড়ি গোপীর চেনা, মানুষগুলো হলে গলি খুঁজে খুঁজে কান্নার উৎস বরাবর এগোতে বিশেষ অসুবিধে হল না ওর। রাত বিরেতে বাচ্চার কান্নাও আগেও শুনেছে, কিন্তু এই কান্নাটার মধ্যে কিছু যেন একটা আছে। ওর মন বলছে কান্নাটা খুব একটা স্বাভাবিক নয়, বাচ্চাটা যেন ভীষণ ভয় পেয়েছে।
শুনতে পেলে?
হঠাৎ আকাশের দিকে আঙুল নির্দেশ করে মনি বলে ওঠে।
কি শুনবো? ওই যে উড়ে গেল আকাশ দিয়ে।
গুপি খেয়াল করে না, ওর কানের পাশে শিরাটা টপ টপ করছে। নিজের রক্তের দপদপানিতে অন্য কোনো শব্দ খেয়াল হয়নি ওর। একবার আকাশের দিকে তাকিয়ে আবার মনির হাতে টান মারে, সে কিন্তু সহজে নড়তে চায় না।
ওইদিকে যেও না গোপীদা, তুমি পারবে না।
মনির মুখ থমথমে হয়ে গেছে।
কি পারবো না?
ওকে বাঁচাতে।
মনি এবার কাঠ হয়ে দাঁড়িয়ে পড়েছে। এই প্রথমবার তাকে দেখে মনে হচ্ছে সে ভয় পেয়েছে।
ভয় পাস না, আমার কাছে কাছে থাক আর হাত ছাড়বি না খবরদার।
মিত্রদের বাড়ির দিক থেকে আসছে আওয়াজটা, ওদের পাড়ায় ঢুকেই বাড়িটার দিকে ছুটে যায় দুজনে। ছোট দোতলা বাড়ি মিত্রদের, আপাতত ওরা যেদিকে এসে দাঁড়িয়েছে সেদিকে সমস্ত জানলা দরজা ভিতর থেকে বন্ধ, বাইরেটা অন্ধকার। গোপি খেয়াল করে এতক্ষণে বাচ্চার কান্নার শব্দ অনেকটা কমে এসেছে, আশেপাশে অন্য কোনো আওয়াজ নেই। গোপি আর মনি কিছুক্ষণ স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এতক্ষণ ধরে বাচ্চা কাঁদছিল যখন বাড়ির লোকজনের উঠে যাওয়ার কথা, তাও অন্য কোনো শব্দ আসছে না মানে আপাতত কোনো বিপদের আশঙ্কা নেই। মনে মনে গোপি নিজেকে একটু ভর্ৎসনা করে। রাত হয়েছে, এভাবে সামান্য একটা কান্না শুনে এতদূর দৌড়ে দৌড়ে আসার কোনো মানেই হয় না। ছোট থেকেই আগবাড়িয়ে বিপদ আপদে ঝাঁপিয়ে পড়াও স্বভাব। তার উপরে মনির বানিয়ে বানিয়ে বলা গল্পগুলোই ওর মাথাটা খেয়েছে। সাধে কি আর লোক ওকে বোকা বলে? ক্যামেরায় তোলা ছবির মতো নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে আছে বাড়িটা, কোথাও কোনো শব্দ নেই। খানিকটা তিরস্কারের ভঙ্গিতেই মনির পিঠে চাপড় মারে গুপি।
চা এবার বাড়ি যাব, আর ফের যদি তোর ওই গাল গপ্প শুনি আমার মাথাটা খারাপ করেছিস তাহলে গাঁটটা খাবি।
ঠিক সেই সময় মিত্রদের বাড়ির দিক থেকে একটা অদ্ভুত জোরালো শব্দ ভেসে আসে। মনে হয় শক্ত লোহা বা ধাতুর কোন দরজাকে যেন মাটির উপর আছড়ে ভেঙে ফেলছে কেউ। পরমুহূর্তেই সেটা মাটিতে এসে পড়ার একটা তীব্র আওয়াজ। কেউ জানলা ভাঙছে, কিন্তু গোপী আর দাঁড়ায় না। শব্দটা এসেছে বাড়ির ডান পাশ থেকে, সেদিকটা ঝোপঝাড় হয়ে আছে। ঊর্ধ্বশ্বাসে সেদিক লক্ষ্য করে দৌড় দেয় গোপি।
মনি, তুই কোথাও যাবি না, আমি এক্ষুনি দেখে আসছি।
কিন্তু কয়েক পা এগিয়েই তার বুকের ভেতরের রক্ত ঠান্ডা হয়ে যায়। হাড় হিম করা আকাশ ভেদি আর্তনাদ ভেসে এসেছে বাড়ির ভেতর থেকে, কিন্তু একটু আগের মতো এ আর্তনাদ শিশুর নয়, কোনো পরিণত মানুষের মরণ আর্তনাদ। আওয়াজটা সম্ভবত এসেছে মিত্রদের বড় ছেলে সমীরণের গলা থেকে, যেন কেউ টুটি টিপে ধরেছে তার। আর্তনাদটা আসছে কাঁপতে কাঁপতে, যেন এই অবস্থায় কেউ বারবার কিছু দিয়ে আঘাত করে চলেছে তাকে। মনির কথা ভুলে যায় গোপি, সে দৌড় মারে জানলাটা লক্ষ্য করে। ডাইনি হোক আর যাই হোক, তার নিজের গায়ের জোরও কম নয়। পেছন থেকে মনি তখনও বলে চলেছে, ছুটে জানলাটার মিটার দশেকের মধ্যে এসে থমকে দাঁড়ায় গোপি। একদিকে তাকিয়ে খেয়াল করে জানলাটা ঠিক নিচেই কাঠের পাল্লাটা টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে আছে। মাটির উপর ফেলে যেন রোলার দিয়ে সেটাকে গুঁড়িয়ে দিয়েছে কেউ। একটা খুব হালকা নীলচে আভা জ্বলছে জানলাটার ভিতরে, সেখান থেকে এখনো আর্তনাদটা ভেসে আসছে। মুখ তুলে সেই জানলার দিকে তাকাতে গোপীর ভয়টা কয়েক গুণ বেড়ে যায়। জানলায় মোটা লোহার গরাদ দেওয়া ছিল, সেই গরাদগুলো বেঁকে ভেঙে পাঁজরের মতো হয়ে গেছে, যেন কোনো শক্তিশালী দৈত্য অমানুষিক হাতের জোরে গরাদ মুচড়ে ভেতরে প্রবেশ করেছে। সেই অদ্ভুত নীলচে আভা বেড়ে উঠছে থেকে থেকে, কেঁপে কেঁপে উঠছে আভা। গোপী সাহস হাতড়ে জানলার কাছে কয়েক পা এগিয়ে যেতে খেয়াল করে ও শত চেষ্টা করেও নিজের পা দুটোকে আর নাড়াতে পারছে না, যেন কোনো মন্ত্র বলে পাথরে পরিণত হয়েছে ওর পা দুটো। একটা ভয়ঙ্কর চিৎকারের সঙ্গে সেই নীল আলোর তীব্রতা আরো বেড়ে ওঠে। ধীরে ধীরে একটা হিংস্র মেয়েলি হাসির শব্দ ভেসে আসে। রক্তের গন্ধ লেগে আছে সেই হাসিতে কয়েক সেকেন্ড, তারপর সেই নীল আলোর সঙ্গে হাসিটাও মিলিয়ে যায়। জানলার সামনের অন্ধকারটা যেন হঠাৎই বেড়ে ওঠে। গোপীর মনে হয় অন্ধকারের ভেতর গা বাঁচিয়ে কিভাবে জানলা দিয়ে অন্ধকারের মধ্যেই মিলিয়ে গেল।
ডাইনি, ডাইনি,
একটা মেয়েলি শরীর না। গোপি তাকে অনুসরণ করতে চায় কিন্তু সাহসে কুলোয় না। চকিতে আবার সাড় ফিরে আসে তার দেহে, বাড়ির ভেতরেও হইহল্লা শুরু হয়। গোপির শরীরে প্রাণ ফিরে আসতেই ও দেখে মনি এসে দাঁড়িয়েছে ওর পেছনে।
ভেতরে যেও না গোপি দাদা, আমার কিন্তু খুব ভয় করছে।
আর ভয় পাওয়ার কিছু নেই, ডাইনি পালিয়েছে।
ভেতর থেকে আবার বাচ্চার কান্নার শব্দ পেয়ে চমকে ওঠে গোপি। তার মানে খোলা জানলার গ্রিলটা এখনো আগের মতোই ভেঙে পড়ে আছে বাইরে। সেটা দিয়ে ভেতরে ঢুকে গোপি দেখে মেঝের উপরে পড়ে আছে সমীরণ। তার শরীরটা অসংখ্য ছুরির ফলায় ক্ষতবিক্ষত করেছে কেউ, রক্তে ভেসে যাচ্ছে সমস্ত মেঝে। একটা চোখ উপড়ে পড়ে আছে মেঝেতে, গলার চামড়া জুতোর সুকতলার মতো উপড়ে এসেছে। মানুষের দেহ বলে আর প্রায় চেনাই যায় না। পাশেই তার স্ত্রী নিথর দেহ, তারও সমস্ত শরীরময় অসংখ্য কাটাকুটি খেলা, যেন একপাল নিকড়ে কয়েক মিনিটের মধ্যে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে তাদের। দুই শিশুর সামনেই ওদের এই অবস্থা করেছে ডাইনি। দরজায় এসে দাঁড়ানো আগন্তুকদের কেউ কেউ ছিটকে পিছিয়ে যায়। একদল মানুষের আতঙ্ক আর যন্ত্রণা মেশানো চিৎকারে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। এমন বিভৎসতা এই গ্রামের কেউ আগে কোনো দিন দেখেনি। বাকিরা ধপ করে বসে পড়ে মেঝেতে। রক্তের স্রোত গড়িয়ে গড়িয়ে এসে পৌঁছয় ওদের পায়ের কাছে।
ডাইনি, শয়তান ডাইনি, বাচ্চা নিতে না ফেরে শেষে
কিছুক্ষণের জন্য আবার নিথর হয়ে গেছিল গুপি। তবে এবার কেবল আতঙ্কে সে পেছন ফিরে তাকায়। ভাঙা জানলার গরাদ দিয়ে বাইরেটা এখনো দেখা যাচ্ছে। একটু আগের সেই ফিন ফিনে মেয়েলি গলার আকাশ কাঁপানো হাসিটার কথা মনে করলে বুকটা কেঁপে উঠছে ওর। আগের মতোই জানলা গলে বাইরে বেরিয়ে আসে গুপি। তার পুরুষালী হাত পা এখন থরথর করে কাঁপছে। জানলার বাইরে একটু দূরে দাঁড়িয়ে আছে মনি। এখনো ভেতরে কি চলছে সে আন্দাজ করতে পারেনি, তবে ভয়ঙ্কর কিছু যে একটা ঘটেছে তা গোপীর মুখ দেখে আর চিৎকার শুনে বুঝতে পেরেছে সে।
কি হয়েছে গোপীদা, সবাই এমন চিৎকার করছে কেন? বলেছিলাম না তুমি বাঁচাতে পারবে না।
আতঙ্কিত চোখে মনির মুখের দিকে একবার তাকায় গোপী। থমথমে গলায় বলে,
মনি, ওই ডাইনির মন আর বাচ্চাতে ভরছে না রে।
ভোরের আলো তখনও ফোটেনি। একটা আধো অন্ধকারে ভরে আছে চতুর্দিক। একটা নরম পায়ের হেঁটে আসার শব্দ ঝোপঝাড়ের উপর শোনা যায়। একটু দূরে কয়েকটা রঙিন প্রজাপতি সবে ডানা মেলতে শুরু করেছে। চতুর্দিকে ছোট ছোট জঙ্গলি গাছ আর নানা জাতের অজানা বুনো ফুল ফুটে আছে। এই জায়গাটা জঙ্গল শুরু হওয়ার আগে কিছুটা ঝোপঝাড়ের এলাকা। একটু দূরেই একটা খাড়াই খাদ সোজা নিচে নেমে গেছে, তবে পাড় বরাবর কিছু আগাছা পাঁচিল তুলে দাঁড়িয়ে আছে। হেঁটে আসা মানুষটা আলতো করে হাত রাখে গাছের উপর। একটি মেয়ে, তার কোমল হাতের স্পর্শে যেন গাছগুলোর ঘুম ভাঙে। তারা চোখ মেলে তাকায় তার দিকে, তারপর নিশ্চিন্তে আবার পাশ ফিরে শুয়ে পড়ে। মেয়েটির হাত থেকে একটা বেতে ঝুড়ি ঝুলছে, তার ভেতর আপাতত বেশ কয়েকটা ফুল। বিচিত্র রং তাদের, সাদা ফুলের নিচ থেকে মুখ বের করেছে কিছু নীলচে ফুল। তবে ফুল তুলতে এখানে আসেনি মেয়েটা, ওগুলো শখ কিংবা খেয়াল। বুনো ঝাড়ের মাথা দুলিয়ে সে কিছু বিশেষ শিকড়ের খোঁজ করতে থাকে। একটু দূরেই যে গভীর খাদ নেমে গেছে তার একেবারে নিচে একটা ছোট্ট পুকুর। একবার মুখ বাড়িয়ে উঁকি মারে খাদের ভেতর। রোজ এখানে এসে খাদের ভেতর এইভাবে উঁকি মারে মেয়েটা। বুকের ভেতরটা ছমছম করে ওঠে তার। পা পিছলে একবার নিচে পড়ে গেলে অন্তত হাত পা ভাঙা অবধারিত, অথচ সাটকারা ফুলগুলো ফোটে একদম ওই খাদের ধারে। যেন ইচ্ছে করেই ওকে বিব্রত করার জন্যই দুষ্টুমি করে ওরা। অন্যদিন ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসে, কিন্তু আজ সে ছাড়বে না। যেভাবেই হোক খাদের ধার থেকে তুলে আনবেই সাটকারা ফুলগুলো। বেতের ঝুড়িটা ঝোপের উপর নামিয়ে রেখে ধীরে ধীরে ওদিকে এগিয়ে আসে সে। লাল আর খয়েরি মেশানো মানুষের লম্বা আঙুলের মতো দেখতে আগাছা। আশেপাশে কিছু কাঁটা ঝোপও আছে, সেগুলো থেকে হাতটা বাঁচিয়ে মেয়েটি আরো কয়েক পা এগিয়ে যায় খাদের দিকে। মুখ দিয়ে হালকা শিশে একটা গান করতে থাকে। কখনো ভয় পেলে মুখ দিয়ে এইভাবে শিস দেয়, তাতে বুকের ধুকপুকনিটা একটু কমে আসে। কোমর নিচু করে হাত বাড়িয়ে আলতো হাতে একটা শিকড় শুদ্ধ ফুল তুলে নেয়। হাতের মুঠোয় রেখে আবার আঙুল বাড়িয়ে দেয় অন্য একটা শিকড়ের দিকে। ঠিক এই সময় সামনে দিয়ে একটা রঙিন প্রজাপতি উড়ে যায়। অবাক হয়ে সেদিকে তাকায় মেয়েটা। কি অদ্ভুত সুন্দর রং প্রজাপতিটার! হলদে ডানার উপর সবুজ রঙের একটা কলকা, আর তার ঠিক মাঝখানে একটা নীল বৃত্ত। অবাক চোখে সেদিকে তাকিয়ে থাকে সে, কিন্তু পরক্ষণেই চোখের সামনে প্রজাপতির ডানাটা রঙিন থেকে ধীরে ধীরে কালো হয়ে আসতে থাকে। ডানার উপর বৃত্তটা পরিণত হয় একটা চোখে, চোখ দুটো ওকে টানতে থাকে খাদের গভীরে, ঝাঁপ দিতে বলে। মেয়েটি বুঝতে পারে অজান্তেই তার পা দুটো এগিয়ে যাচ্ছে খাদের কিনারায়। একটা পা মাটি থেকে উঠে আসে, পেছনে ঘাসের উপর একটা খসখস আওয়াজ হয়, আর সঙ্গে সঙ্গে ওর শরীরটা খাদের ধার বেয়ে নেমে আসতে থাকে নিচের দিকে। ওর হাত থেকে শিকড় খসে পড়ে, আর সঙ্গে সঙ্গে মেয়েটা অনুভব করে একটা শক্ত হাত এসে ওর কোমর খামচে ধরেছে।
সাবধানে!
অজান্তেই মেয়েটি পায়ে করে কয়েকটা সাটকার আর শিকড় মারিয়ে দিয়েছে, হাতে আর পেটের কাছে বেশ কয়েক জায়গায় ছড়েও গেছে। অপ্রস্তুত লাগে ওর, অজানা কেউ খাদে পড়া থেকে বাঁচিয়েছে ওকে, কিন্তু প্রজাপতিটা
যে ফুল তুলতে যাচ্ছিলেন ঠিক ওই রকমই একটা ওদিকটায় আছে তো।
মেয়েটা কিছু বলে না, মাথা নিচু করে সেইভাবেই দাঁড়িয়ে থাকে। সায়ন হাতটা ছেড়ে দিয়ে বলে,
এত রিস্ক নেওয়া কি দরকার, ফুলই তো, আসুন উঠে আসুন।
সায়নের গায়ের উপর একটা লাল রঙের বুলের সোয়েটার চাপানো, মাথায় টুপি, তাও থেকে থেকে দাঁতে দাঁত লেগে যাচ্ছে তার। আর মেয়েটার গায়ে একটা সামান্য জামা, গ্রামের দিকের মানুষ হয়তো শীতে অভ্যস্ত। কচি ঘাসের উপর দিয়ে খসখস আওয়াজ তুলে ওরা হাঁটতে থাকে। সায়ন লক্ষ্য করে মেয়েটার মুখটা নিচের দিকে নামানো, লজ্জায় এতটাই কুঁকড়ে আছে যে গায়ের ধুলোটা পর্যন্ত ঝাড়ার কথা মাথায় নেই। হাতে বেতের ঝুড়িটা কবজি থেকে দুলছে, তার ভেতরে রঙিন ফুলগুলো এখনো আগের মতোই পড়ে আছে, ফুলগুলোর একটাও সায়নের চেনা নয়। মেয়েটির মুখ দিয়ে এখনো অবধি একটা বাক্যও বেরোয়নি, ওকে এত বড় বিপদ থেকে রক্ষা করার জন্য এখনো একটা ধন্যবাদ অবধি মনে করে বলে উঠতে পারেনি। ভিতর ভিতর একটা অস্বস্তি শুরু হয় মেয়েটার, একেবারে কথা না বলাটা অভদ্রতা। কোন রকমে ঢোক গিলে সে বলে,
আপনি এই গ্রামে নতুন?
নতুন নতুন বলতে কালকেই এসেছি। দিলীপবাবুকে চেনেন নিশ্চয়ই, উনি আমার বাবার বন্ধু হন, এই একটু ঘুরতে আর কি। তা আপনি কি ফুল তুলছিলেন? না মানে ফুলগুলো তোলার না হয় তাও একটা কারণ আছে, কিন্তু আগাছাগুলো
চিকিৎসার জন্য।
তাই নাকি, কোন রোগের ওষুধ ওগুলো?
রোগের না, স্মৃতিশক্তি বাড়ায়, যারা বেশি বেশি ভুলে যায় তাদের বেশি বেশি করে খেতে হয়।
ও, আপনি করেন চিকিৎসা?
না, আমার মা করে, আমি যোগার যন্ত্র করে আনি। আগে মা নিজেই করতো, কিন্তু এখন বয়স হয়েছে তো। আপনি নাম শোনেননি আমার মায়ের?
কি নাম বলুন তো?
গঙ্গা।
হ্যাঁ শুনেছি বটে, সত্যি বলতে কি এই কবিরাজি বা হোমিওপ্যাথি এসব চিকিৎসায় আমার তেমন একটা ভরসা নেই।
কথাটা বলে একবার আর চোখে মেয়েটার দিকে তাকায় সায়ন, ভেবেছিল ও বুঝি রেগে যাবে, তবে তার বদলে ও অবাক হয়ে দেখে মেয়েটার মুখে একটা হাসির ঝিলিক খেলে গেল।
আমারও মায়ের সবকিছুতে বিশ্বাস হয় না, কত কিছুই তো বলে, আমি শুধু শুনে যাই, কিন্তু গ্রামের সবাই বিশ্বাস করে।
আপনি বিশ্বাস করেন না যখন এসব করেন কেন?
আমার যে মা ছাড়া আর কেউ নেই, তাছাড়া কাজ না করলে খাবো কি করে?
মেয়েটার কথার মধ্যে কেমন যেন একটা মায়া আছে। সায়ন একবার সরাসরি মুখ তুলে তাকায় তার দিকে, রোগাটে গড়ন, গায়ের রং ফর্সার দিকেই, কেমন যেন একটা ফ্যাকা সে ভাব, সম্ভবত রক্তাল্পতায় ভোগে। কপালের উপর যেখানে চুল শুরু হচ্ছে ঠিক সেখানে একটা হালকা কাটা দাগ, পাতলা ঠোঁট দুটো গোলাপি, নতুন ভোরের আলো পড়ে ভারী মায়াবী দেখাচ্ছে তাকে। চেহারার মধ্যে কোথায় যেন একটা লাজুক কোমলতা আছে, সায়নের মনে হয় কোনোদিন কোনো কারণে কেউ এই মেয়েটিকে খুব জোরে বকাবকি কিংবা গালমন্দ করতে পারবে না। এক ধরনের মানুষ থাকে যাদের ধমক দিয়ে পরে নিজেরই খারাপ লাগে, সেই রকম।
দেখুন, যে জিনিসে বিশ্বাস করেন না তার জন্য এত ভোরে এভাবে বনে বাজারে ঘুরে না বেড়ানোই ভালো।
আপনিও তো ঘুরে বেড়াচ্ছিলেন।
আসলে আমি ছোটবেলা থেকে গ্রাম দেখিনি তো। শুনেছি ভোরবেলা গ্রামে সূর্য ওঠা দেখতে নাকি ভীষণ ভালো লাগে। কুসুমকে জিজ্ঞেস করতে ও বলল যে এখান থেকে সূর্য ওঠা দেখা যায়। তাই
সূর্য এখানে? আসল সূর্যোদয় মাটি থেকে দেখা যায় না, দেখতে হলে রকেটে উঠতে হয়।
রকেট এই গ্রামে?
হ্যাঁ, চাইলেই পাওয়া যায়। সবকিছু কি আর আপনার কুসুম জানে? রকেট দেখতে গেলে বাসুদেবের মাঠে যেতে হবে।
বটে। আচ্ছা, আপনি এ গ্রামের সব আটঘাট চেনেন দেখছি। ছোট থেকে এখানে আছেন?
না, ছোট থেকে নেই, তবে ওই যে আমি ঘুরে ঘুরে বেড়াই তো, তাই সব চেনা হয়ে গেছে।
সায়ন হাত তুলে সামনে ঝোপটা দেখায়।
এই যে আপনার সেই লাল শেকড়, নিন, তুলে নিন, দেখুন যদি স্মৃতিশক্তি ফেরে।
ঝুড়িটা পাশে নামিয়ে রেখে হাঁটু গেড়ে মাটির উপর বসে পড়ে মেয়েটা। তারপর মাটির উপর ফুটে থাকা লাল যে খয়েরি শিকড়গুলোর উপর আলতো করে হাত বোলায়। ওদের মাটি থেকে উপড়ে নেবার আগে আদর করছে যেন। ব্যাপারটা ভারী ভালো লাগে সায়নের। অজান্তেই একটা হাসি ফুটে ওঠে ওর মুখে।
আপনি হাসছেন কেন?
আমি আজ অবধি কাউকে তোলার আগে ফুলকে আদর করতে দেখিনি। আপনি ফুল খুব ভালোবাসেন, বলুন।
হ্যাঁ, কিন্তু ওকে ভালোবাসি বলে আদর করছি না, করছি নিজের জন্য।
নিজের জন্যে?
পাশ থেকে মাটি সরাতে সরাতে মেয়েটা বলে,
এই যারা ফুল তোলে, পাঁঠা মুরগি কাটে, কিংবা ধরুন যারা ফাঁসুড়ে, তাদের কাছে দিনের পর দিন খুন করতে করতে বেঁচে থাকা প্রাণীর মরে যাওয়াটা খুব স্বাভাবিক, সহজ হয়ে যায়, সহানুভূতি নষ্ট হয়ে যায়। তাই আমি খুন করার আগে একটু আদর করে নিই, যাতে প্রত্যেকবার এরকম কিছু করার আগে আমার সেই কষ্টটা হয়।
শিকড় বাকড় আর ফুল ছাড়া আর কি খুন করেছেন আপনি?
হঠাৎ করেই একটা পরিবর্তন আসে মেয়েটার মধ্যে। এই প্রথম দুটো উজ্জ্বল চোখ তুলে সায়নের দিকে তাকায়, সে নিঃশব্দে অদ্ভুতভাবে হাসে। দাঁত দেখা যায় না, কেবল ঠোঁটের দুটো কোণ কানের দিকে অল্প একটু প্রশস্ত হয়। সেই রকম হাসি হাসি মুখেই বেশ কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকে মেয়েটা। সায়নের মনে হয় এই মুহূর্তে ওর নিজের অস্তিত্ব হয়ে যাচ্ছে ছোট, আর মেয়েটার উপস্থিতি ক্রমশ একটা দৈত্যের আকৃতি ধারণ করে মুখ নিচু করে তাকিয়ে আছে ওর দিকে।
আমার নাম মৌলি, আপনার?
সায়ন, সায়ন মজুমদার।
এতক্ষণ যে লজ্জা আর সংকোচ ছিল এই মৌলির মধ্যে, সেটা এখন যেন সম্পূর্ণ উধাও হয়ে গেছে।
কাল ভোরবেলা তাহলে এখানে চলে আসবেন, আপনাকে বাসুদেবের মাঠে রকেট থেকে সূর্য দেখাতে নিয়ে যাব, কেমন?
ভারী আশ্চর্য লাগে সায়নের। যে কথাটা বলতে ও নিজেই ইতস্তত করছিল, সেটা মেয়েটা কেমন সহজভাবে বলে ফেলল। খেয়াল করল মৌলি শিকড়গুলো কেউ আর আলতো হাতে তুলছে না, মাটির বুক থেকে এক ঝটকায় উপড়ে ফেলছে সমূলে। ওর চোখ দুটো আগের থেকে বড় দেখাচ্ছে, সতর্ক বেড়ালের মতো। কোনো অজানা কারণে সায়নের বুকের ভেতরটা ছমছম করে ওঠে। ভীষণ অস্বাভাবিক লাগছে চারপাশটা। শিকড়গুলো তুলে নিয়ে মেয়েটা উঠে পড়ে, পেছন দিকে হাতের ইশারা করে বলে,
চলুন আপনাকে এগিয়ে দিই।
এতক্ষণে ভোর আর একটু গাঢ় হয়েছে, আশেপাশের জঙ্গলের ভেতর থেকে পাখপাখালি ডাকতে শুরু করেছে, রোদের আলোয়ে মধু মেশানো খয়েরি রং। অস্বস্তিটা কমে আসে সায়নের।
আসুন আপনাকে একটা জিনিস দেখাই।
আবার উল্টো দিকে হাঁটতে থাকে ওরা। ধীরে ধীরে ঝোপঝাড় ছেড়ে জঙ্গলের ভেতরে পা বাড়ায়। এইদিকে জঙ্গল যেন একটু ঘন। মৌলির পেছনে পেছনে হেঁটে কিছু দূর এসে সায়ন অবাক হয়ে দেখে জঙ্গলের ফাঁকে সেখানে একটা ছোট্ট ছাউনি করা আছে, কাঠের ছোট পাটাতন, তার উপর চটের ছাউনি, যেন জঙ্গলের মাঝে এক টুকরো জিরিয়ে নেওয়ার জায়গা।
একটু বসি, আমার মায়ের সম্পর্কে জানার খুব আগ্রহ আপনার, তাই না?
আমি কি আপনাকে সেরকম কিছু
না বললেও জানি, আছে, সবাই আছে, আগেও ছিল, ইদানিং সেটা দেখছি বেড়ে উঠেছে অনেকের মধ্যে।
এরকম কেন?
কারণ একা মহিলা, স্কুল পাঠশালে না গিয়েও অনেকের থেকে বেশি শিক্ষিত, কারো পরোয়া করে না। এলাকার সব বয়সের মানুষ কখনো না কখনো তার কাছে সাহায্য চাইতে এসেছে। শুনেছি অল্প বয়সে নাকি দেখতেও ভারী মিষ্টি ছিল মাকে, স্বভাবতেই পেছন পেছন চড়ে বেড়ানো লোকেরও অভাব ছিল না। তবে মা কারোর সঙ্গে মিশত না, ফলে একসময় বেশ্যাও বলেছিল এখানকার লোকে। বুড়ি হয়েছে তো, তাই সেটা পাল্টে এখন বলছে ডাইনি।
একটা ইন্টারেস্টিং থিওরি আছে এই নিয়ে। ডাইনির আইডিয়াটাও নাকি ওখান থেকেই এসেছে। একটা সময় মহিলাদের যৌন আকাঙ্ক্ষাকে শয়তানের প্রবৃত্তি বলে মনে করা হতো, সেখান থেকেই এই
মৌলি বেঞ্চ ছেড়ে উঠে পড়ে, নিজের মনে ঘুরে দেখতে থাকে চতুর্দিকটা। দেখতে দেখতে উদাস গলায় বলে,
মায়ের একটা আলাদা জগৎ ছিল শায়নবাবু, লেখাপড়া না শিখেও একটা মানুষ যে এত বই পড়তে পারে আপনি ভাবতেও পারবেন না। মায়ের পড়ার ঘরটাকে একটা ছোটখাটো লাইব্রেরি বলা চলে। মা এক সময় গান গাইত, ছবি আঁকত, বেশিরভাগ ছবি নিজেই নষ্ট করে দিয়েছে, কিছু এখনো রয়ে গেছে, আপনাকে দেখাবো একদিন। এমনকি কাঠকুটো দিয়ে ঘর বানাতেও জানত মা, জানেন? এই যে ছাউনিটা দেখছেন, এটাও তো মায়েরই বানানো। দেখুন কতদিন কেউ যত্ন নেয় না, তাও এখনো দাঁড়িয়ে আছে। কখনো গ্রামের মধ্যে মন না টিকলে বা দুঃখ হলে এখানে এসে বসে থাকত। মায়ের তো দুঃখ করার মতো কেউ ছিল না। এইখানটায়, ঠিক এইখানটায় সারা রাত কাটিয়ে সকালে আবার বাড়ি ফিরে যেত।
রাতে? রাতে কেন?
রাতে থাকবে বলেই তো বানিয়েছিল এটা, দিনের বেলা তো থাকাই যায়, তবে কষ্ট বা মন খারাপ তো রাতেই বেশি হয়, তাই না? আর রাতে বাড়ি থেকে বেরোনোর জন্যই তো ওই বেশ্যা বলে বদনামটা রটেছিল।
ওনার ভয় করত না?
আমার মা ভয় পায় না, আগুন, সাপ, পশু, জন্তু, মানুষ, মৃত্যু, কোনো কিছুকেই ভয় পায় না। এখন অবধি কিছুতে ভয় পেতে দেখিনি জানেন, আর যত বয়স বাড়ছে আরো বেশি করে কেটে যাচ্ছে ভয়টা।
আর আপনি, আপনি ভয় পান?
আমার ভয়টা বাড়ছে জানেন।
কিসের ভয়?
এই গ্রামে অনেক লোক আছে যারা আমার মাকে মেরে ফেলতে পারলে খুশি হয়, কোনোদিন খুব অশান্তি হলে কি যে করব, আমার শক্তি আর কতটুকুই বলুন। যদি সত্যি সেরকম কিছু হয়ে যায়, 5 বছর আগেও মা আসতো এখানে, তখন এই জঙ্গলে আরো জন্তু জানোয়ার ছিল, এখন তো সব মেরে মেরে শেষ করে দিয়েছে। ওরা মাকে কত ভালোবাসত, দুপুরবেলা চুল খুলে এই বাঁশের খুঁটিতে হেলান দিয়ে ওদের গান শোনাত মা। মা যখন গান গাইত তখন জঙ্গলের পশুরা এই জায়গাটাকে ঘিরে দাঁড়িয়ে চুপ করে শুনত সেই গান। বিশ্বাস হচ্ছে? হচ্ছে না বলুন।
না না, বিশ্বাস না করার কি আছে, হতেই পারে না, এরকম তো কত দেখি অনলাইনে। তবে আপনাদের যে গ্রামে এত বাচ্চা চুরির ঘটনা ঘটছে, সেগুলো কি করে হচ্ছে বলে মনে হয় আপনার?
সায়নের পাশে এসে বসে পড়ল মৌলি।
আপনাদের বড় শহরে বাচ্চা চুরি হয় না, তার জন্য আপনার মাকে দায় নিতে হয় কি?
আমার মা নেই।
নেই মানে?
না মানে মারা যায়নি, চলে গেছে অন্য একজনের সঙ্গে, আমি তখন খুব ছোট, অন্য জায়গায় ফ্যামিলি আছে, মায়ের যোগাযোগ নেই, তবে বাবা আছে।
আর দেখুন আমার মা আছে, বাবা নেই, কোনদিন ছিল না।
সায়নের মনে একটা প্রশ্ন আসছিল, কিন্তু কি যেন ভেবে সেটা আর করে না। সে দূর থেকে একটা শিয়াল জাতীয় প্রাণী ছুটে চলে যায় একদিক থেকে অন্যদিক। একটা কাঠবেড়ালি ছাউনিটার দিকে পায়ে পায়ে এগিয়ে আসতে গিয়ে ওদের দেখে কি যেন হিসেব করে নিরাপত্তার অভাব বোধ করে, তারপর সতর্ক পায়ে সরে পড়ে। দুজনে পাশাপাশি বসে থাকে ছাউনির তলায়। ওদের ঘিরে কিছু পাখির বিচিত্র হাঁক ডাক শোনা যায়। গাছের ফাঁক গলে আসা রোদ ছুঁয়ে যায় ওদের, মনে ভারী আরাম লাগে সায়নের।
বেশ, তবে একদিন আসুন আমাদের বাড়ি। মায়ের কাছে কিন্তু সব রোগের ওষুধ থাকে, মন কেমন এরো।
আচ্ছা বেশ। সায়ন ঘাড় নাড়তে নাড়তে দুজনে উঠে পড়ে, তারপর ছাউনিটা পেরিয়ে বেশ কিছু দূরে এগিয়ে যায়। হঠাৎ কি যেন মনে পড়তে সায়ন ওকে থামিয়ে দিয়ে বলে,
এই দেখুন একটা জিনিস ভুলে গেলেন।
কি বলুন তো?
এই যে আমি আপনার প্রাণ বাঁচালাম, তার বদলে আপনি আমাকে কিছু দিলেন না তো?
ঠিক বলেছেন, কিন্তু কি দেয়া যায় বলুন তো?
থুতনিতে হাত দিয়ে কয়েক সেকেন্ড কি যেন ভাবে মৌলি, চোখ দুটো ছোট হয়ে আসে। হঠাৎ জিজ্ঞেস করে,
আচ্ছা আপনার প্রিয় রং কি?
নীল।
বেশ, তাহলে এই নিন।
সায়ন দেখে মেয়েটার হাতে একটা নীলচে রঙের বুনো ফুল।
এই ফুলটার ইংরেজি নাম কি জানেন? ব্লু উইট, ডাইনির ফুল। জঙ্গলে দাবানল লেগে সব ঝলসে যাওয়ার পর যখন আবার সব শান্ত হয়, তখন সবার আগে এই ফুলটা জন্মাতে দেখা যায়। জঙ্গল তখন ভরে যায় এই ফুলে। এদিকে এই ফুল ফোটার কথা নয়, তাওয়াজ খুঁজে পেলাম।
সায়ন অবাক হয়ে চেয়ে থাকে ফুলটার দিকে। মৌলি সামনের দিকে পা বাড়ায়, চারা গাছের ঘন সবুজ কচি পাতা স্পর্শ করে যায় ওর পা। পায়ে নূপুর পড়ে মেয়েটা, তার রুঞ্ঝন আওয়াজ ক্রমশ এগিয়ে যায় সামনের দিকে।
রাতের শেষে বনের ধারে নীল আলোতে কে ঘোরে আধারে, মায়ার ছায়া নাকি মানুষের ছায়, কে ছড়াচ্ছে এই মৃত্যুর বিশ্চল। চাঁদের আলো ধরে কে যায়, রক্তের দাগকার ইশারায়, চাঁদের আলো ধরে কে যায়, রক্তের দাগকার ইশারায়। মায়ের কোল আজ কেন শূন্য হলো, ডাইনি কি ভাসে ওই রাতের আকাশে, নাকি রক্তে ভেজা কুয়াশার ফুল হাসে, ভয়ের আড়ালে কে খুঁজে তার ভাসে কি ডাইনি, নাকি কুয়াশার ফুল।
ইন্সপেক্টর গাঙ্গুলি গাড়ি থেকে নামতেই হই হট্টগোল থেমে গেল। বাড়িটার সামনে যে কটা লোককে জটলা করতে দেখা গেছিল, তারা নিজে থেকেই যেন দুপাশ সরে দাঁড়াল। পুলিশের গাড়িকে দিনের আলোয় আর ডাইনিকে রাতে এই গ্রামে সবাই ভয় পায়। অপরেশ গাঙ্গুলি গাড়ি থেকে নেমে এসে চারপাশটা একবার চোখ বুলিয়ে নিলেন। এদিকটায় বড় একটা আসেন নীতি নিয়ে রাগে, যে এক মাস এদিকে রয়েছেন তার বেশিরভাগটা সরকারি কাগজের ঠেলা সামলাতেই কেটে গেছে। তবে সঞ্জয় এদিকের পুরনো প্লেয়ার, তাকেই গা বাড়াতে হচ্ছে বেশি করে। আজ সকালে তখন নিজের কোয়ার্টারে ঘুমোচ্ছিলেন অপরেশ, এমন সময় বড়বাবুর ফোন, জরুরি তলব।
গুড মর্নিং স্যার।
তোমার এলাকাতে এত ব্রুটাল মার্ডার হয়ে গেল আর তুমি পরপর ঘুমোচ্ছ?
মার্ডার?
না তো স্যার, কই আমার কাছে তো তেমন কোনো রিপোর্ট আসেনি।
এই যে আমি দিচ্ছি রিপোর্ট, এটাই তোমার কাজ। তোমাদের মতো ইন্সপেক্টরদের জন্য গোটা ডিপার্টমেন্টের এই দশা। গাঙ্গুলি, এখনই স্পটে যাও। কি করে করবে জানি না, কিন্তু 48 ঘন্টার মধ্যে এই কেসটা সলভ করতেই হবে। এই দেখো আমার দস্তিদারের কল। ও মাথায় চেপে নাচছে লোকটা আমার।
এমনিতে এই অঞ্চলে ক্রাইম রেট খুব কম, খুন যখন এক রাজনৈতিক কারণ ছাড়া হয় না বললেই চলে। তবে এই খুনের ধরন এতই নৃশংস যে উপরমহলও নড়ে চড়ে বসেছে। যে লোকটা মারা গেছে সে আবার স্থানীয় নেতা দিলীপ দস্তিদারের স্নেহভাজন, ফলে ভদ্রলোক খুনিকে টেনে বার করতে উঠে পড়ে লেগেছেন। অপরেশের বিরক্তই লাগে। সকালে ঘুমটা জমেছিল ভালো, মাঝে একবার দিলীপবাবুর হেঁড়ে গলায় নির্দেশও শুনতে হয়েছে, তখন থেকেই মেজাজটা বমকে আছে তার। অপরেশের পেছনেই সঞ্জয় নামে গাড়ি থেকে, সঙ্গে দুটো কনস্টেবল। সঞ্জয় পকেট থেকে মোবাইল বার করে একটা ছবি তুলে নেয় বাইরেটায়। দুজনে মিলে একবার বাইরে থেকে জানলাটার কাছে গিয়ে দাঁড়ায়। দুর্ঘটনার পর প্রায় 7 ঘন্টা কেটে গিয়েছে। এর মধ্যে পুলিশের একটা টিম প্রাথমিক তদন্ত করে গেছে, ফরেন্সিকের লোকও এসে স্যাম্পল কালেক্ট করে গেছে। ঘরের ভেতরে বাড়ির লোক কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বডি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অনেকক্ষণ আগে। ইন্সপেক্টর গাঙ্গুলি দেখলেন সারি সারি জং ধরা গ্রিলগুলো যেন পাতা ঝরা গাছের ডালপালার মতো দুমড়ে গেছে। ফাঁকটা তিনি ভালো করে লক্ষ্য করলেন। একটা 6-7 ফুট মানুষের পক্ষে আরামসে ওই ফাঁক দিয়ে গলে যাওয়া সম্ভব। অর্থাৎ খুনি ছোট বড় যে কোনো চেহারার হতে পারে। গ্রিলটা ভালো করে পরীক্ষা করলেন তিনি। অদ্ভুত ব্যাপার হল যে এই গ্রিলগুলো বাঁকাতে কোনো যন্ত্র ব্যবহার করা হয়নি, বরং হাতের টানে দুদিকে সরিয়ে দেওয়া হয়েছে। হাতের লাঠিটা দিয়ে গ্রিলের ওপর ঠং ঠং করে 2 বার বাজালেন তিনি। একবার ঘরের ভেতরে উঁকি মারলেন, তারপর সঞ্জয়ের দিকে ফিরে বললেন,
লোকে বলছে এই জানলা হাত দিয়ে ভেঙে খুনি ঘরে ঢুকেছিল।
হ্যাঁ স্যার, আমাদের টিমও তাই বলেছে। তাছাড়া সে ধরনের কোনো কাটার ইউজ করলে আওয়াজও হতো, সেরকম কিছু কেউ শুনতে পায়নি।
লোকটা এদের নামে দিলীপবাবুর গলাটা টিপতে পারল না?
লোক নয় স্যার, মহিলা, সবাই তাই বলছে।
এই সবাইটা কে?
খুন দুটো যখন হয় তখন জানলার কাছে এলাকারই একটা ছেলে দাঁড়িয়েছিল। সে বলছে সে নাকি একটা মেয়েকে দেখেছে জানলা দিয়ে নেমে পালিয়ে যেতে। আমরা স্টেটমেন্ট নিয়ে রেখেছি।
তাহলে তো দিলীপবাবুর অন্য কিছুতে।
কথাটা বলতে গিয়েও চুপ করে গেলেন অপরেশ গাঙ্গুলি। একটা গাড়ি এসে থেমেছে বাড়িটার সামনে। এ গাড়িটা চেনেন অপরেশ।
মালিক এসেছে সঞ্জয়, জিপটা পরিষ্কার করে নাও।
গাড়ির দরজা খুলে বেরিয়ে আসেন দিলীপ দস্তিদার, সঙ্গে দুটো অল্প বয়সী ছেলে মেয়ে। এরা সম্ভবত রিপোর্টার গোছে কেউ হবে। এছাড়াও আর একটা স্থানীয় ছেলে আছে, তবে সে সম্ভবত ওই চ্যালাচা মুন্ডা গোত্রের। চারজনেই হন্তদন্ত হয়ে এগিয়ে আসেন ওর দিকে। দিলীপ দস্তিদার নিজেই আগ বাড়িয়ে বলেন,
ফরেন্সিকের সঙ্গে কথা হয়ে গেছে গাঙ্গুলি বাবু, ওদের ফাস্ট ট্র্যাকে কাজ করতে বলে দিয়েছি, আজ রাতের মধ্যেই রিপোর্ট দিয়ে দেবে। আরে আমার এলাকায় এত বড় একটা ঘটনা ঘটে গেল, কি বলি বলুন দেখি।
এমন সময় রিপোর্টার মেয়েটির সঙ্গে আসা ক্যামেরা পার্সন পুলিশের দিকে ক্যামেরা ফেরালে ইন্সপেক্টর গাঙ্গুলি লাঠি দিয়ে ইশারা করে তাকে ক্যামেরা নামাতে বলেন।
না না না, এদের বাধা দেবেন না, আমার রেকমেন্ডেশনেই এসেছে। এ হচ্ছে তরুজা, ভারী ভালো মেয়ে, আর ওর নাম প্রত্যয়। ওরা যা যা ইনফরমেশন চাইবে দিয়ে দেবেন, ও বিশ্বস্ত লোক।
সঞ্জয়ের অপরেশ বিরক্ত হয়। এসব পুলিশের কাজের মধ্যে পড়ে না, কিন্তু দিলীপ দস্তিদারের এই এলাকায় এতটাই প্রভাব যে এরকম বেয়াড়া আবদারও মেনে নেওয়া ছাড়া উপায় নেই। জমাট ভিড়ের মধ্যে আবার একটা গুঞ্জন শুরু হয়েছে। ইন্সপেক্টর গাঙ্গুলি একবার গাল ঝুলকে নিয়ে সঞ্জয়কে উদ্দেশ্য করে বললেন,
সরোবরে বাইরের চাকচিক্য তো দেখলাম, এবার একটু ভেতরের সাজসজ্জাটাও দেখে আসা যাক।
5 জন মিলেই ভেতরে ঢুকে আসে। বাড়ির লোকেদের আপাতত সরিয়ে দেওয়া হয়েছে অন্য জায়গায়। নানা জায়গায় পুলিশের লোক ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরের ভেতরে ঢুকতেই ওদের 5 জনের নাকেই রক্তের গন্ধ এসে ঝাপটা মারে। দিলীপবাবু নাকে রুমাল দেন। ঘরের মেঝেতে এখনো রক্তের দাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেদিকে ভালো করে লক্ষ্য করেন ইন্সপেক্টর গাঙ্গুলি। যে পরিমাণ রক্ত বেরিয়েছে, একটা মানুষকে খুন করতে হলে ততটা রক্তক্ষরণ ঘটানোর প্রয়োজন হয় না। খুনি হয় রাগের বশে এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থেকেছে, বা সে জানত না ঠিক কোথায় মারলে অল্প পরিশ্রমে মানুষ খুন করা যায়। মেঝের ওপর হাঁটু মুড়ে বসে রক্তের দাগগুলো লক্ষ্য করেন ইন্সপেক্টর। একটি কনস্টেবল এসে দাঁড়িয়েছিল পেছনে, তাকে লক্ষ্য করে বলেন,
ফুটপ্রিন্ট
ছিল স্যার, রক্তের উপর কিছু ফুটপ্রিন্ট ছিল। বাইরে থেকে লোকজন এসেছিল আর বাড়ির লোকজন মিলেমিশে অন্তত গোটা চল্লিশেক, সব ছবি তুলে রাখা হয়েছে স্যার।
ইন্সপেক্টর ভালো করে তাকিয়ে দেখেন রক্তের উপর কয়েকটা পায়ের ছাপ এখনো হালকাভাবে ফুটে রয়েছে, বেশিরভাগই আবছা হয়ে এসেছে।
বেশ কয়েকটা আবছা দেখছি। আচ্ছা, ঘটনার সময় বাড়িতে যারা ছিল তাদের মধ্যে কেউ ধাতস্থ হয়েছে?
অনিমেষবাবুর সাথে সকালবেলা আমার কথা হয়েছে স্যার, মৃতের দাদা, উনি আপাতত একটু সামলে নিয়েছেন।
ডেকে আনো।
ওকে স্যার।
দিলীপ দস্তিদারের মুখে আতঙ্কের ছায়া, মেঝে থেকে মুখ সরিয়ে নিয়ে তিনি বলেন,
ফরেন্সিকের লোক বলছে সমীরের বডিতে নাকি 36 বার আরোর, বউয়ের শরীরে 9 বার ছুরি চলেছে।
সেটাই তো আশ্চর্যের। মনে হচ্ছে খুনি যেন শুধু খুন করেনি, চিলি চিকেনের পিস বার করেছে। আচ্ছা, ভদ্রলোকের রেপুটেশন কেমন, মানে এলাকায় লোকজন কি বলে?
নির্বিবাদী ভালো মানুষ বুঝলেন, কারো সাথে পাচে থাকতো না। আমার কাছে এসেছিল কয়েকবার, কিন্তু পার্টি পলিটিক্স এর ব্যাপারে নয়, কিছু অন্য দরকার নিয়ে ওই সেই থেকেই পরিচয়।
বাচ্চা কাচ্চা?
ও হয়েছে বোধহয় মাস তিনেক আগে হয়েছে, সংসার নিয়েই থাকতো সব সময়, শত্রুও কেউ ছিল না।
ছিল ছিল, শত্রু না থাকলে কেউ মাঝরাতে এসে জানলা ভেঙে এভাবে খুন করত?
এতক্ষণে কনস্টেবলটি সমীরণ মিত্রের দাদাকে এনে দাঁড় করিয়েছে ঘরের বাইরে। ভদ্রলোকের গায়ে আপাতত একটা স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি, মাথার চুল উস্কো খুস্কো, বোঝা যায় বাড়ির লোকেদের সামলাতে গিয়ে নিজের শোক প্রকাশটুকু আর হয়ে ওঠেনি। বাইরে এসে তাকে সিঁড়ির পাশে রাখা একটা চেয়ারে বসতে বলেন ইন্সপেক্টর গাঙ্গুলি।
বসুন।
তারপর দেওয়ালে হেলান দিয়ে প্রশ্ন করেন,
সরি এই সিচুয়েশনে আপনাকে কিছু প্রশ্ন করতে হচ্ছে। বলছিলাম যে আপনারা বাচ্চার কান্না শুনে ঘরে ছুটে আসেন, তাই তো?
হ্যাঁ, কান্না তো অনেকক্ষণ থেকেই শুনছিলাম, কিন্তু 4 মাসের বাচ্চা রাতগিরিতে কাঁদবে সেটাই তো স্বাভাবিক, তাই।
বেশ, তারপর কান্নাটা যে স্বাভাবিক নয় সেটা কি করে সন্দেহ হলো আপনাদের?
হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ হলো স্যার, মানে ভারী শব্দ, মনে হলো পুরনো কাঠ চিড় খেলে যেমন আওয়াজ হয় অনেকটা সেই রকম। আমরা ভাবলাম বাচ্চারা বুঝি ঝুলনা ভেঙে মাটিতে পড়ে গেছে।
দুটো বাচ্চা ছিল তো? একটা আপনার, অন্যটা আপনার ভাইয়ের। আপনার বাচ্চার বয়স কত?
এই তো সামনের মাসে 1 বছর হবে স্যার। ওদের কোনো ক্ষতি হয়নি স্যার।
আপনি কি করছিলেন তখন?
এই খেলা দেখছিলাম স্যার, আমরা আসলে বিদেশি ফুটবল দেখার নেশা তো, খেলাগুলো রাতে হয় তাই ছেলে কোর কাকার কাছে রেখে আমরা একটু পরে আবার নিয়ে যাই, মানে যেতাম আর কি। দুটো বাচ্চা একসঙ্গে থাকে অসুবিধা হয় না, কালো তাই।
বেশ, তারপর কি হলো?
তারপর না ওই গ্রিলের উপর একটা আওয়াজ হলো জানেন স্যার, মানে খুব জোরে, মনে হলো যেন ভেঙে গেল গ্রিলটা। তারপর সমীরের চিৎকার শুনে আমরা ছুটে এসে দরজা খুললাম।
কি দেখলেন?
দেখলাম ঘরের ভেতর সমীর আর ওর বউ উল্টে পড়ে আছে। আমি ওসব দেখতে পারি না, দেখা মাত্র টর্চের আলো নিভিয়ে দিয়েছিলাম। তারপর জানলার অবস্থাটা চোখে পড়ল, আমাদের মধ্যে কেউ একজন ডাইনির কথা বলছিল। আমার অবশ্য ওসবে
হঠাৎ ডাইনির কথা মনে হলো কেন?
আসলে আমি তো সবার আগে ঘরের দরজায় পৌঁছাই স্যার, পৌঁছাতে গিয়ে একটা একটা অদ্ভুত খেয়াল হয়, আমার মনে হয় পা চলছে না।
তাই নাকি? প্যারালিসিস?
খানিকটা সেই রকমই, মানে মনে হলো কেউ যেন পা দুটো চেপে ধরে আছে। যতক্ষণ না সমীরের চিৎকার থামলো ততক্ষণ কেউ নড়তে পারিনি আমরা।
সেই থেকেই আপনাদের মনে হলো যে এটা ডাইনির কাজ?
আমি জানি না স্যার, গ্রামের লোকে বলে অনেক বছর থেকেই নাকি।
আপনারা আর কিছু শুনতে পাননি?
না।
দুদিকে মাথা নাড়েন অনিমেষ মিত্র। গাঙ্গুলি ভুরু কুঁচকে যায়, দেওয়াল থেকে পিঠ তুলে সোজা হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন,
ভালো করে ভেবে দেখুন তো, গ্রামের একটা ছেলে সেই সময় আপনাদের গ্রিলের ঠিক পেছনেই দাঁড়িয়েছিল, সে ঘরের ভেতর থেকে একটা মহিলা কণ্ঠে হাসির আওয়াজ শুনতে পায়, সেটা নিশ্চয়ই মিসেস মিত্রর হওয়া সম্ভব নয়।
আমি শুনতে পাইনি স্যার, আমি শুধু ওদের দুজনেরই চিৎকার শুনেছিলাম।
হাঁটু মুড়ে মেঝের উপর উপু হয়ে বসেন গাঙ্গুলি।
আপনার ভাইয়ের কোনো শত্রু থাকতে পারে বলে জানেন?
ভাইয়ের মতো ভালো ছেলে এই গ্রামে একজনও নেই স্যার, তবে ঠিক শত্রু না হলেও।
ঘরে উপস্থিত বাকিদের মুখের দিকে চোখ বুলিয়ে নেন অনিমেষ মিত্র, তারপর বলেন,
বছর দুয়েক আগে একটি মেয়ের সঙ্গে ভাইয়ের দেখাশোনা করে সম্পর্ক ঠিক হয়েছিল, আমাদের পাশের গ্রামেরই মেয়ে। সবকিছু ঠিকঠাক হয়ে যাবার পর মেয়েটা হঠাৎ বিকে বসে, তার নাকি এক প্রেমিক আছে, এতদিন বলেনি এখন বলছে, বুঝুন। সব ঠিক হয়ে গেছে তখন, কত লজ্জার ব্যাপার বলুন তো। বিয়ে ভেঙে আসার আগে আমি তার বাড়ি বয়ে গিয়ে তাকে দু চার কথা শুনিয়ে এসেছিলাম, তাতে তারা আমাদের উপর একটা রাগ থাকার কথা, কিন্তু তার জন্য একটা মানুষকে এভাবে এভাবে মেরে ফেলবে।
দিলীপবাবুর দিকে চোখ তুলে তাকান ইন্সপেক্টর, তারপর সঞ্জয়ের দিকে ফিরে বলেন,
একটা ব্যাপার ভারী আশ্চর্য লাগছে বুঝলে, এটা প্রিমেডিটেটেড মার্ডার হওয়া অসম্ভব। ভদ্রলোক রাস্তাঘাটে চলাফেরা করতেন, এদিক ওদিক যেতেন, ছুরি দিয়েই যদি খুন করতে হয় তাহলে রাস্তাঘাটে হঠাৎ করে ছুরি মেরে পালিয়ে যাওয়াটা তো ভালো, তাই না? রাত্রিবেলা জানলা ভেঙে ঘরে ঢুকে তার বউয়ের সামনে তাকে খুন করে পালিয়ে যাওয়াটা অ্যাবসার্ড নয়।
মানে স্যার আপনি বলছেন খুনটা হঠাৎ করেই করা?
সেটাই যদি হতো তাহলে খুনি রাত বিরেতে ছুরি নিয়ে ঘুরছিল কেন? মার্ডার ওয়েপেনটা তো পাওয়া যায়নি কোথাও।
আমার কি মনে হয় জানেন, খুনির টার্গেট সমীরণ ছিল না, ওই বাচ্চা দুটোকে তুলে নিয়ে যেতে চেয়েছিল ডাইনিটা। সমীর আর ওর বউ এসে বাধা দেওয়ায় রাগের মাথায় ওদের খুন করে পালিয়ে গেছে।
ডাইনি মানে আপনাদের সেই গঙ্গা? আপনি বলছেন এত সব তারই কীর্তি?
দিলীপবাবু সরাসরি কিছু উত্তর দেন না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। গাঙ্গুলি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলেন,
তার মানসিক সমস্যা আছে বুঝলাম, বাচ্চা চুরি করে তাও না হয় মেনে নেওয়া গেল, কিন্তু সে একটা আস্ত গ্রিলের জানলা হাত দিয়ে টেনে ভেঙে ফেলে, এটা আদৌ সম্ভব?
আপনি তো গুপির কথা শুনলেন, আমি বলি কি ইন্সপেক্টর, আপনি এটা অর্ডার বের করে ওর বাড়িটা একবার ভালো করে তল্লাশ করুন, কিছু পাওয়া গেলেও যেতে পারে।
দেখুন, ডাইনির ব্যাপারটা বিশ্বাস করার প্রশ্নই ওঠে না, কিন্তু এই ঘটনাটা যে স্বাভাবিক নয় সেটাও অস্বীকার করা যায় না। আগের বার আপনার কথা শুনে ওর একটা ব্যাকগ্রাউন্ড চেক করিয়েছিলাম, সেটা কিন্তু মোটামুটি ক্লিন। এই গ্রাম ছেড়ে ভদ্রমহিলা খুব একটা নড়েননি কিন্তু।
তনুজা এতক্ষণ চুপ করে লক্ষ্য করছিল সবকিছু, এবার সাহস পেয়ে সে প্রশ্ন করে,
কোনো অভিযোগ নেই?
নেই তা নয়, তবে সে যা অভিযোগ তার ডায়েরি ফাইরি হয় না। একদল মহিলা দল বেঁধে থানায় গেছিলেন এই অভিযোগ নিয়ে যে গঙ্গা তাদের স্বামীকে ফুসমন্তর করে বশ করেছে, কেউ আবার বলছে এক শয়তানের সঙ্গে নাকি বিয়ে হয়েছে ওর, তাকে বশ করেই এই সব অনর্থ করায়ও। মোট কথা, কংক্রিট কিছু কোনোদিন কারুর কাছেই ছিল না, তবে তবে কিছু একটা তো করেন মহিলা, আমার মন বলছে কোনো না কোনো ক্রাইমের সঙ্গে জড়িত উনি, আমরা ভুল দিকেই ছুটে মরছি।
আচ্ছা ওই ওয়ারেন্টের ব্যাপারটা?
ঠিক আছে, আপনি বলছেন যখন আমি দেখছি, তবে আমার গঙ্গার এগেনস্টে কোনো পার্সোনাল ভেন্ডেটা নেই, কিছু যে বের করে আনবই এমন কথা কিন্তু আমি দিতে পারছি না।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজও বেড়ে চলেছে, দিলীপবাবু বাড়ির মধ্যেই রয়ে গেলেন। ইন্সপেক্টর গাঙ্গুলি, সঞ্জয় আর রিপোর্টার দুজন বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে লাগলেন চায়ের দোকানের দিকে। তনুজা কথাবার্তায় বেশ চৌকস, ছোট ছোট করে কাটা বয় কাট চুল, পরনে টপ আর জিন্স। মুখ চোখ দেখে বেশ চাঁচা ছোলা ব্যক্তিত্ব বলেই মনে হয়। গাঙ্গুলির ওপর একরকম হামলে পড়েই বলল,
আচ্ছা এক মিনিট শুনুন, আপনি আপনি বিশ্বাস করছেন নাকি এই ডাইনির ব্যাপারটা?
পুলিশে ভর্তি হওয়ার সময় দুটো জিনিস সবার আগে শিখিয়েছিল, কারো কথায় বিশ্বাস না করা আর কোনটা বিশ্বাস করছি আর কোনটা করছি না সেটা রাজনীতির লোকেদের না জানানো। আমার মনে হয় গঙ্গাকে এই গ্রাম থেকে সরালে দিলীপবাবুর সুবিধাই হবে। গঙ্গার মুখের কথা এই গ্রামের লোকেরা মাথায় করে রাখে, বুঝেছেন? ছোটখাটো মাসি আসে এখানে, এদিকে দিলীপবাবু তো রাজনীতির লোক, কোনদিন গঙ্গা খেপে গিয়ে ওর বিরুদ্ধে দুটো কথা বললে ভোট ব্যাংকে টান পড়তে পারে। বসে যাচ্ছে সবই খাবে খাবে, কেবল ওই জানলাটা। আপনার কাছে ওটার কোনো ব্যাখ্যা আছে?
না স্যার, কিন্তু ভাবতেও লজ্জা লাগে আজ বিংশ শতাব্দীতে দাঁড়িয়েও শিক্ষিত মানুষে আর একজন মহিলাকে ডাইনি অপবাদ দিতে পারে।
বিংশ শতাব্দীতে তো হচ্ছে বাচ্চা চুরিগুলো, বডি বেমালুম গায়েব, হাত দিয়ে টেনে লোহার গ্রিল ভেঙে ফেলছে কেউ।
গাঙ্গুলি কথায় কথায় জানলেন বাংলার গ্রামে গঞ্জে ডাইনির মিথ নিয়ে কি যেন লেখালেখি করছে মেয়েটা। দিলীপবাবুর বিশেষ পরিচিতা, তার মুখ থেকেই এসব জেনে এত দূর এসে পড়েছে।
আপনার মনে হয় না অকারণেই মহিলাকে ফাঁসানো হচ্ছে? গঙ্গা তো শুনলাম কারোর সঙ্গে মেলামেশাই করে না, ও কাউকে দিয়ে খুন করাবে কেন?
স্যার, আমি একটা হিচককের ফিল্ম দেখেছিলাম, তাতে দুটো সম্পূর্ণ অপরিচিত মানুষের মধ্যে খুনের অদল বদল হতো। মানে ধরুন আপনার শত্রুকে আমি খুন করব আর আমার শত্রুকে আপনি, আপাতভাবে আমাদের দুজনেরই মোটিভ থাকবে না, আর পুলিশ ধন্দে পড়ে শেষে ছেড়ে দেবে। ধরুন এক্ষেত্রে গঙ্গা এই মিডলম্যানের কাজটা করে, ওর কাছে তো কত লোক আসে নিজেদের সমস্যা খুলে বলে, আর সেখানেই হয়তো
বিচিত্র নয়, মহিলা বুদ্ধিমান এবং শিক্ষিত, নইলে এতদিন এই হিংসুটে শেয়াল কুকুরের মধ্যে সার্ভাইভ করতে পারতেন না।
চারজন মিলে চায়ের দোকানে ঢুকে আসে, আপাতত তেমন লোক নেই এখানে। পুলিশ অফিসারকে ঢুকতে দেখে আরো ফাঁকা হয়ে যায়। সঞ্জয় খবরের কাগজ নিয়ে বেঞ্চের ধুলো ঝাড়তে ঝাড়তে বলল,
স্যার ওয়ারেন্ট বের করবেন ভাবছেন নাকি?
রাজামশাই যেভাবে মহিলার পেছনে পড়েছেন, না বের করে উপায় নেই।
দেখুন এটা যদি ধরেও নিই যে মহিলা বাচ্চা চুরি করেছে, সে অবশ্যই তাদের নিয়ে গিয়ে নিজের বাড়িতে রাখেনি, এই ওয়ারেন্ট ফরেন্টে কিছু লাভ হবে না স্যার।
তাতে কিচ্ছু যায় আসে না সঞ্জয়, দিলীপ দস্তিদার ইনফ্লুয়েন্সিয়াল লোক, আজ না হোক কাল ও মহিলাকে গ্রাম ছাড়া করবেই।
আপনি মহিলাকে দেখেছেন সামনে থেকে?
কই আর, এলামই তো কদিন হল মাত্র, তবে থানায় খুঁজে কিছু ছবি পেয়েছি ওর।
মোবাইল ফোনের গ্যালারিতে গিয়ে একটা পুরনো ছবি বের করেন ইন্সপেক্টর। দেখে বোঝা যায় কোনো ডকুমেন্টের উপর লাগানো ফটোগ্রাফ থেকে মোবাইলে তোলা ছবি। সঞ্জয় ফোনটা হাতে নিয়ে দেখে বছর পঞ্চাশেকের রোগাটে এক মহিলা, গায়ের রং ফ্যাকাশে, নাকটা স্বাভাবিকের থেকে একটু বেশি খাড়া, চোখের কোণ বয়সের ভারে কুঁচকে গেলেও মনি দুটো এরকম ছবির মধ্যেও ভারী উজ্জ্বল দেখাচ্ছে। আলখাল্লা জাতীয় পোশাক জড়ানো গায়ে, গাল ভেঙে গেছে, মুখ ভর্তি বলি রেখা, অদ্ভুত একটা দূতি আছে মুখটায়, সহজে চোখ ফেরানো যায় না। একটানা ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুলেছেন, চোখে পড়ল কপালের দিকে কটা নখের আঁচড়ের দাগ। গাঙ্গুলি সেটাই দেখিয়ে বললেন,
ডাইনি হিসেবে কিন্তু মানাবে ভালো, তাই না স্যার?
মেয়েটির হাতে ছবিটা দেয় সঞ্জয়। অপরেশ বলেন,
এটা বছর তিনেক আগের ছবি, শুনছি গত ছয় মাস নাকি কাউকেই খুব একটা সাক্ষাৎ দিচ্ছেন না, মেয়েটি ভেতরে গিয়ে জেনে এসে জড়িবুটি বলে দিচ্ছে।
শুনলাম মেয়েটারও তো ব্যাকগ্রাউন্ড চেক করিয়েছেন, তার কোনো ছবি?
খুঁজে খুঁজে একটা পুরনো ডকুমেন্টের ভেতরে মেয়েটার ছবি আবিষ্কার করলেন ইন্সপেক্টর গাঙ্গুলি।
তবে এর ব্যাকগ্রাউন্ডটা একটু গন্ডগোলের, বুঝলে, বাবা মা কাউকেই নাকি চেনে না, কাইন্ড অফ অরফ্যান।
আর চোখে সেটার দিকে একবার তাকিয়ে সঞ্জয়ের হাতে তুলে দিতে গিয়ে থমকে গেলেন ইন্সপেক্টর, আবার টেনে আনলেন ছবিটা চোখের সামনে, আতিপাতি করে কি যেন দেখার চেষ্টা করলেন ছবিটার মধ্যে, আচমকাই খামচে ধরলেন সঞ্জয়ের হাতটা। গ্যালারিতে সাফল করতে গিয়ে এইমাত্র একটা ছবি চোখে পড়েছে তার, অন্য ছবি খুঁজতে গিয়ে সরিয়ে দিয়েছেন সেটা, কিন্তু ওই মুহূর্তের ভগ্নাংশেই ছবিটা একটা খোঁচা দিয়ে গেছে ওর মাথার মধ্যে।
কি হলো স্যার, কি দেখতে পেয়েছেন?
উত্তর না দিয়ে স্ক্রিনের উপর একটা ছবি টেনে আনে অপরেশ। ছবি তোলার সঙ্গে সঙ্গে মেয়েটার একটা হাত আর পায়ের ছাপও নেওয়া আছে। পায়ের ছাপটা বের করে কয়েক সেকেন্ড ঠায় সেদিকে তাকিয়ে রইলেন ইন্সপেক্টর গাঙ্গুলি। তারপর আচমকা চা ছেড়ে উঠে পড়ে দৌড়তে লাগলেন বাড়ি লক্ষ্য করে। বাড়ির সামনে হল্লা আবার বেড়ে উঠেছে। সেটাকে পাত্তা না দিয়ে জমাট বাঁধা ভিড়টাকে ঠেলে বাড়ির ভেতরে ঢুকে পড়লেন ইন্সপেক্টর। সঞ্জয় এত দূর দৌড়ে এসেছে ওর পেছনে পেছনে।
স্যার, হলোটা কি?
খুনের ঘরটায় ঢুকে মাটির উপর হুমড়ি খেয়ে পড়লেন ইন্সপেক্টর অপরেশ গাঙ্গুলি।
ঠিক লাগছিল, খটকা খটকা একটা লাগছিল।
মেঝেতে শুকিয়ে যাওয়া রক্তের দাগের উপর কয়েকটা পায়ের ছাপ ফুটে আছে। যে বিশেষ পায়ের ছাপের উপর ইন্সপেক্টরের দৃষ্টি নিবদ্ধ হয়েছে সেটা একেবারেই আবছা। দু তিনটে পায়ের ছাপের নিচে, উপরে আর তলার দিকে অনেকটাই ঢাকা পড়ে গেছে। ফোনে খোলা ছবিটা সেই ছাপটার পাশে রাখলেন ইন্সপেক্টর। তারপর সঞ্জয়ের দিকে মুখ ফিরিয়ে বললেন,
সঞ্জয়, উই ওয়ার বিটিং অ্যারাউন্ড দ্য রং বুশ।
সঞ্জয়ের চোখ ততক্ষণে আটকে গেছে সেই পায়ের ছাপে। দুটো ছাপ যে একই মানুষের সেটা স্পষ্ট করে না বলা গেলেও আন্দাজ করে নিতে অসুবিধে হয় না।
তার মানে মেয়েটা কাল রাতে এসেছিল এই ঘরে, ওকেই ঘর থেকে পালাতে দেখেছে ওই ছেলেটা।
এবং আমি যদি খুব ভুল না হই, তাহলে এই খুনটা ওই করেছে।
কি ব্যাপার, কার জন্য অপেক্ষা করছেন?
পিছন ঘুরে মৌলিকে দেখতে পায় সায়ন। আজ বেশ কিছুক্ষণ হল বাসুদেবের মাঠে এসে দাঁড়িয়ে আছে।
এই গ্রামে দিলীপ জেঠু আর তুমি ছাড়া তেমন তো কাউকে চিনি না।
ও, তার মানে দিলীপ বাবুর জন্য অপেক্ষা করছিলেন?
হ্যাঁ, ভাবছি কাল জেঠু আমায় নীল ফুলটা দিয়ে গেলেন, তার বদলে আমার আর কিচ্ছু দেওয়া হলো না।
তাই নাকি? আপনি চাইলেই কিন্তু আমি আপনার জেঠু হতে পারি, দেখবেন। এক মিনিট, সায়ন দেখো তো এই গঙ্গা ডাইনি কিনা।
তার মানে জানেন ব্যাপারটা?
না জানার কি আছে, আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি না। সবার চোখে মুখে ওই একটাই তো প্রশ্ন, আমার মা ডাইনি কিনা।
ডাইনি নয়?
আপনার কি মনে হয়?
আমি তো আপনার মাকে দেখিনি, তবে আপনি ভ্যাম্পায়ার হলেও হতে পারেন।
হঠাৎ ভ্যাম্পায়ার কেন?
কারণ একজন আদর্শ ভ্যাম্পায়ারের সমস্ত লক্ষণ আপনার মধ্যে বর্তমান। এরকম টকটকে গায়ের রং, টুকটুকে লাল ঠোঁট।
ঠিক ধরেছেন, ঘাড় সামলে কিন্তু।
ভোরের নতুন আলোর ফিকে ছটায় ভরে যেতে শুরু করেছে মাঠটা। দূরে বাঁশবন আর জঙ্গল স্পষ্ট হয়ে উঠছে, তাতে সেই আলো এসে লেগেছে মৌলির চোখে মুখে। সায়ন মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সেদিকে। ভ্যাম্পায়াররা দিনের আলোয় পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু মৌলির মুখে পড়ে নতুন সূর্যের আলো সায়নের ভেতরটাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে।
ডাইনি আমিও মানি না, কিন্তু আপনার মা যে বেশ রহস্যময়ী তা নিয়ে সন্দেহ নেই।
এই পৃথিবীর কোন মা রহস্যময় নয় বলুন তো? পৃথিবীর একমাত্র প্রাণী যে নিজের থেকে অন্য একজনকে বেশি ভালোবাসে, নিজের জীবনের ঝুঁকি থাকলেও তার সন্তানকে বাঁচায়, বলুন না এটা রহস্য নয়?
আমি কি করে বলি বলুন।
ওই দেখুন,
আঙুল দিয়ে দূরে দিগন্তের দিকে দেখিয়ে দেয় মৌলি। বিস্তীর্ণ বাঁশ ঝাড়ের উপর দিয়ে একটু একটু করে সোনালি আলোর রেখা ফুটছে। একটা লাল ধালার কানা উঁকি দিচ্ছে সেখান থেকে। মুগ্ধ হয়ে সেদিকে চেয়ে থাকে সায়ন। রাতের অন্ধকার কেটে যাচ্ছে একটু একটু করে। জঙ্গলের ভেতর বিরাট দুলন্ত গাছগুলো স্নিগ্ধ হাওয়া ছড়াচ্ছে উন্মুক্ত প্রান্তরে। শীতের আমেজ মেখে কয়েকটা পাখি উড়ে গেল সেইদিকে। এক ঝাঁক বক ডানা মেলে দিল পুকুরের উপর দিয়ে। তাদের সম্মিলিত কলতানে ভরে উঠল জায়গাটা। হঠাৎ কোথা থেকে একটা নীল ফুল বার করে সায়নের দিকে এগিয়ে দেয় মৌলি। সায়ন অবাক হয়ে যায়।
আরে, এটা কোত্থেকে পেলেন? আজকে ওখানে গিয়েছিলেন নাকি?
এই ফুলটা আমি কোথা থেকে পাই জিজ্ঞেস করবেন না একদম। তবে আপনার সঙ্গে যতদিন দেখা হবে আপনাকে একটা করে এই ফুল এনে দেব, কেমন?
ভোরের আলোয় আশ্চর্য কোমল দেখায় ফুলটা। কয়েক কণা শিশির বিন্দু জমে আছে ফুলের ওপর। মৌলির আঙুলের নরম স্পর্শে সায়নের শরীরটা শিউরে ওঠে। সেই সঙ্গে ভেতরে একটা অদ্ভুত বিষাদও যেন ছড়িয়ে পড়ে। একটু একটু করে বাঁশবনের রেখা ছাড়িয়ে উপর দিকে উঠছে সূর্যটা। সোনালী আলো বদলে যাচ্ছে কমলা আভায়। ঘাসের উপরেই বসে পড়তে যাচ্ছিল সায়ন। মৌলি ওর জামা চেপে ধরে ভয়ানক আপত্তি করে।
এই কি বসে পড়ছেন যে? বলেছিলেন যে সূর্যোদয় দেখবেন।
সেই তো দেখছি।
দূর, এটাকে দেখা বলে নাকি? বলেছিলাম রকেটে উঠে দেখতে হবে।
রকেট?
চল চল।
আরে
চল চল।
সায়ন কিছু বলার আগেই ওর হাত ধরে টানতে শুরু করেছে মৌলি। সায়ন আর খুব একটা আপত্তি করে না।
আরে আমরা কোথায় চললাম সেটা তো বলুন।
সূর্যের কাছে।
ভোরের ঘাস নরম হয়ে ছুঁয়ে যাচ্ছে ওদের পা। নতুন ফোটা ভিজে ফুলের গন্ধ আসছে কোথা থেকে। সায়নের মনে হয় ও আবার যেন শৈশবে ফিরে গেছে। কোথাও কোনো কিছু তাড়া নেই। ট্রেন, বাস, হোয়াটসঅ্যাপ মেসেজ মিস করার ভয় নেই। মানুষের আসা যাওয়া নেই। শুধু একটা অচেনা হাত যেন কোথায় টেনে নিয়ে যেতে চাইছে। কোথায় যাচ্ছে ও নিজেও জানে না। ছুটতে ছুটতে একসময় দাঁড়িয়ে পড়ে হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে সায়ন জিজ্ঞেস করে,
কই, কোথায় আপনার রকেট?
ও, এত বড় রকেট, সামনে তাকিয়ে দেখুন।
সায়ন সামনে তাকিয়ে একটুক্ষণ ব্যাপারটা বোঝার চেষ্টা করে, তারপর হো হো করে পেট চেপে হেসে ফেলে। ও ঠিক সামনেই একটা পাঁচতলা বাড়ির সমান ইলেকট্রিকের ইউটিলিটি পোল। তার গঠনটা একদম মাটিতে দাঁড়িয়ে থাকা রকেটের কঙ্কালের মতো। গ্রামগঞ্জে ফাঁকা মাঠের মাঝে এমন বিশাল আকার ইলেকট্রিকের খুঁটি মাঝে মাঝেই ট্রেনের জানলা থেকে দেখা
যায়।
সত্যি পারেন মতে? জানেন, আমি ছোটবেলায় ট্রেনের জানলা থেকে এগুলোকে দেখে সত্যি রকেট ভাবতাম। মাঠ জুড়ে অনেকগুলো রকেট দাঁড়িয়ে আছে। ভাবতাম যেদিন এলিয়েনরা আক্রমণ করবে সেদিনই উড়ে গিয়ে ওদের সঙ্গে যুদ্ধ করবে।
মৌলি এগিয়ে যায় ইলেকট্রিক পোলের রিলিং চেপে ধরে উঠবে বলে।
খেপেছেন নাকি? আরে, ওটা দিয়ে ইলেকট্রিকের তার যায়।
সে তার অনেক ওপরে, আপনি আসুন তো।
সায়ন আর উপায়ান্তর দেখে না। গোটা কাঠামোটা শক্ত স্টিলের রেলিং দিয়ে তৈরি। শীতে ভরে সেই রেলিং ঠান্ডা হয়ে আছে। মৌলি তাতে উঠে ওর দিকে হাত বাড়িয়ে দেয়, তারপর তরতরিয়ে উঠতে থাকে উপরের দিকে।
সাবধানে।
বোঝা যায় এই জায়গাটায় মাঝে মাঝেই এসে বসে থাকে সে। সায়ন কসরত করে মোটামুটি মিটার দশের উঁচু একটা আড়াআড়ি রেলিং এর উপর উঠে বসে। মৌলি আরো উপরে উঠছিল, কিন্তু ওকে বসতে দেখে ওর পাশে এসে বসে পড়ে। সামনে তাকিয়ে সায়নের চোখ ভরে যায়। ওদের ঠিক সামনেই একটা গাছপালায় ঢাকা পড়া ঝিল। তার উপর নতুন সূর্যের কমলা আলো এসে কমলা লেবুর শরবতের রং লাগিয়েছে তাতে। চতুর্দিকে যতদূর দেখা যায় কোথাও কোনো বাড়িঘর নেই। দূর দূরান্তের গাছপালাগুলোকেও কোনো প্রাগৈতিহাসিক জঙ্গল বলে মনে হচ্ছে। ওর হতবাক মুখের দিকে চেয়ে মৌলি বলে,
বলেছিলাম না সব ভালো ভালো জিনিসের খোঁজ কুসুমের কাছে পাবেন না।
সায়ন মৌলির দিকে তাকায়। খোলা চুলের কয়েকটা রেখা ওর কপাল বেয়ে গাল আর নাকের উপরে নেমেছে। হাওয়ায় অল্প অল্প দুলছে সেগুলো। মুখে কমলা রঙের সঙ্গে লালচে আভা খেলছে। হঠাৎ নামানো চোখ তুলে ওর দিকে তাকায় মৌমি। শয়নের ভিতরে এক ঝাঁক সমুদ্রের ঢেউ যেন এক মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে। ওর গোছানো বালুতট তছনছ করে দেয়। সেকেন্ডের মধ্যে ও মুখ সরিয়ে নেয়। মৌলির দৃষ্টি যেন ওর বিধ্বস্ত বালুচরের দিকে তাকিয়ে আছে। শয়নের ঠোঁট নড়ে ওঠে। সমস্ত প্রান্তরে কোথাও কেউ নেই, তাও ও কাকে যেন লুকিয়ে বলে,
আমি কখনো ভাবিনি আপনার মতো কারোর সঙ্গে পরিচয় হবে।
আমার মতো বলতে ভ্যাম্পায়ার গোছের?
শয়ন কিছু বলতে গিয়েও আটকে যায়, বলে,
আমি জানি না আপনি কি।
মৌলি সামনে তাকিয়ে ওর একটা হাত ধরে কোলের উপর টেনে নেয়।
এই একটা ব্যাপারে মিল আছে, আমিও জানি না আমি ঠিক কি।
মৌলিকে শায়ন অনেকক্ষণ থেকেই একটা প্রশ্ন করতে চাইছিল, সুযোগ ছিল না। এবার সে সুযোগ পেতে একবার ঢোক গিলে বলল,
গঙ্গা তো আপনার নিজের মা নয়, তাই না?
মৌলি শীতল স্টিলের ওপর আঙুল বোলাতে বোলাতে বলে,
নিজের মা কে নিজেই জানি না, ছোটবেলার কথা কিছুই মনে নেই আমার। কে বলল, ছেঁড়া ছেঁড়া কিছু দৃশ্য মনে আসে মাঝে মাঝে।
কিরকম দৃশ্য?
একজন মহিলা, বয়স ধরুন 40, মনে হয় উনি আমার মা। একটা কালো রঙের পাথরে বাঁধা জামা কাপড় ছিন্ন ভিন্ন, কয়েকটা লোক মিলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তাকে। তবে সেই ছবিটা ওখানেই শেষ। তারপর আরেকটা ছবি, আমি কোলের মধ্যে একটা বেড়াল নিয়ে পালিয়ে যাচ্ছি, কোথায় কেন জানি না। এই জানেন, আমার বাড়িতে একটা কালো বেড়াল আছে, ওর নাম কুচিলা।
কুচিলা? এ কেমন নাম!
ভালো না? একদম কুচকুচে কালো, ভীষণ বদমাইশ, আমার বুকের উপর ছাড়া বসবেই না। রোজ সকালে ম্যাও ম্যাও করে ডেকে তুলে দেয় আমাকে। আপনি আমাদের বাড়ি গেলে কুচিলাকে দেখাবো।
শায়ন খেয়াল করে মেয়েটা হঠাৎ করেই প্রচুর কথা বলতে শুরু করেছে। সম্ভবত এই গ্রামে অন্য তেমন কোনো বন্ধু নেই ওর, তাই শায়নকে পেয়েই সমস্তটা উজাড় করে দিচ্ছে।
এছাড়া আর কি দেখেন?
আর একটা ঘন নীল রঙের আলো। আমি জঙ্গলের ভেতর দাঁড়িয়ে আছি আর জঙ্গলটা ভরে গেছে সেই নীল আলোয়। অনেকদিন ধরে দেখছি, তাও কিরকম হচ্ছে না লাগে এখনো সমস্তটা। সেই নীল আলোটা আমার শরীরেও জ্বলছে, কি আশ্চর্য না?
কি জানি, হতে পারে যে আপনি কোনো জায়গা থেকে পালিয়ে এসেছেন আর সেই ট্রমাটা রিপ্রেস করতে গিয়ে হয়তো আপনার স্মৃতিশক্তি।
আমারও তাই মনে হয়, আমার মাকে কেউ ধর্ষণ করে, জানেন আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি কেউ আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, ভীষণ ভয় লাগে, ওর থেকে মরে যাওয়া ভালো।
ঝিল থেকে বয়ে আসা মৃদুমন্দ হাওয়া বইতে থাকে ওদের ঘিরে, কানের এপাশ দিয়ে বয়ে যায় ওপাশে। উপরে তাকাতে চোখে পড়ে অনন্ত মহাকাশ, তার বুকে গিয়ে যেন বিঁধছে ইউটিলিটি পোলের খাড়াই দিকটা। এই পোল বেয়ে উঠতে থাকলেই আকাশে পৌঁছে যাবে ওরা। একটা চাপা অস্বস্তি এসে গ্রাস করে শায়নকে, সেটা কাটাতেই ও বলে,
গঙ্গা আপনাকে পেলেন কোথায়?
তা তো বলতে পারবো না, মা এসব নিয়ে বড় একটা কথা বলতে চায় না। তবে শুনেছি আমার যখন 10 বছর বয়স তখন নাকি জঙ্গলের রাস্তায় আমাকে পেয়েছিল। অনেক খোঁজ খবর করেও আমার বাবা মা কাউকেই পাওয়া যায়নি। মা আমাকে নিজের মেয়ের মতোই মানুষ করেছে, তবে কোনোদিন স্কুলে পাঠায়নি বা বিশেষ একটা মানুষজনের সঙ্গে মিশতেও দিত না আগে।
কেন
তা বলতে পারবো না, মা খুব ভয় পায় আমাকে নিয়ে, বলে আমার কিছু হলে নাকি সবার ভীষণ ক্ষতি হয়ে যাবে।
সায়ন হিসেব করে গত ১২ বছর ধরে এখানে আছে মেয়েটা।
সবার ক্ষতি হয়ে যাবে, অদ্ভুত।
দূর এসব বাদ দিন তো। আচ্ছা আপনি কদিন আছেন এখানে?
ভেবেছি তো দিন সাতেক, বলছি সাত দিনে সাতটা ফুল নিয়ে তবে বাড়ি ফিরব তো।
আপনার আমার রোজ দেখা কেন হবে?
এই গ্রামে আর কাকে চিনি।
দুজনের মুখেই হাসির রেখা খেলে যায়। হঠাৎ দূরে আকাশের গায়ে চড়ে বসতে থাকা সূর্যটার দিকে চেয়ে মৌলি বলে,
এই আমি না শুনেছি ভোরে নতুন সূর্যের কাছে কিছু চাইলে সূর্য সেটা দিয়ে দেয়।
ফালতু কথাগুলো সব কোথায় শুনেন বলুন তো।
আরে আপনি চেয়েই দেখুন না, বলুন কি চান।
মানে আপনি এটা নিজেই বানালেন তাই তো? যাকে আমি চাই একটা ঘর, একটা ঠিকানাবিহীন ঘর।
মানে?
মানে যেখানে আমি লুকিয়ে পড়লে কেউ কোনো দিন খুঁজে পাবে না, আমার সমস্তটা যেখানে রাখা থাকবে।
ঠোঁটে আঙুল রেখে মাত্র কয়েক সেকেন্ড কি যেন ভাবে মৌলি, তারপর মুখে হাসি নিয়ে ওর হাত ধরে টান দেয়।
আপনার আশা পূরণ হয়ে গেছে।
সাবধানে, কি কি করছেন দেখুন। হয়ে গেছে মানেটা কি, ঘর পেয়ে গেছেন নাকি?
মৌলি এতক্ষণে রেলিং বেয়ে নামতে শুরু করেছে, সায়ন ওর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে নেমে আসে।
নিঃসন্দেহে পাগল।
কিছু বললেন
কে? না না কিছু না তো।
মৌলির মাথায় কিছু একটা ঢুকলে সেটা যে আর সহজে বেরোতে চায় না, এটুকু সায়ন এতক্ষণে বুঝে গেছে। শেষ রিলিংটায় পৌঁছে ছোট্ট একটা লাভ দেয় মেয়েটা।
কই, আসুন তাড়াতাড়ি এদিকে।
সায়ন রিলিং বেয়ে নিচে নেমে আসতে আবার ওর হাতটা ধরে মৌলি টেনে দেয়।
তাড়াতাড়ি পা চালান।
ভাব এমন যেন এক্ষুনি গিয়ে না পৌঁছলে ঘর নিজে পায়ে হেঁটে চলে যাবে।
একটু শ্বাস।
মাঠের উপর দিয়ে ওরা আবার দৌড়তে থাকে জঙ্গলের দিকে।
আমার গোটা জীবনের কার্ডিও আজ হয়ে গেল।
দৌড়তে দৌড়তে মৌলি মাঠের একেবারে শেষ প্রান্তে চলে আসে। হাত ধরে টেনে একেবারে কোণের দিকে নিয়ে আসে সায়নকে। এদিকটা লোকজন একেবারেই আসে না, গাছপালা আর লতাপাতায় সমস্ত জায়গাটা ঢাকা পড়ে গেছে। ভালো করে তাকালে বোঝা যায় ঝোপঝাড়গুলো গজিয়েছে সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা জিনিসকে ঘিরে। সায়ন হতভম্ব হয়ে যায়। মাঠ আর জঙ্গলের প্রান্তরেখায় দাঁড়িয়ে আছে একটা পুরনো ভাঙাচোড়া লরি। সে লরিটাকে ঘিরে লতাপাতা জন্মে পেছনের দিকে প্রায় সমস্তটাই গ্রাস করে নিয়েছে। চাকাগুলো ভেঙে যাওয়ায় একদিকে বেঁকে আছে লরিটা। বোঝা যায় বহুদিন আগে কোনোভাবে লরিটা এখানে এসে উপস্থিত হয়েছে, তারপর থেকে আর কেউ খোঁজ রাখেনি।
কি আশ্চর্য, এটা এখানে কি করে এলো?
এখান থেকে একটু দূরে মেন রোড তো, সেখানেই হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছিল কোনোভাবে। একেবারে উঁচু রাস্তা থেকে মাঠে এসে পড়ে বেচারা, এমন ভাবে ভেঙে চড়ে যায় যে রাস্তায় আর তোলা যায়নি। মালিক ওকে এখানেই ফেলে দিয়ে চলে গেছিল, সেই থেকে এখানেই পড়ে আছে, লোকে ভুলেই গেছে ওর কথা।
লরিটার দিকে এগিয়ে যায় দুজনে, পেছনের অংশটা প্রায় নেই বললেই চলে। জিনিসটা যে একটা লরি সেটা বোঝা যায় সামনের দিকে ড্রাইভারের সিটটা দেখলে। গায়ে লালচে রং, জরির সাজগোজ এখনো লেগে আছে। ড্রাইভারের সিটের পাশের দরজাটা টেনে খুলে ফেলে মৌলি। বিশ্রী একটা ঘসঘসে শব্দ তুলে খুলে যায় সেটা।
চলুন আপনার নতুন ঘরে আপনার গৃহপ্রবেশ করিয়ে দিই।
এই মরেছে, এর ভেতরে ঢুকতে হবে এখন? দেখুন ভেতরে তো সাপ খোপ থাকতে পারে, কবে থেকে পড়ে আছে।
আরে সে তো থাকতেই পারে, তা বলে গৃহপ্রবেশ করবেন না?
সায়ন বোঝে এমএর সঙ্গে যুক্তি দিয়ে তর্ক করে লাভ নেই। ক্লান্ত পায়ে হেঁটে লরির অন্যদিকের দরজাটা খুলে সিটের উপর বসে পড়ে। সামনের উইন্ডস্ক্রিনটার বেশিরভাগটাই ভাঙা, মাত্র দু জায়গায় ছোট ছোট করে ভাঙা কাঁচ লেগে আছে। ভেতরে একটা বুনো গন্ধ, সেটা অবশ্য মন্দ লাগে না সায়নের। ও অনুভব করে সিটটা ছেঁড়াখোড়া হলেও স্পঞ্জের অনেকটা অংশ এখনো রয়ে গেছে। সব মিলিয়ে একটা মোটামুটি আরামই লাগে ওর। মৌলি নিজের দিকে দরজাটা বন্ধ করে দেয়। তারপর বলে,
নিন, এই হলো আপনার ঘর, এর কোনো ঠিকানা নেই, আপনার কোনো চিঠি চাপাটি আসবে না, কেউ বিরক্ত করতেও আসবে না। কেমন লাগলো?
সত্যি মাথায় গন্ডগোল আছে আপনার, জানেন তো।
কখনো ভ্যাম্পায়ার, কখনো পাগল।
সায়ন হঠাৎ করে মৌলির হাতটা চেপে ধরে। মৌলি খুশি হয় তাতে, ওর চোখের দিকে তাকিয়ে বলে,
এই আপনি ফাইনালি বলুন তো, আমি কি?
ঘর।
সে কি, আমি ঘর হব কি করে? ঘরের মধ্যেই তো আপনি আছেন।
ঘর বলতে আসলে মানুষ বোঝায়, জানেন না আপনি?
যাক বাবা, বাঁচালেন। ডাইনি, ভ্যাম্পায়ার, পাগল থেকে শুরু করে শেষে মানুষ অবধি এলো তাহলে।
দুজনেই হেসে ফেলে। হঠাৎই হাসতে হাসতে সায়নের গালে একটা হাত রাখে মৌলি।
সায়ন বাবু, আমাকে ছেড়ে চলে যাবেন না তো?
কিছুক্ষণ ওর দিকে চেয়ে থাকে সায়ন। ওদের মুখের হাসি মিলিয়ে এসেছে। হঠাৎ যেন ওদের কান খেয়াল করতে পেরেছে এই মুহূর্তে চারপাশে কোনো আওয়াজ নেই, সবকিছু নিধন নিস্পন্দ হয়ে আছে। এই লরির ভিতর অন্য একটা জগতের দরজা খুলে গেছে, সেখান দিয়ে অনেক দূরে হেঁটে গেছে ওরা।
যত খারাপ সময় আসুক, আপনি যাই হন না কেন, কোথাও যাচ্ছি না।
মৌলির চোখে মুখে একটা আশঙ্কার মেঘ দেখা যায়।
আমার মন বলছে খুব খারাপ সময় আসছে সামনে, হয়তো আপনি আমি ভাবতেও পারছি না কি হতে চলেছে।
অদ্ভুত একটা অনুভূতি হয় সায়নের। ওর মনে হয় মৌলি যা ভাব করছে তার থেকে অনেক বেশি কিছু জানেও, কিন্তু এই মুহূর্তে সেগুলো সায়নকে বলতে চাইছে না। সায়নের তাতে কিছু যায় আসেও না।
এই দুদিনে এত কিছু হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আপনি এখান থেকে চলে গেলে আমার খুব মন খারাপ করবে।
আমার ঘর ছেড়ে কোথায় যাব আমি, বলুন।
আরো কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল মৌলি, কিন্তু পারল না। ওর ঠোঁটটা তিরতির করে কাঁপছে। হঠাৎ সায়ন এগিয়ে আসে ওর দিকে, তারপর খুব আলতো করে ওর ঠোঁটে ঠোঁট রাখে। মুহূর্তে সব সংকোচ ধুয়ে মুছে যায়। মৌলি দু হাতে ওকে টেনে নেয় নিজের ঠোঁটে। ঠিক এই সময় একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করে সায়ন। এই মুহূর্তে মৌলি নিয়ন্ত্রণ করছে ওকে, কেবল ঠোঁট দিয়ে নয়, কেবল নিরাপত্তার বেড়াজালে নয়, কেবল ভালোবাসার উষ্ণতা দিয়ে নয়, আরো কিছু, আরো কিছু আছে মৌলির মধ্যে। হ্যাঁ, কোনো ভুল নেই, সায়ন স্বেচ্ছায় কাছে টেনে নিয়েছে মৌলিকে, কিন্তু ওকে চিনতে পারেনি এখনো। ওর মনে হয় এই মুহূর্তে মৌলি ওকে ছেড়ে না দিলে ওর নিজেকে ছাড়িয়ে নেওয়ার কোনো উপায় নেই। ও এই মানুষের মন থেকে মুছে যাওয়া লরিটার মতোই এখানে পড়ে থাকবে অনন্তকাল। ক্ষয় হতে হতে মিলিয়ে যাবে মহাকালের বুকে। এটা কি স্বাভাবিক? না, স্বাভাবিক নয়। মৌলির মধ্যে কিছু একটা আছে, নিশ্চয়ই আছে।
শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, শায়ক আমানের লেখা কুয়াশার ফুল, প্রথম পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। তাহলে বাকিটা শোনা যাক।
দূর থেকে আলো দেখতে পেয়ে জঙ্গলের ভেতরে ঢুকে এলো মধু। এত রাতে জঙ্গলে আলো জ্বেলেছে কে? তার উপর এমন নীলচে মায়াবী আলো, জঙ্গলে এত রাতে আসবেই বা কোন অভাগা? মধু এমনি এমনি রাত বিরেতে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছিল না। এই গ্রামে তার একটি গোপন প্রেমিকা আছে।
প্রেমিকা ঠিক বলা যায় না, বরং মধুই ভালোবাসে মেয়েটিকে। সে ঘুরেও তাকায় না ওর দিকে। মধুর বয়স 40 পেরিয়েছে, বিয়ে করেনি এখনো, সম্ভবত আর করবেও না। মন খুব খারাপ করলে সেই প্রেমিকার বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। তাকে একবার দেখতে পেলেই মনটা ভালো হয়ে যায় ওর। ও বুঝতে পারে দিন দিন ওর ভেতরে একটা অদ্ভুত আকর্ষণ জন্মাচ্ছে, খানিকটা পাগলামিও। তবে এই পাগলামিটাও ও মনে মনে ভারী উপভোগ করে। তবে আজ একটু আগে হঠাৎ মনটা ভেঙে গেছে। এতদিন মধু মনকে এই বলে সান্ত্বনা দিত যে ওর প্রেমিকার ওর প্রতি কোনো আগ্রহ যেমন নেই, তেমনি এ দুনিয়ায় অন্য কারোর দিকেও তো সে ফিরে তাকায় না। কিন্তু আজ ও দেখেছে তার বাড়িতে অন্য একটা মানুষকে ঢুকতে, চুপি চুপি চোরের মতো ঢুকেছে লোকটা। আধ ঘন্টা কি 45 মিনিট ভেতরে ছিল, ততক্ষণ ভেতরে কি হয়েছে না হয়েছে মধু কিছুই বুঝতে পারেনি। তারপর তেমনই সতর্ক বিড়াল পায়ে হেঁটে বেরিয়ে গেছে। লোকটা সম্ভবত দূরে কোথাও থেকে এসেছিল, সঙ্গে আর কেউ ছিল বলে মনে হয় না মধুর। তবে সমস্ত ব্যাপারটা দেখে বুঝতে পারল ওর গোপন প্রেমিকারও এক গোপন প্রেমিক আছে। রাগ হচ্ছিল মধুর, কোন রকমের সামলে নিয়েছে নিজেকে। ইস, এতদিন এসব জানলে ও বাড়ির আশেপাশে ঘোরাঘুরি একদম বন্ধই করে দিত।
কে লোকটা, কোথা থেকে আসে কে জানে।
বাড়ি ফিরছিল মধু, এমন সময় জঙ্গলের মধ্যে চোখে পড়ল সেই আলোটা, হালকা নীল আভা, যেন জঙ্গলের ভেতর ইলেকট্রিসিটি কানেকশন আর নীল আলো জ্বলেছে কেউ।
হ্যাঁ, ব্যাপার কি?
কৌতূহল বেড়ে উঠতে ও আরো কিছুটা এগিয়ে যায় জঙ্গলের ভেতরে, এবং আসতেই শুনতে পায় এক বিচিত্র আওয়াজ আসছে সেখান থেকে। খুব মন দিয়ে শুনলে বোঝা যায় সেটা একটা মন্ত্রোচ্চারণের মতো আওয়াজ। মন দিয়ে শোনার চেষ্টা করে মধু। না, এর আগে যত মন্ত্র শুনেছে তার কোনোটার সঙ্গে এই মন্ত্রের তো কোনো মিল নেই, এমনকি এই ভাষাটাও আগে কখনো শুনেছে বলে ওর মনে পড়ে না। কেমন যেন বিশ্রী অশুভ একটা সুর মন্ত্রের, অথচ শুনলে স্পষ্ট মনে হয় মন্ত্র পড়ে কিছু পুজো হচ্ছে যেন। এবার একটু ভয় লাগে মধু। ও কয়েকবার কানাঘুষো শুনেছে এই গ্রামে নাকি ডাইনির দৃষ্টি আছে, সেই কি তাহলে জঙ্গলে এসে পুজো আচ্ছা করছে? পায়ে পায়ে আরো মিনিটখানেক এগিয়ে আসতেই একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে। জঙ্গলের মধ্যে কয়েকটা গাছে ঘেরা একটা ছোট্ট ফাঁকা জায়গা, সেখানে ওর দিকে পেছন ফিরে হাঁটু মুড়ে বসে আছে একটা মেয়ে। তার গোটা পিঠ জুড়ে মা কালীর মতো ঝালোর চুলের ঢল নেমেছে। সেই চুলের পাশ দিয়ে বোঝা যায় ওর শরীর থেকে বেরোচ্ছে নীলচে আলোটা। সেই আলো জঙ্গলের এই প্রান্তটা ভরে রেখেছে। মানুষের শরীর থেকে কি এরকম আলো বের হতে পারে? মধু বুঝতে পারে ওর সামনে অলৌকিক কিছু একটা ঘটছে। মন্ত্রের তীব্রতা বেড়ে ওঠে, স্পষ্ট দৃঢ় গলায় মেয়েটা মন্ত্রোচ্চারণ করে চলেছে। এবার নীল আলোটা আরো বাড়ল, তার কারণ অবশ্য আলাদা। মেয়েটার সামনে ধীরে ধীরে তৈরি হচ্ছে একটা নীলচে রঙের সরু বৃত্ত, যেন হাওয়ার উপর অসংখ্য অদৃশ্য টুনিবাল চলছে। ক্রমশ বড় হচ্ছে বৃত্তটা, একটু একটু করে মেয়েটার মন্ত্রোচ্চারণের ছন্দে সেটা বেড়ে উঠছে। মধুর পা কাঁপতে শুরু করে, ঠোঁটের ফাঁকে অজান্তেই শব্দটা বেরিয়ে আসে। মেয়েটা অবশ্য শুনতে পাই, সে এক মনে মন্ত্র পড়ে চলেছে। বৃত্তের অপর দিকটা অন্ধকার, সেখানে ধীরে ধীরে কিছু একটা ফুটে উঠতে শুরু করেছে, একটা কম্পমান মানুষের ছায়া শরীর। সেও বসে আছে মেয়েটার মতোই। অন্ধকারের মধ্যে যেন পেন্সিল দিয়ে মানুষের শরীরের আউটলাইন টানছে কেউ। মধু অনেকক্ষণ সেদিকে নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে, ঠিক যেন একটা নীল যে আয়না মেয়েটার সামনে ঝুলিয়ে দিয়ে গেছে কেউ। ক্রমশ সেখানে যা ফুটে ওঠে সেটা দেখে আতঙ্কে স্তব্ধ হয়ে যায় মধু। ওর মনের গভীর থেকে কেউ বলে ওঠে, এখানে আর দাঁড়িয়ে থাকা বুদ্ধিমানের কাজ হবে না,
আর একটা মেয়ে বসে আছে সেই গোল বৃত্তের মাঝে, এবং সেই মেয়েটা দ্রুত পিছিয়ে আসে মধু, তারপর অন্য কোনো দিকে না তাকিয়ে দৌড়তে থাকে গ্রামের রাস্তার দিকে। ওর বুকের ভেতরটা একটা তীব্র ভয়ের ধাক্কায় বরফ হয়ে গেছে। দৌড়তে থাকে মধু, দৌড়তে দৌড়তে একবার পিছন ফিরে তাকিয়ে দেখে হাঁটু মুড়ে বসে থাকা মেয়েটা একটু একটু করে ঘাড় ঘুরিয়ে ফিরে তাকাচ্ছে ওর দিকে। টিম টিম করে জ্বলছে প্রদীপটা, তার আলোয় মন্দিরের ভিতরে ছোট্ট ঘরটা আলোকিত হয়ে আছে। একদিকে দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন মাধব ভট্টাচার্য, তার ঠিক অন্যদিকে হাঁটুর উপর হাত রেখে বসে আছে গোপী। আজ সন্ধ্যা আরতি শেষ করে মাধব ভট্টাচার্য ঠিক এইভাবেই বসেছেন, তারপর সেখান থেকে এতটুকু নড়েননি তিনি। মাঝে মধ্যে কেঁপে ওঠা প্রদীপের শিখার দিকে তাকাচ্ছেন, তারপর আবার নেমে আসছে তার চোখ পাশেই খড়গোহাতে কালী মূর্তি, নিষ্কালো রং তার। গোপীর শরীরে অস্বস্তি, সে কিছুতেই স্থির হয়ে বসে থাকতে পারছে না, চোখ বন্ধ করলেই কালকের দৃশ্যটা ভেসে উঠছে ওর চোখের সামনে। অবাস্তব মনে হচ্ছে সমস্ত ঘটনাটা, অমন বিভৎস মৃতদেহ সে আগে কখনো দেখেনি। মনে পড়লেই একটা শিরশিরানি দলা পাকিয়ে উঠছে তার শরীরে।
তুই ঠিক দেখেছিলি তো গোপী, মেয়ে মানুষই ছিল,
আমার সঙ্গে মনিও দেখেছে। শুধু তাই নয়, আকাশে আকাশে কিছু একটা উড়ে যেতেও দেখেছে, হুশ করে এপাশ থেকে ওপাশে চলে গেল। সেটা অবশ্য আমি পুলিশকে বলিনি। আজ আজ সকালে দিলুবাবু বলছিলেন পুলিশ গঙ্গাকে সন্দেহ করছে।
সন্দেহ যে আগে আমারও হয়নি তা নয়, কিন্তু মন মানতে চায় না রে গুপি।
আপনি তো ছোট থেকে দেখছেন, কোনদিন মনে হয়নি ও ভেতরে ভেতরে এমন কিছু হতে পারে?
ছোট থেকে ঘরমুখো, আমার বাবা তখন এই মন্দিরের পুরোহিত, তখন দেখেছি ওর মা মন্দিরে আসতেন খুব, কয়েকবার ওকেও টেনে এনেছিলেন। ওর মুখ দেখে বুঝতাম এখানে আসতে খুব একটা ভালো লাগতো না ওর, ওই বাইরে সিঁড়িতে বসে মাঝে মাঝে উঁকি ঝুঁকি দিত ভেতরে।
তো আপনার সঙ্গে কথা হয়নি কখনো?
তেমন একটা না, তবে পশু পাখির সঙ্গে ছেলেবেলা থেকেই একটা বন্ধুত্ব ছিল ওর, মনে হতো যেন কথা বলছে ওদের সঙ্গে। মন্দিরের চাতালে তখন কয়েকটা ছাগল বাঁধা থাকতো, তাদের নিজে হাতে করে খাওয়াতো। একবার একটা ছাগলকে খাওয়াতে গেছে আর ছাগলটা দৌড়ে পালিয়ে গেছে, শেষে আমি দৌড়ে গিয়ে ধরে নিয়ে এলাম আবার। সেদিন খানিক কথা হয়েছিল। আর একদিনের কথা খুব মনে পড়ে জানিস, কোন দিন মনে নেই, তবে সেদিন ছিল অমাবস্যার রাত, বাবার লেজে লেজে ঘুরে বেড়াই, পুজো আচ্চার ধরন ধারণ শিখি, বাবা কোথাও গেলে আমাকেও নিয়ে যান। একদিন বেশ সন্ধে রাতের দিকেই গঙ্গার মা মন্দিরে এসে হাজির। এ সময় বড় একটা কেউ মন্দিরে আসে না, বাবা নিজেই গোজগাজ করে বাড়ি ফেরার তোড়জোড় করছে। ওর মা বলল ওর শরীরটা নাকি হঠাৎ করে খুব খারাপ হয়েছে। বাবা বলল শরীর খারাপ হয়েছে তো ডাক্তারের কাছে নিয়ে গেলেই হয়, উনি আর কি করতে পারেন। কিন্তু ওর মা বলল শরীর খারাপ নাকি এমন যা ডাক্তার সারাতে পারবে না। আমার একটু অবাকই লাগল, এই গ্রামের লোকজন কিছু হলেই আগে গুণী নোঝার কাছে ছোটে, পুরোহিতের কাছে আসা বড় স্বাভাবিক ব্যাপার না। বাবার সঙ্গে আমিও গেলাম গঙ্গার বাড়ি, আমাকে কিন্তু বাবা দরজার কাছেই দাঁড় করিয়ে রাখল। বাইরে থেকে শুনে যেটুকু বুঝতে পারলাম তাতে মনে হল গঙ্গার রোগ শরীরে নয় মাথাতে। শুনলাম কদিন হল তার নাকি জ্বর হয়েছিল, এমন সময় হঠাৎ তেড়ে ফুড়ে উঠে কাকে যেন আক্রমণ করে সে, বাড়ি থেকে বেরিয়ে পথ চলতি মানুষকে আঁচড়ে কামড়ে দিতে থাকে।
একটা ঘরে বন্ধ করে দেওয়ায় নিজেই নিজের শরীরে আঁচড় কাটতে থাকে। সারা শরীর একেবারে রক্তারক্তি করে ফেলেছে আঁচড়ে কামড়ে। একটা পোষা কুকুর ছিল গঙ্গার, কুচকুচে কালো কুকুর। তার আবার একটা পা ভাঙা ছিল, সেই কুকুরটাকেও নাকি আঁচড়ে কামড়ে শেষ করে ফেলেছে। শেষে বাড়ির লোক যখন বুঝতে পারে যে কোনো সময় ভয়ঙ্কর কিছু একটা করে বসবে, তখন বাবার কাছে এসে উপস্থিত হয়।
ও, মাথার রোগী তো মনে হচ্ছে।
কিন্তু মাথার রোগ এমন দুম করে হয়? তাও আবার তিন দিনের জ্বরে।
তা বটে, কিন্তু উনি কি করলেন?
কি করলেন তা জানি না, বাবা এই নিয়ে আর কোনোদিন কোনো কথা বলেনি আমাকে। কিন্তু সেদিনের পর থেকে এই গঙ্গা কেমন যেন বদলে যায়। আমি পরদিন দেখতে গেছিলাম ওকে, দেখি ততক্ষণে গঙ্গা শান্ত হয়ে গেছে। সে শান্তি যেন শ্মশানের শান্তি, দেখে মনে হল শরীরের উপর দিয়ে একটা ঘূর্ণি ঝড় বয়ে গেছে, সেই ঝড়েই ওর অনেকটা খাবলে নিয়ে গেছে। সারা শরীরে নিজের নখের কাটাকুটির দাগ, চুল উস্কো খুস্কো, গায়ে হাতে পায়ে এলোমেলো রক্ত লেগে আছে। বিশেষ করে কপালে তিনটে নখ দিয়ে একেবারে ফালা ফালা করে দিয়েছে। আমাকে দেখে জানি না কেন কাঁদতে শুরু করল। খুব খুব কাঁদল। আমার হাত দুটোকে জাপটে ধরে একেবারে হাউ হাউ করে কেঁদে ফেলল।
আপনার সঙ্গে যে তেমন পরিচয় ছিল না বললেন,
সেটাই আশ্চর্যের। তখন আমার খানিক ভয়ও লেগেছিল, তারপর ধীরে ধীরে ভারী মায়া হলো জানিস। চুপচাপ অসহায় একটা মেয়ে, বাপ মা তেমন ভালোবাসে না, খেয়াল রাখে না, একা একাই ঘুরে বেড়ায়। কি জানি কি মাথার ব্যামো ঢুকেছে ওর ভেতরে। আমি একবার বলেছিলাম মাথার ডাক্তারের কাছে নিয়ে যেতে, কিন্তু সে আর হয়ে ওঠেনি। তবে সেই হাউ হাউ করে কেঁদে ফেলা মেয়েটা যে ডাইনি হয়ে গেছে তা আমার বিশ্বাস হয় না।
কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল গোপি, ঠিক এমন সময় বাইরে থেকে একটা ফ্যাসফ্যাসে গলা ভেসে আসে। ওদের দুজনেরই মুখ দরজার দিকে ঘুরে যায়। তিনটে ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে সেখানে, তাদের মধ্যে একজন ডেকে উঠেছে,
ভেতরে এসো।
ছায়াগুলো কয়েক পা এগিয়ে আসতে ওদের চিনতে পারেন মাধব ভট্টাচার্য, গ্রামেরই এই তিনটে লোক, প্রভাকর, হরি আর জগন্নাথ। প্রভাকরকে ভালো করেই চেনেন পুরোহিত মশাই। কমাস আগে যে শেষ বাচ্চাটা গ্রাম থেকে উধাও হয়েছে সেটা প্রভাকরের বউয়েরই ছিল। একেবারে চোখের সামনে থেকে তুলে নিয়ে গেছে বাচ্চাটাকে। এই মুহূর্তে ঘরের কম্পমান আলোক শিখায় প্রভাকরের মুখ হিংস্র দেখায়। বাকি দুজনকে অবশ্য ভালো করে চেনেন না পুরোহিত মশাই, তবে মনে হয় আগে বার কয়েক দেখেছেন। গোপী লক্ষ্য করে প্রভাকরের চোখ দিয়ে যেন হিংস্র আগুন ঝরছে। পুরোহিত মশাই হাত তুলে ইশারা করেন,
বসো প্রভাকর।
প্রভাকর কথা না বাড়িয়ে বসে পড়ে। ওর পেছনে দুজন ঠিক ওর পেছনেই বসে। অন্যজনকে এবার চিনতে পারেন পুরোহিত মশাই, জগন্নাথ। আজ থেকে বছর দশেক আগে ওর ছেলেকে ডাইনিতে তুলে নিয়ে যায় বলে শোনা যায়। মাসখানেক পরে সেই শোকে ওর বউ জলে ডুবে মরে। এতদিনে জগন্নাথের স্বাস্থ্য আরো ভেঙে পড়েছে, তবে ক্রোধ আর মনে জমা প্রতিহিংসা বেড়ে উঠেছে কয়েক গুণ। কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে মাধব ভট্টাচার্য জিজ্ঞেস করেন,
পুলিশ কি বলল?
এদের তিনজনের মধ্যে প্রথাগত শিক্ষা প্রভাকরেরই বেশি, গ্রামের লোক তাকে মান্যিগণ্যি করে। সেই জবাব দিল,
কি আর বলবে, ওরা চেষ্টা করছে, এছাড়া আর কি বলার আছে ওদের?
পুলিশের কাজকর্মের উপর ধৈর্য হারিও না প্রভাকর, ওদের কাজ এগোয় ধীরে, কিন্তু ওটাই তো একমাত্র।
দেখুন মাধববাবু, এবার যা করার আমরাই করব। আপনি গ্রামের গুরুজন, আপনার থেকে অনুমতি নিতে এসেছি।
তোমরা করবে? কি করতে চাইছো তোমরা?
যা অনেকদিন আগে করা উচিত ছিল। এই গ্রামের সবাই জানে ওই বাচ্চা চুরি কার কীর্তি। শুধু কেউ দিনে মানে ভয় ভয় বলতে পারে না, তার মানে এই নয় যে আমরা সব মেয়ে ছেলে হয়ে বসে থাকবো।
কথাটা বলে জিভে অস্বস্তি হয় জগন্নাথের। ওর সামনেই কালীমূর্তি খড়গ হাতে দাঁড়িয়ে চুপ করে যায়। বাকিটুকু প্রভাকর বলে,
জগন্নাথের বউ স্পষ্ট দেখেছিল গঙ্গাকে, আমরা তখন কেউ বিশ্বাস করিনি, কিন্তু এতগুলো লোক বলছে যখন, আর তাছাড়া পুলিশ তো আর এমনি এমনি বলেনি গঙ্গার বাড়ি তল্লাশ করবে।
বেশ তো করুক না, তার জন্য তো একটু অপেক্ষা করতে হয়।
আপনার কি মনে হয় কবে পুলিশ তল্লাশ করবে, তার জন্য সব সাক্ষ্য প্রমাণ ওই ডাইনি বাড়িতে সাজিয়ে রেখে দেবে? এতই বোকা হবেন ওকে?
গঙ্গা যে সত্যি ডাইনি তা তোমরা নিশ্চিত হলে কি করে? জগন্নাথের বউ ভুল দেখে থাকতে পারে।
কেন, কাল রাতে ও দেখেনি গঙ্গাকে জানলা ভেঙে বেরিয়ে যেতে?
গোপীর দিকে ইশারা করে বলে প্রভাকর,
ও কাউকে একটা বেরিয়ে যেতে দেখেছে, সেটা একটা নারী মূর্তি হলেও হতে পারে। গঙ্গাকে দেখেছে এ কথা ও একবারও বলেনি।
আপনি তার মানে অনুমতি দেবেন না, তাই তো?
কিসের অনুমতি চাইছো সেটা আগে জানতে হয়। তার জন্য
ডাইনিদের সঙ্গে যা করা উচিত।
এ গ্রামে অনেক মানুষ আছে যারা গঙ্গাকে ভালোবাসে। এ গ্রামের আদি বাসিন্দাদের মধ্যে একজন। এত লোকের উপকার করেছে ও, কারো কারো প্রাণও বাঁচিয়েছে।
তাদের কারো বাচ্চা খোয়া যায়নি পুরুত মশাই, তাদের কারো বাড়িতে বাচ্চা নেই। আমাদের কষ্ট তারা বুঝবে কেন? আমার বউয়ের চোখের সামনে থেকে আমার বাচ্চাটাকে তুলে নিয়ে গেছে, আমার আমার অতটুকু মেয়েটাকে।
সমীরণ মিত্রের সঙ্গে হরির হৃদ্যতা ছিল। বন্ধু আর বন্ধুর বউয়ের বিভৎস শরীরটা দেখে কটা রাত ঘুমোতে পারেনি ও। এবার ওর ধরা গলা শোনা গেল,
আমার ভাইয়ের শরীরে 36 বার চুরি বেড়েছে, বৌদিকে পেটে কাঁধে গলায় যেখানে পেরেছে এলো পাতারি চুরি বেড়েছে। আমি ওকে ছাড়ব না পুরোহিত মশাই।
পুলিশের দ্বারা কিচ্ছু হবে না, ওরা কিচ্ছু খুঁজে বের করতেও পারবে না। আর যতদিন না কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে, দিলুবাবু ও গঙ্গাকে গ্রাম ছাড়া করতে পারবেন না। আমরা নিজে থেকে যদি কিছু না করি, এই গ্রাম থেকে আরো বাচ্চা উধাও হবে, এই আমি বলে রাখলাম পুরোহিত মশাই।
গুপি এতক্ষণ চুপ করে বসেছিল, তার দিকে এগিয়ে যায় প্রভাকর।
কিরে চুপ করে আছিস যে, তুই কিছু করবি না? নিজেই তো দেখলি, কিরে কিছু বলবি না তাই না? আমাদের বুকের ভেতরে যে কি চলছে তুই আর বুঝবি কি করে?
কথাগুলো গুপিকে উদ্দেশ্য করে বললেও পুরোহিত মশাইয়ের বুকের ভেতরে গিয়ে আঘাত করে শব্দগুলো। তিনি উঠে দাঁড়ান।
তোমরা যা করবে বলছো সেটা করলে পুলিশ তোমাদের ছেড়ে দেবে? ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে, এর মাঝখানে তোমরা গিয়ে যদি একজনকে তুলে আনো তার বাড়ি থেকে, তাহলে তোমরাও কিন্তু আইনের চোখে অপরাধী হয়ে যাবে, এই আমি বলে দিলাম।
দেখুন দেখুন পুরোহিত মশাই, ওইসব আইন কানুন বোঝাতে আসবেন না। হ্যাঁ, আগে গ্রামের বাচ্চাগুলো বাঁচুক, আগে আমি বাঁচি, তারপর ওইসব হবে। আর আপনি আইনের কথা বলছেন, আপনি না মা কালীর পুজো করেন? অন্যায়ের সংহার করা আপনার ধর্মে লেখা নেই?
গঙ্গা যে অন্যায় করেছে তা তুমি প্রমাণ করতে পারবে?
আজ না হোক কাল পারব।
বেশ, তাহলে যতদিন না সেই প্রমাণ বের হচ্ছে ততদিন অপেক্ষা করো।
সেই তো, সেই তো। আচ্ছা বললেন তো কথাটা, আচ্ছা বললেন।
বেশ, তোমরা যা পারো কর, কিন্তু আমার অনুমতি কিছুতেই পাবে না।
গুপির দিকে একবার তাকিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে আসেন পুরোহিত মশাই।
এখন তোমরা এসো, আমাদের বাড়ি ফিরতে হবে।
পাঁচজনে মন্দির ছেড়ে বাইরে বেরিয়ে আসে।
বেশ, আমরা চলে যাচ্ছি, কিন্তু আপনি একটু আসতে পারবেন আমাদের সঙ্গে?
কোথায়?
আসুন না, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট। গুপি তুইও চল।
অনিচ্ছা সত্ত্বেও পা বাড়ায় ওরা দুজনে। প্রভাকর ওদের দুজনকে হাতের ইশারা করে জঙ্গলের দিকটা দেখিয়ে দিয়ে বলে,
এই যে এই দিকটায় আসুন, বেশিক্ষণ লাগবে না।
রাতের অন্ধকার এখন আরো জমাট বেঁধেছে। জঙ্গলের ভেতর থেকে পাকপাখালি শব্দ আসছে না, কেবল ওদের হাতে ধরা টর্চ মাটির ওপর পড়ে সামনের কিছুটা অংশ আলোকিত করছে। সেই আলোতেই পথ হাঁটছে ওরা পাঁচজন। ঝিঁঝি ডাকছে এক টানা, বাকি সব আওয়াজ কোথায় যেন হারিয়ে গেছে। জঙ্গলের সরু রেখা পেরিয়ে ঢুকতেই মাধব ভট্টাচার্যের বুকের ভেতরটা কেমন শীতল হতে শুরু করে। কোথায় নিয়ে চলেছে ওরা? একটু আগেই ওদের মুখের উপর না বলে দিয়েছেন তিনি। লোকগুলো রগচটা এবং এই মুহূর্তে ভীষণ রকম প্রতিহিংসা পরায়ণ। কি যে করতে পারে তার কোনো ঠিক নেই। গুপির গায়ে অবশ্য জোর আছে, তবে ওরা তিনজনে একসঙ্গে অস্ত্র নিয়ে চড়াও হলে সে আদৌ সামলাতে পারবে কিনা কে জানে। যে কজনের বাচ্চা গ্রাম থেকে উধাও হয়েছে তার মধ্যে জগন্নাথ ছাড়াও প্রভাকরের বউ স্পষ্ট বলেছিল গঙ্গাকে দেখেছে। সাধারণ অবস্থায় নয়, তার দাঁত মুখ নাকি রক্তাক্ত ছিল, হাওয়ার উপর দিয়ে যেন দৌড়চ্ছিল, দাঁতগুলো সরু সরু ফলার মতো হয়ে গেছিল, চোখের মণি পরিণত হয়েছিল বিন্দুতে। জগন্নাথের বউ যখন গঙ্গাকে দেখে তখন তার মাথায় চোট লেগেছিল, ফলে ভুল দেখে থাকতেই পারে, কিন্তু প্রভাকরের বেলায় তা হওয়ার নয়। সে যাই হোক না কেন, এসব বিশ্বাস করেনি মাধব ভট্টাচার্য। যে বর্ণনা প্রভাকরের বউ দিয়েছিল সেটা এতটাই উদ্ভট ছিল পুলিশ আদৌ সেটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেনি। এরপর থেকেই প্রভাকরের বউয়ের মাথাটা খারাপ হয়ে যায়। পুরোহিত মশাই অনেকবার দেখেছেন তাকে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতে, রাস্তাঘাটে মানুষজন দেখলেই তাদের কাছে ছুটে গিয়ে নিজের ছেলের খোঁজ করে। মিনিট দশেক জঙ্গলের রাস্তায় হাঁটার পর টর্চগুলো নিভিয়ে ফেলে প্রভাকরের দল। পুরোহিত মশাই অবাক হয়ে লক্ষ্য করেন জঙ্গলের গভীরে একটা ছোট জায়গায় জনাদশেক লোক দাঁড়িয়েছে। অন্ধকারে তাদের মুখ ঢাকা। ভালো করে তাকিয়ে তিনি বুঝতে পারেন এরা সবাই প্রভাকরের দলের লোকজন, তবে এরা মুখ দেখাতে চায় না, যেন জঙ্গলের ভেতরে জটলা করেছে তারা কোনো বিশেষ উদ্দেশ্যে। দলের মধ্যে একজনকে আঙুল তুলে নির্দেশ দেয় প্রভাকর।
যা বলেছিলাম রে মোনা, পুরোহিত মশাই রাজি হচ্ছেন না, তাই ওনাকে দেখাতে নিয়ে এলাম।
অপরজন কোনো শব্দ করে না, সম্ভবত নিজের পরিচয় গোপন রাখতেই চায়। পুরোহিত মশাই লক্ষ্য করেন এদের সবার হাতেই কিছু না কিছু অস্ত্র আছে, কারো হাতে দা, কারো হাতে কুড়ুল, আবার কোথাও বা সাধারণ লাঠি জাতীয় কিছু। কিন্তু এত লাঠি সোঁটা নিয়ে এরা কি গঙ্গাকে ধরতে যাবে? প্রভাকরকে একটা ছোট্ট ধাক্কা দেন পুরোহিত মশাই।
এসব কি করেছ তোমরা? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে?
মাথা খারাপ হতে এখনো খানিকটা বাকি আছে পুরোহিত মশাই, যেটুকু হয়েছে সেটা কেবল রাগ থেকে।
হাত ধরে টেনে ওদের দুজনকে আরো কিছু দূর নিয়ে আসে ওরা। একটা চাপা ঘর ঘর আওয়াজ কানে আসে ওদের, আর সঙ্গে সঙ্গে পুরোহিত মশাইয়ের বুকটা ছ্যাঁত করে ওঠে। তিনি কিছু বলে ওঠার আগেই হাতে টর্চের আলোটা জেলে সামনে ফেলে প্রভাকর। একটা গাছের গুঁড়ির উপর গিয়ে পড়েছে সেই আলোটা, সেই আলোতে স্পষ্ট হয়ে উঠেছে একটা মানুষের শরীর। গাছে বাঁধা আছে তার শরীরটা, তার সর্বাঙ্গের বস্ত্র ছেঁড়া, কেবল অন্তর্বাসটুকু লেপটে আছে শরীরে। কয়েকটা মাঝবয়সী গ্রাম্য লোক মোবাইল ফোনের ক্যামেরায় মেয়েটা সেই নগ্ন দেহের ছবি সামনে পেছন থেকে তুলছে। মেয়েটার মুখটা শক্ত কাপড় দিয়ে বাঁধা, শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, পায়ে ঠিক নিচেই পড়ে আছে একটা কালো বিড়ালির শরীর। কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে ফালা ফালা করা হয়েছে শরীরটাকে। বোঝা যাচ্ছে বাঁধা মানুষটা চোখের সামনেই খুন করা হয়েছে তার আদরের পোষ্যকে। মেয়েটার চোখে জল আর লেপটে যাওয়া কাজলের দাগ। খুটখুট এক টানা হয়ে চলেছে আওয়াজটা, কোনো বিরাম নেই, বিশ্রাম নেই, যেন একটা ঘড়ির কাঁটা এগোতে চেয়েও এগোতে না পেরে কেবল এগোনোর ইচ্ছে প্রকাশ করে চলেছে। কোনো অদৃশ্য টান তাকে নিজের নিয়মে চলতে দিচ্ছে না। ঘুম ভেঙে বিছানার উপর উঠে বসে সায়ন। রাত বেশ গভীর আন্দাজ করা যায়, কিন্তু তা ওর নার্ভগুলো সজাগ হয়ে উঠেছে। কেবলই মনে হচ্ছে কেউ একটা ডেকে চলেছে ওকে, এই ঘরেরই কোথাও থেকে, আয়নার দিক থেকে না হয় জানলার দিক থেকে। ওর ঘরের ভেতর শীতলতা স্বাভাবিকের চেয়ে একটু বেড়ে ওঠে, হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল সায়ন। ঘরে সবুজ রঙের নাইট ল্যাম্পটা জ্বলছিল, আপাতত তার রং বদলে নীল হয়ে গেছে। তাহলে কি মাঝরাতে নিজের থেকেই রং বদলে যায় আলোটার? একটু অবাক হয় সায়ন, নাইট ল্যাম্পের দিকে চোখ যেতেই চমকে ওঠে। ল্যাম্পটার রং বদলায়নি, বরং সেটা নিভে গেছে। ঘরে যে নীল আলোটা ভরে আছে সেটা কোথা থেকে আসছে তা সে বুঝতে পারছে না। হঠাৎই সেই নীল আলোর মধ্যে ও খেয়াল করে বিছানায় ঠিক ওর পায়ের কাছে কেউ বসে আছে। মাথা নিচু করে দুটো হাঁটুর মধ্যে মুখ রেখে ঠিক যেন একটা মৃতদেহকে কেউ বসিয়ে রেখে গেছে। মাথা থেকে নেমে আসা অবিন্যস্ত চুল ওর পা দুটোকে ঢেকে রেখেছে। একটা চাপা কান্নার আওয়াজ পায় সায়ন। সেই নানিমূর্তি খুব নরম স্বরে কাঁদছে,
কে 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 আপনি?
সায়ন জানে এই মুহূর্তে বিছানা থেকে উঠে তার কাছে যাওয়া ঠিক হবে না, কিন্তু কোনো এক অদৃশ্য বল যেন বিছানা থেকে টেনে তোলে ওকে। ওর মনে হয় ওর হাত দুটো আর নিজের নিয়ন্ত্রণে নেই। এক পা এক পা করে সেই ক্রন্দনরত নারী মূর্তির সামনে গিয়ে দাঁড়ায় সায়ন। খেয়াল করে মেঝের উপর যেখানে মেয়েটার চোখে জল এসে জড়ো হওয়ার কথা সেখানে দলা দলা রক্ত পড়ে আছে। হাত দিয়ে মেয়েটা চুল স্পর্শ করে, আর সঙ্গে সঙ্গে একটু আগের সেই খুটখুট আওয়াজটা আগে থেকে আরো বেড়ে ওঠে। সায়ন মুখ ফিরে তাকায় দরজার দিকে, দরজায় টোকা দিচ্ছে কেউ। নারী মূর্তির দিকে ফিরে তাকিয়ে অবাক হয়ে যায় ও, সেখানে কেউ নেই, জায়গাটা ফাঁকা। নীল আলোর তীব্রতা বেড়ে ওঠে। ও এগিয়ে গিয়ে ছিটকিনিটা খুলে দরজা খুলে দেয়, দেখে দিলুবাবু দাঁড়িয়ে আছেন বাইরে। ওকে দেখে একটা চওড়া হাসি খেলে যায় তার মুখে।
এখনো ঘুমাওনি? কি ব্যাপার?
না, আসলে আপনার ঘরের আলোটা হঠাৎ বদলে গেছে তাই।
ও ওরকম করে মাঝে মাঝে, তুমি ভয় পেও না।
না, আমি ভয় পাচ্ছি, আপনাকে কে বলল?
না, এই চারদিকে যা চলছে, যে কেউ যখন তখন খুন হয়ে যাচ্ছে। মুখটা দেখতে পেলে?
মুখ? কোন কোন মুখ বলুন তো।
ওই যে চুল সরিয়ে যেটা দেখতে যাচ্ছিলে।
সায়নের মাথা থেকে পা পর্যন্ত একটা শিহরণ খেলে যায়। দিলুবাবু কি করে জানতে পারলেন যে চুলটা সরাতে যাচ্ছিল?
আপনি কি করে?
আরে তুমি ভয় পাচ্ছ কেন? বললাম না, ভয় পেও না। ওসব ডাইনি ফাইনি সব গুজব, বুঝলে? আসলে
সায়ন কিছু বলতে যাচ্ছিল, তার আগেই আবার দরজায় খটখট শব্দ হয়। আবার কে এলো? ও গিয়ে দরজাটা খুলে অবাক হয়ে যায়। দিলুবাবু দাঁড়িয়ে আছে, মুখে একগাল হাসি, পাথরের স্থির মূর্তি।
কে এলো ভাই সায়ন?
উত্তর দিতে গিয়ে থমকে যায় সায়ন। প্রশ্নটা এসেছে বিছানার দিক থেকে, মেয়েলি গলায়।
মুখটা দেখতে পেলে এদিকে ঘুরে দেখো তো, এরকম মুখ কিনা।
খুব ধীরে ধীরে পেছনে ফেরে সায়ন। এখন বিছানার উপর আর দিলুবাবু বসে নেই, তার চেহারাটা পাল্টে গেছে একটা নারী মূর্তিতে। সে দুহাত দিয়ে পেট আড়াল করে বসে আছে, সমস্ত মুখ রক্তে লাল হয়ে আছে, তাও বোঝা যায় সেই নারী মূর্তি হাসছে। নিচে আলোটা এইবার অসহ্য লাগতে শুরু করেছে, নারী মূর্তির দুটো হাত পিঠ ছেড়ে উঠে আসছে উপরের দিকে, যেন ওকে কাছে আসতে আহ্বান জানাচ্ছে সে। সায়ন অবাক হয়ে দেখে মহিলার পেটটা ফাঁক হয়ে আছে, রক্ত আর নাড়িভুঁড়িতে ভরে আছে সেই ফাঁকটা। সেখান থেকে কিলবিল করে বেরিয়ে আসছে কি যেন একটা, সেই ফাঁক থেকেই আসছে নীলচে আলোটা। সায়ন হাত দুটোর আরো কাছে এগিয়ে আসে আর সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায়। কি বিভৎস দুঃস্বপ্ন! ও মুখ তুলে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে এতক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঘড়ির দিকে তাকায়, 4:30 বাজে। মাথাটা ভার হয়ে আসে ওর, সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। মুখের ওপর একবার হাত বুলিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। মনটা ভার হয়ে থাকে। স্বপ্নের সেই অদ্ভুত নারী মূর্তির বলা কয়েকটা ইতস্তত ছেঁড়া ছেঁড়া শব্দ এখন ওর কানে ভাসছে। শব্দগুলো ঠিক কি তা ওর মনে নেই, কেবল এইটুকু মনে আছে যে সেগুলো ভীষণ চেনা। টুকটুক করে আওয়াজ হয় দরজায়, সেটা খুলে সায়ন দেখে কুসুম দাঁড়িয়ে আছে, তার হাতে একটা আপেল। সেটা কামড়াতে কামড়াতে ঘরের ভেতরে ঢুকে আসে সে। আপেল গালে অস্পষ্ট উচ্চারণে বলে,
গুড মর্নিং।
তুই এত ভোরে উঠিস?
উঠি না, আজ উঠেছি।
কেন?
আজ বাড়িতে আপেল আছে, কি ওটা লাগে খেয়ে নেব।
সায়ন এই কদিনে বুঝেছে মেয়েটা ভীষণ রকম পেটুক, তবে মনটা ভারী সরল। ওকে দেখলে নিজের মনের ভিতরটাও যেন পরিষ্কার হয়ে যায়। এ বাড়িতে অন্য কোথাও বসে খেতে গেলে অন্য কারো দেখে নেওয়ার সম্ভাবনা আছে, তাই ও সায়নের ঘরে বসেই যাবতীয় খাওয়া দাওয়া সারে।
তুমি খাবে?
খাওয়া আপেলের একটা দিক ওর দিকে বাড়িয়ে দেয় কুসুম। সায়ন মাথা নাড়ে, তারপর কি যেন ভেবে বলে,
আরে তুই গঙ্গার মেয়ে মৌলিকে চিনিস?
ও মা, চিনব না কেন, আমি সবাইকে চিনি।
বাবা, তা কি করে চিনলি?
দেখি তো মাঝে মাঝে, আমাকে খুব ভালোবাসে, মুরগি খেতে দেয়।
খেতে দেয়? তুই যাস নাকি ওদের বাড়ি?
কেন যাব না, আমি সবার বাড়ি যাই।
গঙ্গাকে দেখেছিস?
না, গঙ্গা কারোর সাথে দেখা করে না। মৌলি দিদি তো আমার বাইরের টেবিলে বসায়, তারপরে আমি খাই, দিদি রুগী দেখে। জানো তো আমাকে মাঝে মাঝে অনেক কিছু শেখায়।
কি শেখায়?
কুসুম আপেলটা তুলে ধরে, তারপর বলে,
মৌলি দিদি বলে এই আপেলের বীজে বিষ থাকে, এই বীজ থেকে বিষ তৈরি করতে হয়, তবে একটা আপেলে হয় না গো, অনেক আপেল লাগে। সেই আপেলের বীজ অনেকগুলোকে একসাথে নিয়ে তারপর
মৌলি তোকে বীজ তৈরি করতে শিখিয়েছে কেন?
তা তো জানি না, মৌলি দিদি বলে সব মানুষের মধ্যে বীজ থাকে, শুধু সময় মতো সেই বীজ উগড়ে দিতে হয়। কোথায় কখন বীজ উগড়াতে হবে সেটা নাকি নিজে থেকেই শিখে যাব।
কথাগুলো বলে একটু থমকে কি যেন দেখে কুসুম, তারপর বলে,
জানো তো মৌলি দিদি না মাঝে মাঝে কেমন যেন হয়ে যায়।
কেমন?
পাল্টে যায়, তখন কারোর সঙ্গে কথা বলে না, আমি বেশি কথা বললে রেগে যায়, খুব রেগে যায়, আমি তখন পালিয়ে আসি।
একটা আপেল ছেড়ে আর একটা আপেল ধরেছে কুসুম, তারপর উঠে বাইরে যাওয়ার জামা কাপড় পড়তে পড়তে বলে,
তোর ক্রিম বিস্কুট আছে আমার ব্যাগে, তবে বেশি খেলে কিন্তু দাঁত পড়ে যাবে, হ্যাঁ, তখন আর কামড়ে আপেল খেতে পারবি না।
আচ্ছা তুমি কোথায় যাচ্ছ এত সকালে?
দেখি আশেপাশে সুন্দর দেখতে কিছু খাবার পাওয়া যায় কিনা, পেলে তোর জন্য নিয়ে আসবো।
চেটু জিজ্ঞেস করলে কি বলবো তাহলে?
খাওয়ার ব্যাপারে মা আর জেঠুর কাছে নিশ্চয়ই ভীষণ বকাঝকা খেয়েছে মেয়েটা। হাত বাড়িয়ে কুসুমের গাল টিপে দেয়। কিছুক্ষণ পর আলনা থেকে জ্যাকেটটা নিয়ে সায়ন বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। বাইরে বেরোতে কুসুমের অনুপস্থিতিটা টের পায়, মেয়েটা নেই বলে আবার একটা অদ্ভুত অনুভূতি চেপে ধরেছে ওকে। দুদিন এখানে এসে আছে ও। তার মধ্যে রোজই মনে হয়েছে রাতে বাইরে থেকে কেউ লক্ষ্য করে ওকে, কিন্তু ভালো করে বাইরে তাকিয়েও কাউকে দেখতে পায় না, কেবল চামড়ার উপর একটা তীক্ষ্ণ দৃষ্টির স্পর্শ ওর অবচেতন মন ওকে সজাগ করেছে। এও কি এক ধরনের মানসিক খেয়াল? কাল রাতে আরো বিচিত্র একটা ব্যাপার হয়েছে। মাঝরাতে হুট করে ঘুম থেকে জেগে উঠে ওর মনে হয়েছে ওর ঘরের ভেতরে কিছু একটা ঢুকেছিল। ও জেগে ওঠার ঠিক আগে সংকেত পেয়ে দ্রুত বাইরে বেরিয়ে হাওয়ায় মিলিয়ে গেছে সে। কথাটা ভাবতে ভাবতেই নিচে নেমে আসে সায়ন, তারপর খোলা দরজা দিয়ে বেরিয়ে রাস্তায় নেমে পড়ে। রাস্তাঘাট এখনো ফাঁকা, আর একটু পরেই লোকজন দেখা যাবে রাস্তায়। জ্যাকেটটা ভালো করে শরীরে জড়িয়ে নেয় সায়ন, তারপর হাঁটতে শুরু করে জঙ্গলের পাশে সেই ঝোপঝাড়ের জায়গাটার উদ্দেশ্যে। ওখানেই শিকড় তুলতে আসে মৌলি। কি যেন একটা বলবে বলেছিল ওকে, অন্য দিনের উৎসাহের সঙ্গে আজ একটা বাড়তি কৌতূহল যোগ হয়েছে। দ্রুত পা চালায় সায়ন। জঙ্গলে লাগোয়া জায়গাটায় পৌঁছেও কিন্তু মৌলিকে দেখতে পায় না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, এদিক ওদিক তাকায়, অপেক্ষা করে। মেয়েটার আগের দিন বলা কথাগুলো মনে পড়ে যায়, যতক্ষণ না সূর্য ওঠে অপেক্ষা করতে হয়। কিন্তু সূর্য তো উঠে গেছে, ক্রমশ বেলা বাড়তে শুরু করেছে, এতক্ষণ দেরি করবে
কি ব্যাপার, এখনো পাত্তা নেই।
সায়নের মনটা খচখচ করতে থাকে। বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ঠিক করে একবার বাসুদেবের মাঠে গিয়ে দেখবে সেখানে গিয়ে বসে আছে কিনা। যেরকম মাথা খারাপ মেয়েটার, ওকে না জানিয়ে ওখানে চলে যাওয়া বিচিত্র নয়। তাড়াতাড়ি পা চালিয়ে সেখানে গিয়েও ওকে দেখতে পায় না সায়ন। মাঠের মাঝে মৌলির বিরাট রকেটটা আগের মতোই পড়ে আছে, আড়াআড়ি গ্রিলগুলোর ওপর সূর্যের আলো পড়ছে ধীরে ধীরে, একটা কুচকুচে কালো কাক বসে তার উপর। একবার সেই ভাঙা লরিটার দরজা খুলে ভেতরে উঁকি মারে, এখানেও কেউ নেই, কোথায় গেল সে? সায়ন ঠিক করে মৌলির বাড়ি গিয়েই একবার খবর নিয়ে আসবে। বাড়িতে তো যেতেই বলেছিল, মনস্থির করে নিয়ে গঙ্গাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িটাকে দূর থেকে দেখতে পেয়ে থমকে যায় সায়ন। সত্যি হানাবাড়ি বটে, বাড়ির দোতলা খানিকটা ছড়ানো, সমস্ত বাড়িটার মধ্যেই কেমন যেন একটা কালচে ভাব, যেন সূর্যের আলো কৃপণ হাতে প্রবেশ করে ভেতরে। দোতলার অনেকটা অংশ ভাঙা, বাকি যেদিকটা আস্ত আছে সেদিকেও বোধ হয় লোকজনের যাতায়াত নেই। সেই দিকের একটা বারান্দা ভাঙা শূন্যে ঝুলে রয়েছে। ভাঙা বারান্দা দিয়ে একটা টেবিল দেখা যাচ্ছে, বোঝা যায় সেটাও বহু যুগ আগেকার। একতলার বাইরে একটা সরু পাঁচিল, তার গায়ে লাগোয়া একটা বড় সড় দরজা, তার উপর কিছু লতানো গাছপালা লাগানো। তাছাড়াও দোতলা বাড়ির গোটাটা জুড়েই নানান রকম গুল্ম আর ঝুলন্ত লতাপাতার সার। রাতের অন্ধকারে এই বাড়িখানাকে দেখলে বেশ গা ছমছম করা আশ্চর্যের নয়। বাড়ি থেকে এগিয়ে যেতে একটু অবাক হয় সায়ন। গঙ্গার বাড়ির সামনে সকাল থেকে নাকি ভিড় জমে যায়, আশেপাশে তিন চারটে গ্রাম থেকে মানুষজন আসে চিকিৎসার আশায়। আজ ভিড় কিছুটা থাকলেও লাইন নেই, গ্রাম্য লোকজন ইতস্তত ছড়িয়ে নিজেদের মধ্যে কি যেন গুনগুন করছে। ও আরো কিছুটা এগিয়ে যেতে দেখে বাড়ির বাইরে পাঁচিলের দরজা বন্ধ, বিশাল একটা জং ধরা তালা ঝুলছে সেই দরজায়। তার সামনে থেকে থেকে দু একটা লোক মাঝে মধ্যে উঁকি ঝুঁকি মেরে ফিরে আসছে, তারপর নিজেদের মধ্যে কানাকানি করছে।
প্রথমবার আসছে নাকি? ও চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে,
দরজাটা খুলুক।
সায়ন আরো কিছুটা এগিয়ে গিয়ে সবে মাত্র পাঁচিলের দরজা দিয়ে উঁকি ঝুঁকি মেরে আসা একটা লোককে জিজ্ঞেস করে,
দাদা আজকে এখানে লাইন পড়েনি কেন?
লোকটার মুখটা বেজার হয়েছিল, তেমন বিরক্তি প্রকাশ করেই তিনি বলেন,
পড়বে কি করে, ভেতরে কেউ আছে নাকি?
কেউ নেই মানে?
দেখতে পাচ্ছেন না, পাঁচিলের দরজারই তো বাইরে থেকে বন্ধ, বাড়িতে জনমানুষ নেই বসাই, দুজনই পালিয়েছে।
পালিয়েছে? সে কি, কখন?
সে কি আমি জেনে বসে আছি? আজ সকালে সবাই এসে দেখতে এখানে এই অবস্থা।
বলুন দেখিনি, তিন মাইল হেঁটে সেই ভোরবেলা থেকে লোকজন দিয়েছে লাইন, সব বেবাত্তা।
সায়ন হতবাক হয়ে যায়। মৌলি না হয় কোনো কারণে বাড়ি ফেরেনি, কিন্তু তার মা তো সচরাচর বাড়ি ছেড়ে নড়ে না, তাহলে ও নিজেও এগিয়ে যায়। তালার ফাঁক দিয়ে ভেতরে উঁকি মেরে বাইরের উঠোনে একটা ভাঙা টেবিল দেখতে পায়। আরো দু একজন লোককে জিজ্ঞেস করে আরো কিছু জানার চেষ্টা করছিল, এমন সময় ওর পকেটের মোবাইল ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপার থেকে দিলুবাবুর গলা শোনা যায়।
হ্যালো, তুমি এই কাক ভরে বেরিয়ে গেছো, আমাকে তো একবার বলে যাবে।
না, ভাবলাম আপনি ঘুমোচ্ছেন তাই আর বিরক্ত করিনি, কুসুমকে তো বলে এলাম।
ওর জ্ঞান গমি আছে ভেবেছ? না না, এভাবে দুমদাম বেরিয়ে যাবে না, এ মথিপুর আর আগের মতো নেই। তার উপর আজ ভোর থেকে যা শুনছি।
কি শুনছেন?
তুমি আমার নিজের লোক বলেই বলছি, তবে যা বলছি সেটা আর কাউকে এক্ষুনি বলো না, কেমন? লোকে জানলে একেবারে দক্ষযজ্ঞ শুরু হয়ে যাবে।
আমি আর কাকেই বা বলবো, হয়েছেটা কি?
আসলে কাল রাতে গ্রামের কিছু লোক গঙ্গার মেয়েকে জঙ্গলে ধরে নিয়ে গেছে। রাত থেকে সেখানে আছে শুনছি, তা গাছের সঙ্গে বেঁধে পাগলের মতো মারধর করেছে, এটাও শুনলাম।
সায়নের পায়ের তলার মাটি মুহূর্তে বালিতে পরিণত হয়, চোরা বালিতে ডুবে যেতে থাকেও। কোন রকমে ফোনটা শক্ত করে ধরে বলে,
ধরে নিয়ে গেছে মানে কোথায় ধরে নিয়ে গেছে?
জানি না, পুরুষমশাই বললেন মন্দিরের পাশের জঙ্গলে ওদের একটা ডেরা বানিয়েছে, জরা তিরিশেক লোক, আরো নাকি দল বাড়ছে ওদের, সেখানেই বেঁধে রেখেছে। এদিকে পুলিশও কাল রাত থেকে লক্ষ্য রাখছিল ওর ওপর। আমি এদিকে শ্যাম রাখি না কুল রাখি, এরা আমাকে আর শান্তিতে থাকতে দেবে না, বুঝলে? বড় সড়ো একটা কিছু লাগবে এবার।
কিন্তু মৌলি কি করেছে?
সে আর কে বোঝাবে ওদের বলো, মনে হয় মাকে না পেয়ে মেয়েকে তুলে নিয়ে গেছে। ওরা বলছে মা মেয়ে দুজনেই নাকি জড়িত আছে এসবে, আর যেরকম খেপে আছে তাতে এতক্ষণে আরো বড় কিছু করে বসেছে কিনা কে জানে। যাকে তুমি আর এসবের মধ্যে ঠেকো না, বুঝলে? ফেরার ব্যবস্থা করে দিচ্ছি, ঘরে ছেলে ঘরে ফিরে যাও বাবা, আমার এই ঝঞ্ঝাটের মধ্যে তোমাকে এখানে নিয়ে আসাটাই ভুল হয়েছে।
কিন্তু আচ্ছা, ওরা কি এখনো জঙ্গলের ভিতরেই আছে?
মনে তো হয় তাই, আমি ফোন করছি যাদের চিনি, কাউকে তো ধরতে পারছি না।
ফোনটা কেটে দেয় সায়ন। ওর মাথার ভিতরে উন্মাদ রক্তের স্রোত বইতে শুরু করেছে, হাতের আঙুলগুলো মুঠো হয়ে আসে, চোয়াল শক্ত হয়ে যায়। অর্থাৎ কাল রাত থেকে এই কারণেই ফেরেনি মৌলি, কিন্তু গঙ্গা সেই কোথায় গেল? সায়ন আর কিছু ভাবে না, ওখানে উপস্থিত কয়েকজন লোককে জিজ্ঞেস করে মন্দিরটা কোথায়, তারপর ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করে সেদিক লক্ষ্য করে। মিনিট দশেকের মধ্যে মন্দিরের কাছে পৌঁছতেই কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়ে পড়ে সায়ন। মন্দিরের বাইরেটা খাঁ খাঁ করছে, এ সময়ে এই চত্বর এতটা ফাঁকা থাকার কথা নয়। ওর মন বলে কিছু একটা ঘটেছে, এবং যেখানে ঘটেছে সেটা এখান থেকে খুব বেশি দূরে নয়। জঙ্গলের ভেতর একটা গুঞ্জনের আওয়াজ শুনতে পায় সায়ন, খুব স্পষ্ট নয়। দ্রুত জঙ্গলের ভেতরে ঢুকে আসছে, সারি সারি গাছ ঘন হয়ে ওর দৃষ্টি আটকাতে থাকে। কয়েকটা কাটা গাছে লেগে হাতের বেশ কিছু জায়গা চিরে যায়, কিন্তু ওদিকে ভ্রুক্ষেপ করে না সায়ন। মৌলি কি বেঁচে আছে? এতক্ষণে লোকগুলো ওর চোখ ফেটে কান্না আসতে থাকে। গঙ্গা এতদিন পর বাড়ি থেকে পালিয়েছে, সেই বা কোথায়? মৌলিকে বাঁচাতে এসেছিল, কিন্তু এতগুলো লোকের মাঝখানে তাকে বাঁচানোটা হঠাৎ সায়ন থমকে দাঁড়িয়ে পড়ে। জঙ্গল ফুঁড়ে একটা গ্রাম্য লোক বেরিয়ে এসে ওর পথ আগিয়েছে।
ও দাদা, ও দাদা, কে আপনি, এখন এদিকে কেন?
লোকটা চোখ মুখে উত্তেজনার ছাপ স্পষ্ট। সায়ন চোখ তুলে তাকায় তার দিকে। কিছু উত্তর দেওয়ার আগেই পাশ থেকে আরেকটা লোক এগিয়ে আসে।
আরে, এ তো দিলুবাবুর লোক, নতুন এসছে। কিন্তু এত সকালে এদিকে কেন এসেছেন আপনি?
আপনারা একটা মেয়েকে তুলে এনেছেন এখানে?
এনেছিলাম, এখন আর নেই।
নেই মানেটা কি?
লোকটা হাত বাড়িয়ে জঙ্গলের একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দেয়।
আরে কলজে জোর থাকলে নিজে গিয়ে দেখে আসুন কি মানে।
সময় যেন উন্মাদ হাওয়ার বেগে বইতে থাকে। ওর সামনেটা ছেড়ে দাঁড়ায় লোকটা, সেখান দিয়ে কাঁপা কাঁপা পায়ে এগোতে থাকে সায়ন। বাকি জমাট বেঁধে থাকা দলের লোকজন ওর দিকে একবার সন্দেহের দৃষ্টি হেনে আবার মুখ ঘুরিয়ে নেয়। বোঝা যায় দরকারি কিছু নিয়ে আলোচনা করছে তারা। ওদের মুখে ভয়, উদ্বেগ আর আশঙ্কা একসঙ্গে মিশে আছে। সায়নের বুক উত্তেজনায় যেন ফেটে যাবে। একটু পর ঠিক কি দেখতে চলেছে ও নিজেও জানে না। পা দুটো ভারী মনে হয়। কিছুটা এগিয়ে যেতে একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়ে পড়ে সায়ন। একটা লম্বা গাছের সঙ্গে একটা দড়ি আলগা করে জড়ানো, যেন টান মেরে কেউ ছিঁড়ে ফেলেছে সেটাকে। বোঝা যায় কোনো এক সময় একটা মানুষ বাঁধা ছিল এখানে। মানুষ নেই দেখে আশ্বস্ত হওয়ার সময় পায় না সে। তার আগে অন্য একটা জিনিস তার চোখে পড়ে। গাছের ঠিক সামনে দুটো মানুষের দেহ পড়ে আছে। তবে মানুষের শরীর বলে চিনতে ভুল হয় সেগুলো। শরীর দুটোর হাত আর দুটো পা আলাদা আলাদা করে যেন মুচড়ে ছিঁড়ে নিয়েছে কেউ। তারপর পেট চিরে একটা শরীরের নাড়িভুঁড়ির সঙ্গে অন্য শরীরের নাড়িভুঁড়িগুলো পেঁচিয়ে দিয়েছে। ওদের শরীরের উপরেই গাছ থেকে দুটো লম্বা দড়ি ঝুলছে। সেই দড়ির ডগায় ঝুলছে ওদের চারটে হাত পা। বোঝা যায় দড়ি দুটো একসময় বাঁধা ছিল ওদের দেহ। সায়ন বুঝতে পারে ঠিক কি ঘটেছিল। হাত পা এক জায়গায় করে তাতে দড়ি বেঁধে পিছমোড়া করে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছিল লোক দুটোকে। তারপর অসীম শক্তিতে হ্যাঁচকা টানে ধরটুকু ছিঁড়ে নামানো হয়েছে মাটিতে। এবং গোটা ব্যাপারটা হয়েছে লোক দুটো জীবিত থাকা অবস্থায়। মৃত্যুর পর প্রবল আক্রোশে তাদের নাড়িভুঁড়ি বের করে জড়িয়ে দেওয়া হয়েছে। আপাতত দুটো শরীর একটা সম্মিলিত মাংসপিণ্ড হয়ে পড়ে রয়েছে। সায়নের বুকে একটা ধাক্কা লাগে। এমন নৃশংস ও বিভৎস দৃশ্য সে এর আগে দেখেনি। পিছিয়ে এসে মাটির উপরেই বসে পড়ে সে। দুহাত দিয়ে চোখ দুটো ঢেকে ফেলে।
বলেছিলাম না, বল যে জোর দরকার সব দেখতে গেলে।
উঠে আসুন স্যার, উঠে আসুন,
আমরা খারাপ লোক নই।
কিন্তু এগুলো কিভাবে?
মাটিতে পড়ে থাকা দুটো দেহর দিকে আঙুল দেখায় লোকটা।
কাল রাতে দুজনকে পাহাড়ায় রেখে আমরা বাইরে বসেছিলাম। আমাদের সঙ্গে কোনো মেয়ে ছিল না, তাই ভোরবেলা কয়েকজন মিলে গ্রাম থেকে মহিলাদের আনতে গেছিলাম।
বাকি সবারই অল্প ঘুম পেয়ে গিয়েছিল। হঠাৎ একটা চিৎকারে গণেশের ঘুম ভেঙে যায়। ও গিয়ে দেখে ওই মেয়েটা নেই, আর বাকিটা তো দেখলেন।
এবার বিশ্বাস হলো আমাদের কথা? সামান্য জড়িবুটি দিয়ে দুটো রোগ সারিয়ে বছরের পর বছর এই গ্রামে।
আর যাই হোক, আমি দিলুবাবুর মুখে শুনেছি আপনার কথা, আমাদেরকে কটা সাহায্য করতে পারবেন?
কি সাহায্য?
ওই যে ওই মেয়েটার শরীরে কয়েকটা উল্কি পাওয়া গেছে, ছবি তুলে রেখেছি আমরা আমাদের মোবাইলে।
কিন্তু মানেগুলো জানি না, আর যদি আপনি কোনোভাবে।
সায়ন উঠে পড়ে, তারপর পেছন ফিরে হাঁটতে থাকে।
সন্ধ্যাবেলা আপনারা বাড়িতে আসুন, তখন দেখা যাবে।
কথা শেষ না করেই জঙ্গল থেকে বেরিয়ে যায়। মাথার ভেতরে এখনো রক্তাক্ত শরীর দুটো ছবি উজ্জ্বল হয়ে রয়েছে। এ দৃশ্য আগে দেখেছে কেবলই বইয়ের পাতায়, একটা বিশেষ বইয়ের পাতায়।
কিন্তু লোকগুলো কি মিথ্যে কথা বলছে? মৌলিকে ফাঁসানোর জন্য ওরা নিজেরাই নিজেদের লোককে খুন করেছে। সত্যি কি এত কিছু করতে পারে ওরা? ওর মাথা কাজ করে না, চোখ দুটো বন্ধ হয়ে আসে।
ডাইনি কি ভাসে ওই রাতের আকাশে, নাকি রক্তে ভেজা কুয়াশার ফুল হাসে? ভয়ের আড়ালে কে খুঁজে তার বসে, কি ডাইনি নাকি কুয়াশার ফুল?
দিলীপ দস্তিদারের বসার ঘরে অন্ধকার জমেছে। সন্ধ্যের পর থেকেই কয়েকটা ছায়ামূর্তি এসে ঘাঁটি গাড়তে শুরু করেছে এখানে। তার মধ্যে কেউ পুলিশ, কেউ স্থানীয় লোক, কেউ বা এলাকার হত্যাকর্তা। টেবিলের উপর রাখা চা ঠান্ডা হচ্ছে, চাপা সলা পরামর্শের আওয়াজ শোনা যাচ্ছে। টেবিলের মাঝখানে একটা ল্যাম্প রাখা, সেটার আলো কেবল চায়ের কাপগুলোকেই আলোকিত করছে। দিলীপ দস্তিদার এখানেও টেনে এনেছেন সেই রিপোর্টার ছেলে মেয়ে দুটোকে। বড্ড বেশি নাক গলাচ্ছে তারা, সব কিছুতে আগ্রহ। বিরক্ত লাগে ইন্সপেক্টর গাঙ্গুলির। একটু নড়ে চড়ে বসলেন তিনি, সোফার পেছনে হেলান দিয়ে বললেন,
মেয়েটাকে যতক্ষণ না উদ্ধার করা যাচ্ছে কিছুই জানা সম্ভব নয়। তবে ওয়ারেন্ট যেহেতু জোগাড় করা গেছে, বাড়ি নিশ্চয়ই সার্চ করা যাবে।
হ্যাঁ, দরকার হলে তালা ভাঙতে হবে। বলি, গঙ্গার কোনো খোঁজ পেলেন?
তারও এখন অবধি কোনো পাত্তা নেই। মেয়েটাকে যারা ধরে নিয়ে গিয়েছিল তাদের কনভিক্ট করা হচ্ছে, তবে কোনো অ্যাকশন নেওয়া এই মুহূর্তে বাড়াবাড়ি হবে, আগে ধরা পড়ুক।
সায়ন উল্টো দিকে সোফায় মাথা নিচু করে বসেছিল, সমস্ত শরীরে একটা চাপা উত্তেজনা আর দুশ্চিন্তার ছাপ। ওর দিকে তাকিয়ে দিলীপ দস্তিদার বললেন,
সায়ন বলছিল ছবিগুলোর কিছু মানে আছে নাকি? মানে ওর একটু ওই ডাকিনী বিদ্যা নিয়ে এই যেরকম থাকে আর কি লোকজনের একবারে।
ইন্সপেক্টর গাঙ্গুলি সামনে পড়ে থাকা ছবিগুলোর মধ্যে থেকে একটা ওর দিকে তুলে ধরেন, সেটার উপর চোখ বুলিয়ে নিয়ে বলেন,
এটা তো অলিম্পিকের লোগো মনে হচ্ছে, মানে একটার উপর আর একটা গোল।
ছবিটার দিকে ভালো করে তাকায় সায়ন, তারপর আবার সেটা টেবিলের উপর রেখে দেয়। ছবিতে মৌলির শরীরে অন্তর্বাস ছাড়া আর কিছুই নেই, পেটের কাছে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। সেটা সম্ভবত জামাটা টেনে ছিঁড়তে গিয়ে কারণ নোখ লেগে হয়েছে। মৌলির চোখ দুটো অসহায় এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সায়নের দিকে। সেদিকে তাকিয়ে থাকতে ইচ্ছেও করল না ওর। মুখ ফিরিয়ে নিয়ে দৃঢ় গলায় এসে বলল,
ওটা অলিম্পিকের চিহ্ন নয়, ওটাকে উইচ মার্ক বলে, অনেকে এপোট্রোপাইক সিম্বলও বলে। অনেক পুরনো চার্চ আর বাড়িতে এসব চিহ্ন পাওয়া গেছে।
চার্চে ডাইনির চিহ্ন কেন?
এপোট্রোপাইক সিম্বল দু ধরনের হয়। এক ধরনের চিহ্ন ব্যবহার করা হয় ডাইনিকে মার্ক করতে। আগেকার দিনে উইচ হান্টাররা যাকে ডাইনি বলে চিহ্নিত করত তার গায়ে এই সিম্বল খোদাই করে দিত। আর এক ধরনের সিম্বল ব্যবহার করা হয় ডাইনিরা যাতে কাছে আসতে না পারে, বা কাছে এলে তাদের ম্যাজিক্যাল পাওয়ার যাতে কমে যায় সেই জন্য। তখনকার দিনের প্রবাদ ছিল এসব বাড়ির বাইরে এঁকে রাখলে ভূত প্রেত বাড়িতে প্রবেশ করতে পারে না। সোজা কথায় বলতে গেলে ডাইনিদের দূরে রাখতে এই চিহ্নটা ব্যবহার করা হতো। এখানে আপনারা যে সিম্বলটা দেখতে পাচ্ছেন সেটা এই দ্বিতীয় ধরনের।
ডাইনিদের দূরে রাখতে? তাহলে এটা মেয়েটার গায়ে কে এঁকেছিল? গঙ্গা?
এবার সেটা কি করে বলা সম্ভব? ওর গায়ে যে এতগুলো উল্কি করা আছে সেটা আমি তো আগে জানতাম না।
তনুজা এতক্ষণ চুপ করে বসেছিল, এবার সে বলল,
মেয়েটি যদি ডাইনি হয় তাহলে তার শরীরে ডাইনি দূরে রাখার চিহ্ন কেন আঁকা থাকবে?
হয়তো গঙ্গা আঁকেনি ওটা। গঙ্গার থেকে যাতে দূরে থাকে তার জন্য হয়তো অন্য কেউ ওর শরীরে এঁকে দিয়েছিল চিহ্নটা। আর সব থেকে বড় কথা, ওই মেয়েটি যে ডাইনি সেটা এতদিন কেউ বলছিল না, আজ হঠাৎ করে।
গুপি বলছিল যেদিন রাতে সমীর খুন হয় সেদিন ওর সঙ্গে মণি বলে একটা বাচ্চা ছেলে ছিল, সে নাকি দেখেছে আকাশ দিয়ে কিছু একটা উড়ে যেতে।
আপনি কি বলেন শায়নবাবু? ডাইনিরা সত্যি ঝাঁটা নিয়ে আকাশ দিয়ে উড়ে যায়? মানে এইসব তো ছোটবেলায় পড়েছি আর কি।
হ্যাঁ, ছোটবেলায় পড়েছেন বলেই এই গল্পটা শুনেছেন।
মানে
মানে বড়বেলায় যদি ডাইনিদের নিয়ে একটু খোঁজ খবর করতেন তাহলে বুঝতেন যে পয়েন্টি হ্যাট পরে ঝাঁটায় চড়ে ঘুরে বেড়ানো কালো বেড়াল পোষা এগুলো হাল আমলে উইচ ট্রায়ালের নামে লক্ষ লক্ষ নিরাপরাধ মহিলাকে খুন করার ইতিহাস লঘু করার জন্য তৈরি করা। আজ থেকে 500 বছর আগে মানুষ ডাইনি বলতে এসব বুঝত না।
কি বুঝত?
নেসেসারিলি একজন উলঙ্গ মহিলা, যার শরীর বিকৃত, স্তন ঝুলে পড়েছে, পেট এতটাই স্ফীত যে যোনি উন্মুক্ত থাকলেও প্রায় দেখা যায় না, সমস্ত শরীরে একটা ঘৃণ্য সরীসৃপের মতো ভাব, উড়ন্ত চুল এবং বাহন একটি বড় ছাগল।
ছাগল? কিন্তু আমি তো
ঝাঁটা দেখে এসেছেন, তাই তো? ডাইনির উদ্ভব হয়েছিল দুটো কারণে। আমাদের বাপ ঠাকুরদাদার শারীরিক এবং বৌদ্ধিক অক্ষমতা এবং ঈর্ষা থেকে। ভেবে দেখুন, আজ থেকে প্রায় 500 বছর আগে, যখন আমাদের যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হয়নি, এত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া প্রায় অসম্ভব ছিল, সেই সময় পুরুষদের কাজে যেতে হতো, যুদ্ধে যেতে হতো এবং বহুদিন পর্যন্ত তাদের বাড়ি ফেরা হতো না। যুদ্ধ হোক বা চাকরি, তারা যাই করতে গিয়ে থাকুন না কেন, তাদের মনে একটা দুশ্চিন্তা লেগেই থাকত, তাদের অবর্তমানে তাদের স্ত্রীর যৌন চাহিদা মিটছে না, এবং সেই যৌন চাহিদা থেকে তারা সম্ভবত অন্য কোনো সক্ষম পুরুষের সঙ্গে যৌনক্রিয়ায় লিপ্ত হচ্ছে। পুরুষের চিরাচরিত এই টেনশন ও দুশ্চিন্তা তার কাছে লিবিডোকে ভিলেন বানিয়ে দেয়। নারীর শারীরিক চাহিদা যে ভয়াবহ তা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়। এই কারণেই যেসব নারীর শারীরিক চাহিদা বেশি তাদের ডাইনি বলে অভিহিত করা হতো। মেয়েদের যৌন চাহিদা মারাত্মক, ফলে ডাইনিদের চেহারা হয় বিকৃত, তাদের স্তন ঝুলে পড়ে, যোনি ফাঁক হয়ে থাকে, উদর স্ফীত হয়ে যায়। মোট কথা, এটা বোঝানোর চেষ্টা করা হয় যে বেশি যৌন সংসর্গ করলে শরীর বিকৃত হয়ে যায়। আজ পর্যন্ত যত ডাইনি দেখেছেন, খেয়াল করবেন তাদের চুল সব সময় খোলা থাকে। বাঁধা চুল ম্যারিটাল সেক্স, আর খোলা উড়ন্ত চুল আনব্রাইডাল সেক্সের সিম্বল। এই ছিল ডাইনিদের প্রাচীন রূপ। পরে ক্যাথলিক চার্চ যখন বুঝতে পারে যে নির্বিচারে অসংখ্য নারীকে হত্যা করেছে, তখন প্রপাগান্ডা করে তাদেরকে বাচ্চাদের খেলার পুতুল বানিয়ে দেয়। তাদের বাঁকানো লম্বা টুপি হয়, ছুঁচলো নাক, কালো বিড়াল নিয়ে বাচ্চাদের ভয় দেখায়, আর ঝাঁটার পিঠে উঠে ঘুরে বেড়ায়। ফলে বুঝতেই পারছেন, এ গ্রামে ডাইনি বলে যদি কিছু থেকেও থাকে, সে অন্তত ঝাঁটায় চড়ে উঠতে পারে না। ওটা বাচ্চাদের ছবির বইতে দেখে কেউ কল্পনা করেছে।
কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না, টিকটিক করে ঘড়ির কাঁটা এগোতে থাকে, ঘরের আলো কেঁপে উঠতে থাকে। একটু দম নিয়ে সায়ন বলে,
তাছাড়া আরও একটা ব্যাপার আপনারা খেয়াল করেননি, হয়তো জানেন না বলে।
কি ব্যাপার?
যে দুটো খুন আর বাচ্চা চুরি হয়েছে এই গ্রামে, সেগুলো সবই করা হয়েছে একটা প্রাচীন বইয়ের নিয়ম মেনে।
বই?
হ্যাঁ, আজ থেকে প্রায় 500 বছর আগে লেখা একটা বই। বাংলায় সে বইয়ের অনুবাদ আছে বলে তো মনে হয় না।
যা বলছেন স্পষ্ট করে বলুন।
পৃথিবী শাসন করার দৌড়ে মানুষ অন্যান্য প্রাণীর থেকে যেভাবে এগিয়েছে, প্রায় তার সমানুপাতিক হারেই ছেলেরা ধর্মীয় ও রাষ্ট্রীয় ক্ষমতায় মেয়েদের থেকে এগিয়ে গেছে। তারাই আইন তৈরি করেছে, ধর্ম তৈরি করেছে। স্বাভাবিকভাবেই ইতিহাসে নানা সময়ে কিছু স্বাধীনচেতা নারী সে নিয়ম মানতে চায়নি। তারা মাথা উঁচু করে আইনকে প্রশ্ন করেছে। ফলাফল বলাই বাহুল্য, নির্বিচারে উইচ ট্রায়াল সব ধর্মে, সব যুগে, সব দেশে চালু ছিল ডাইনির মিথ, আলাদা আলাদা নামে। কিন্তু তার কোনো গাইডবুক ছিল না, কিভাবে ডাইনিদের ধরতে হবে, শাস্তি দিতে হবে, তাদের মুখ থেকে কনফেশন বের করার জন্য ঠিক কোন টর্চার ফলপ্রসূ হবে, তার একটা ব্যাকরণ বইয়ের অভাব ছিল। আজ থেকে প্রায় 600 বছর আগে অস্ট্রিয়ার এক আর্চ বিশপের ডান হাত ছিলেন হাইনরিখ ক্রেমার নামে এক ভদ্রলোক। বিশপ তাকে দায়িত্ব দেন গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডাইনি খুঁজে বের করার। বলা বাহুল্য, ক্রেমারের খোঁজের একমাত্র সম্বল ছিল এলাকায় চালু গুজব আর কানা ঘুষো। এরকমই খুঁজতে খুঁজতে ইন্সব্রুক বলে একটা জায়গায় হেলেনা স্কুবেরিন নামে এক মহিলার ব্যাপারে জানতে পারেন তিনি। ক্রেমারের মনে হয় হেলেনার যৌন জীবন ঠিক স্বাভাবিক নয়। একজন মহিলার এত যৌন চাহিদা ভীষণ বিরক্তিকর লাগে তার কাছে। ব্যাপারটা নিয়ে তিনি উঠে পড়ে লাগেন। হেলেনাও একদিন রাস্তায় দেখতে পেয়ে তার গায়ে থুতু ছিটিয়ে দেন ও গালিগালাজ করেন। ক্রেমার নিজের ক্ষমতা বলে হেলেনাকে ডাইনি বলে ফাঁসিতে ঝুলানোর চেষ্টা করেন, কিন্তু বিশপ তাতে রাজি হন না। তিনি দাবি করেন হেলেনার বিরুদ্ধে নিয়ে আনা ক্রেমারের অভিযোগ ভিত্তিহীন। ক্রেমার মনে মনে রেগে গেলেও মুখে কিছু বলেন না। তার এই পুষে রাখা রাগ তিনি বের করেন একটা বই লিখে। পৃথিবীর ইতিহাসে ধর্মগ্রন্থ আর এই একটি বই ছাড়া অন্য কোনো বইয়ের দোহাই দিয়ে এত মানুষকে খুন করা হয়নি। হাইনরিখ ক্রেমারের লেখা সে বইটার নাম ম্যালিয়াস ম্যালিফিকেরাম। বইতে ডাইনি ধরা, অত্যাচার করে স্বীকারোক্তি আদায় করা এবং শেষ পর্যন্ত নৃশংস যন্ত্রণা দিয়ে তাদের নির্বিচারে ধর্ষণ ও খুন করার বিধান দেওয়া আছে। সেই সঙ্গে বইয়ের মাঝে ফলাও করে ছাপানো আছে পোপ ইনোসেন্ট দি এইথ এর জারি করা একটি নির্দেশ, পেপাল বুল। তাতে লেখা ছিল ডাইনিরা সত্যিই আছে এবং তাদের শাস্তি বিধান করার দায়িত্ব দেওয়া হচ্ছে ক্রেমারকে। পুরুষের হিংসা, নারীর উপর ক্ষমতা দখলের লোভ, স্যাডিস্টিক প্লেজার আর তার উপরে ধর্মের শিলমোহর। বুঝতেই পারছেন বইটা বাজারে পড়ার পর উড়ে যেতে বিশেষ সময় লাগেনি। উইচ হান্ট এক সামাজিক উন্মাদনায় পরিণত হয়। সেই বইতেই বর্ণনা করা আছে দুটো খুনের কথা, এবং দুটো হল 9 বার আর 36 বার ছুরি দিয়ে আঘাত করে খুন এবং গাছ থেকে পেছনে হাত বেঁধে ঝুলিয়ে দেওয়া।
তার মানে এই 4 জনকে এই বইতে লেখা শাস্তিবিধান মেনেই খুন করা হয়েছে।
গাঙ্গুলির ভুরুতে অস্বাভাবিক কিছু ভাঁজ গজে ওঠে, মুখটা ভারী হয়ে এসেছে তার। কিছুক্ষণ সেভাবেই থম হয়ে বসে থেকে আর একটা ছবি শায়নের দিকে এগিয়ে দেন তিনি।
এই ছবিটা দেখুন, পিঠের দিক থেকে তোলা, এই ট্যাটুটা কিসের বুঝতে পারেন কিনা দেখুন তো।
শায়ন ছবিটা হাতে নিয়ে দেখে মৌলির পিঠে আগের মতোই কালচে অক্ষরে কিছু ট্যাটু করা আছে, একটা সংখ্যা আর তার নিচে দুটো অ্যালফাবেট 1587 WH। শায়ন কিছুক্ষণ এক মনে তাকিয়ে থাকে সেদিকে।
সংখ্যাটা তো একটা সাল মনে হচ্ছে, 1578, কিন্তু লেখাটা কারোর নামের আদ্যাক্ষর নাকি?
দেখুন দিলীপবাবু, আমাদের টিম তো গোটা গ্রাম চষে ফেলছে। যেহেতু গ্রামে একটা জঙ্গল আছে, সেখানে গিয়ে লুকিয়ে থাকতে পারে, তবে বেশি দিন লুকোতে পারবে না। দেখা মাত্রই মা আর মেয়ে দুজনকেই অ্যারেস্ট করা হবে।
দিলুবাবুর মুখে একটা চাপা হাসি খেলে যায়। অ্যারেস্ট করার ব্যাপারটা ভেতরে ভেতরে খুশি করে তাকে।
আমি তো আগেই বলেছিলাম, এ গ্রামের ডাইনি ওই
বোয়ালপুরগা হাসমেনিন।
কি বললেন?
ওই ট্যাটুটা আসলে একটা মানুষকে ডিনোট করছে, বোয়ালপুরগা হাসমেনিন। ডাইনি অপবাদে 1587 তার মৃত্যুদণ্ড হয়। মহিলার জন্ম জার্মানিতে ওই 1810 নাগাদ। পেশায় ধাইমা, অন্য আর 5টা ডাইনির মতোই উইচ ট্রায়াল চলে তার বিরুদ্ধে। কিন্তু অন্য ডায়নিদের থেকে হাসমেনিনের কেস একটা বিশেষ কারণে ভয়ঙ্কর রকম আলাদা এবং বহু চর্চিত।
কি কারণে
বলছি, কিন্তু তার আগে হাসমেনিনের বিরুদ্ধে অভিযোগ কি ছিল সেটা একটু শুনুন। ডাইনি সন্দেহ করে যখন তাকে ধরা হয় তখন তার বয়স অন্তত 60-এর কাছাকাছি। অভিযোগ ছিল তিনি নাকি প্রায় গোটা 50-এক শিশুকে মায়ের কোল থেকে চুরি করে তাদের মাংস খেয়েছিলেন। বড় লোকের বউয়ের বাচ্চা জন্ম দেওয়া এবং জন্মের পর তাদের দেখাশোনা করাই ছিল তার কাজ, ফলে চুরির কাজটা তার পক্ষে সহজ হয়।
ঘরে উপস্থিত সকলে কোনো অজানা কারণে সোজা হয়ে বসেন। চেয়ার থেকে উঠে পড়ে শায়ন, ছবিটা টেবিলের ওপর উল্টে রাখে, তারপর ঘরের মধ্যেই পায়চারি শুরু করে।
সারা জীবন ভয়ানক দারিদ্রের সঙ্গে লড়াই করে কাটে ভদ্রমহিলার। 50 বছর বয়সে স্বামী মারা যায়, অভাবের সংসার, কিন্তু একটা মানুষের সংস্থান কোন রকমে হয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ চার্চের লোক এসে তাকে তুলে নিয়ে যায়। দাবি করা হয় যে তিনি নাকি মায়ের কোল থেকে ছেলে চুরি করে খেয়ে নিয়েছেন। মহিলা প্রথমে অস্বীকার করেন এবং ডাইনি সন্দেহে তার বিচার শুরু হয়। এই উইচ ট্রায়াল ছিল একটা মজার জিনিস, কাউকে একবার ডাইনি বলে ধরলে বিচার বলে আর কিছু হতো না। বিচার ছিল ততক্ষণ পর্যন্ত নির্যাতন চালানো যতক্ষণ না সে সমস্ত দোষ স্বীকার করে নিচ্ছে। হাত মোচকে পেছনে ভেঙে দেওয়া, মাথা, চোখ কিংবা নাভির ভিতর পিম ফুটিয়ে দেওয়া, বিশাল ধারালো বটির উপর বসিয়ে রাখা, জ্বলন্ত শলাকার ক্রমাগত ছেঁকা, এসব অত্যাচারের ব্যাপারে মধ্যযুগীয়দের জুড়ি ছিল না। বেশিরভাগ ক্ষেত্রেই এত নির্যাতনের মুখে এসব মহিলারা নিজেদের ডাইনি বলে স্বীকার করে নিতেন। স্বাভাবিক, দিনের পর দিন অকথ্য নির্যাতন থেকে মৃত্যু অনেক বেশি শান্তির। তো একসময় এই মহিলাও নিলেন এবং কনফেস করলেন যে তিনি সত্যিই ডাইনি। কিন্তু একই সঙ্গে একটা অদ্ভুত কাজ করলেন তিনি। তার স্বীকারোক্তিতে লম্বা চওড়া এবং অত্যন্ত অবাস্তব একটা গল্প বললেন। আপনারা যদি চান সে গল্পটা আমি আপনাদের শোনাতে পারি।
হ্যাঁ হ্যাঁ প্লিজ।
স্বামী মারা যাওয়ার পর থেকেই নাকি ওনার যৌন চাহিদা মারাত্মক রকম বেড়ে যেতে থাকে। শেষে গ্রামেরই এক কুঠিতে একজন লোককে আহ্বান জানান যৌন সংসর্গ করতে। সারারাত মহিলা সেই ঘরে অপেক্ষা করলেন, কিন্তু সেই লোকটি এল না। তার বদলে এল একটি বড় সড় চেহারা ডিমন। মহিলা অগত্যা ডিমনের সঙ্গে সেক্স করলেন। সেই ডিমন তার হতদরিদ্র অবস্থা দেখে তাকে শয়তানের ছত্রছায়ায় আসার লোভ দেখায়। মহিলা রাজি হয়ে যান। তিনি ডিমনের সঙ্গে গেলেন নরকের অন্ধকারে। সেখানে তার দেখা হল শয়তানের সঙ্গে। মহিলার বর্ণনা অনুযায়ী শয়তান একজন লম্বা চেহারার সুঠাম পুরুষ, কটকটে কালচে লাল গড়ন, খয়েরি লম্বা দাড়ি। শয়তান তাকে নানা রকম খাবার দাবার দিলেন, যার মধ্যে একটি উপাদান ছিল পোড়ানো শিশুর মাংস। সমস্ত রকম আহারাদির পর শয়তানের সঙ্গে তার একটি লিখিত চুক্তি হল। সেই চুক্তিতে শয়তান ঘোষণা করলেন যে তিনি মহিলাকে অনন্ত সুখ আর যৌনতা দেবেন। শয়তান মহিলাকে একটা কৌটোতে মলম জাতীয় কিছু দিয়েছিল। সেই মলম শরীরে প্রবেশ করলে নাকি মহিলার দেহে কিছু বদল আসবে। তখন অল্প বয়সী শিশুদের গলা টিপে খুন করে রক্ত খেতে হবে। মহিলা তাতে রাজি হয়ে বাড়ি চলে গেলেন। তারপর থেকেই একটার পর একটা শিশুকে খুন করা শুরু করলেন। আশা করি বুঝতে পারছেন এটা এক ডাইনির মুখ থেকে স্বীকারোক্তি হিসেবে চার্চ যা শুনতে চায় একেবারে তার জেরক্স কপি। বিবাহ বহির্ভূত যৌন মিলন সম্পর্কে কমেন্টারি আছে, শয়তানকে কালো লোক বলা আছে, শিশু পুড়িয়ে খাওয়া ডিমান আছে, ব্যাস এ তাদের প্রত্যাশা কেউ ছাপিয়ে গেল। তারা হই হই করে এই কনফেশন চারিদিকে রটিয়ে বেড়াতে লাগলো। এতদিনে একটা প্রকৃত ডাইনি ধরতে পেরেছে তারা। মহিলার মৃত্যুদণ্ড হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। ডাইনিদের হত্যার সব থেকে ভয়ঙ্কর উপায় ছিল গাছের মধ্যে বেঁধে পুড়িয়ে মরা। কিন্তু এক্ষেত্রে সেই বিধান আরেকটু বেশি ভয়ঙ্কর হল। জেলখানা থেকে পোড়ানোর জায়গা অবধি নিয়ে যাওয়ার মধ্যে মোট পাঁচবার দাঁড় করানো হল তাকে, এবং প্রত্যেকবার দাঁড় করিয়ে একটি করে স্তন কিংবা একটি করে হাত কেটে ফেলা হল। যখন পোড়ানোর জায়গায় এসে তিনি দাঁড়ান, তখন তার শরীরের কেবল দুটি পা আছে। সেই অবস্থায় গাছে বেঁধে তাকে পোড়ানো হয় এবং তার পোড়া ছাই নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এই মহিলার কথাই উল্লেখ আছে এই ছবিটায়।
কিন্তু এর সঙ্গে ওর কি সম্পর্ক
সেটা বলতে পারবো না।
কিন্তু এক্সিকিউশনের নৃশংসতা বেড়ে যাবে জেনেও মহিলা এমন একটা স্বীকারোক্তি দিলেন কেন? মানে কথাগুলো যে সত্যি হওয়া সম্ভব নয় সে তো এখন শিক্ষিত মানুষ মাত্রই জানে, তাই না?
না, এখানে একটা বিতর্ক আছে। কেউ কেউ বলে ওয়ালপুরগার কথাগুলো স্বীকারোক্তি ছিল না, ছিল সংকেত। তিনি জানতেন চার্চ এটাকে প্রচার করবে। তার বানানো গল্পের মধ্যে এমন কিছু ছিল যা তিনি ভবিষ্যতের মানুষকে মেসেজ হিসেবে দিয়ে যেতে চেয়েছিলেন। তবে মানে সেটা ঠিক কি তা কেউ বলতে পারে না।
সমস্ত তথ্যগুলো মাথার মধ্যে ধরতে একটু সময় লাগলো সবার। দিলীপ দস্তিদার এতক্ষণে বেশ কয়েকবার জল খেয়েছেন, আর এক ঢোক খেয়ে বললেন,
আমরা ভারী জটিল করে ফেলছি ব্যাপারটা। ওর পেটে কি চিহ্ন আঁকা আছে না আছে সেটা তো বড় কথা নয়। আজকাল হিপি ছোড়াছুড়ি গায়ে পায়ে কত রকম কিছু আঁকে, সেসব নিয়ে মাথা খামানোর অত দরকার নেই। খুনগুলো যে ওই মেয়েটা আর ওই মাটা মিলে করেছে সেটার ব্যাপারে তো একরকম নিশ্চিত হয়েই যাচ্ছি আমরা। মানে
এখনো না, দুটো খুনি ওদের দুজনের পক্ষে করা সম্ভব নয়, সে যতই শক্তিশালী হোক না কেন।
কথাটা শেষ না করি চেয়ার ছেড়ে উঠে পড়েন তিনি। উঠতে উঠতে বলেন,
গঙ্গার বাড়িটা সিল করা হয়েছে, আজ রাতটা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। কাল সকালে একবার খুঁজে দেখা যাবে কিছু পাওয়া যায় কিনা। শ্যানবাবু, আপনিও কালকে আসবেন আমাদের সঙ্গে।
রাতে শুয়ে উসখুস করতে লাগল সায়ন, কিছুতেই ঘুম আসছে না। দূরে নারকেল গাছের মাথাগুলো ইতস্তত হাওয়ায় দুলছে, যেন হাত নাড়িয়ে ডাকতে চাইছে ওকে। এর মাঝে কয়েকবার উঠে জানলায় গিয়ে দাঁড়িয়েছে, বাইরে তাকিয়ে খুঁজতে চেয়েছে কাউকে। কে যেন সারা রাত বাইরে থেকে তাকিয়ে থাকে ওর দিকে, লক্ষ্য রাখে এক মনে। এই অন্ধকারে ডুবে থাকা গ্রাম্য প্রান্তরের মধ্যেই কোথাও লুকিয়ে আছে মৌলি। কোথায় আছে কে জানে, গঙ্গাই বা গেল কোথায়? সাত পাঁচ ভাবতে ভাবতে আবার উঠে এসে শুয়ে পড়েছে। কালকের পর থেকেই অকারণেই কি ভীষণ নিরাপদে রাখতে ইচ্ছে করছিল মৌলিকে, আর এখন ও নিজেই কোথায় যেন হারিয়ে গেছে। ঘড়ির কাঁটার খসখস আওয়াজটা বিরক্তিকর লাগতে শুরু করেছে এতক্ষণে, কে জানে কখন সকাল হবে। তন্দ্রা এসেছিল সায়নে ঠিক এমন সময় একটা শব্দে ওর ঘুমটা ভেঙে যায়। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না, ঘর আগের মতোই ফাঁকা। আবার শুতে গিয়ে পায়ের কাছে তাকাতেই চমকে ওঠে সায়ন। একটা নারী মূর্তি বসে আছে সেখানে, অন্ধকারে মিশে আছে বলে ভালো করে মুখ দেখা যায় না। আবার স্বপ্ন দেখছে না, দরজায় খুটখুট আওয়াজ নেই, ঘরের ভেতর নীল আলোটাও দেখা যাচ্ছে না। নারী মূর্তি যদি বাইরে থেকে ঘরে ঢুকে থাকে তাহলে জানলা দিয়ে আসা ছাড়া অন্য কোনো উপায় নেই ওর। কিন্তু জানলা দিয়ে ঘরে ঢুকলো কেমন করে? কাঁপা কাঁপা পায়ে উঠে পড়ে ও। যতক্ষণ পাশ ফিরে শুয়েছিল তার মধ্যেই ঢুকেছে, তার মানে কয়েক পা সামনে এগোতেই নারী মূর্তিকে চিনতে পারে সায়ন।
মৌলি,
সমস্ত শরীর রক্তে মাখামাখি, নানা জায়গায় কাটা ছড়ার দাগ, শরীরে কাপড় নেই, কেবল অন্তর্বাসটা দেখা যাচ্ছে। ধীরে ধীরে চুল সরিয়ে মুখ তোলে সে।
তুমি সারাদিন কোথায়?
শব্দ করো না, ওরা আমাকে দেখতে পেলে ছিঁড়ে খেয়ে ফেলে।
মৌলির রক্তাক্ত শরীরটা সায়নের বুকে লেপটে ওর পিঠে একটা হাত রাখে সায়ন। সায়ন সাবধানে দু হাতে জড়িয়ে ধরে মৌলিকে।
এ তোমার কি অবস্থা হয়েছে? হাত সারাদিন আমার উপর দিয়ে যে কি আছে। মৌলি, তুমি আর ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। মৌলি,
ওর বুক থেকে মুখ তোলে মৌলি। চোখ দুটো ভিজে গেছে তার, জমাট অন্ধকার সরে গেছে সেখান থেকে। টলটলে চোখে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে মৌলি, তারপর ওর একটা হাত নিজের হাতে নেয়, অন্য হাতে কিছু একটা রাখে তার উপর। সায়ন তাকিয়ে দেখে সেই পরিচিত নীল ফুল, ডাইনি ফুল, এক হাতে সেটাকে শক্ত করে চেপে ধরে সায়ন।
বলেছিলাম না, রোজ একটা করে এনে দেব।
সায়নের চোখ দিয়ে জলের ধারা নেমেছে, মৌলির কপালে ওর ঠোঁট ছুঁয়ে যায়। মৌলি চোখ বুঝে আবার মাথা রাখে বুকে।
আমাকে কটা দিন এখানে থাকতে দেবে তোমার কাছে?
এখনকার মতো গপ্প মিলিয়ে ঠেকের সময় শেষ। মৌলিকে কি থাকতে দেবে সায়ন? চুরি যাওয়া বাচ্চাদের কি হবে? এই সব প্রশ্নের উত্তরের সাথে আমি আসছি আগামী সপ্তাহে কুয়াশার ফুল দ্বিতীয় এবং শেষ পর্ব নিয়ে। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। নিজে তো শুনছেন সঙ্গে বন্ধুদেরও জানান, প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।